exclusively on FusionBD.com.
প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হল সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। সিক্রেটস এর আরো একটি পর্বে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। আমি আরজি কিবরিয়া, শুনছেন ঢাকা FM 90.4 এবং রাত 11টা হচ্ছে সময়। শীতের এই রাতে যারা আমাদের সঙ্গে আছেন এবং যারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, তারা জানেন যে সিক্রেটস অনুষ্ঠানটি মানুষের জীবনের এমন কিছু গোপন বিষয় নিয়ে, যেটা আমরা লাইমলাইটে আনতে চাই শুধু আপনার ভালো থাকবার জন্য। আমরা অনুষ্ঠানের শুরুতেই বলে নিচ্ছি, আজকের এই এপিসোডটি একটু এক্সেপশনাল ইন আ সেন্স। সিক্রেটস অনুষ্ঠানে এই রকমের বলা যেতে পারে কন্টেন্ট নিয়ে আমরা এর আগে কথা বলিনি, যদিও অনুষ্ঠানের বয়স অনেক অল্প। আমরা শুরু করছি আমাদের এই প্রিয় অনুষ্ঠানটি, এবং শুরুতে আমার সঙ্গে কে রয়েছে তার সঙ্গে পরিচিত হবার পূর্বে আপনাদেরকে যেটা বলতে চাই, আপনারা যদি এই অনুষ্ঠানে আসতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961190404। আমি আবারও বলছি 0961190404। অনুষ্ঠান চলাকালীন সময়ে পুরো কন্টেন্টটি আমাদের ইউটিউবে আপলোড করা হবে। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে যে নোটিফিকেশন আছে ওটা অবশ্যই অন করে দেবেন, এবং এতে করে আপনারই সুবিধা হবে। ওকে, আমার সঙ্গে যিনি রয়েছে চলুন তার সাথে এই মুহূর্তে পরিচিত হওয়া যাক। আচ্ছা, নামটা একটু জিজ্ঞেস করি, আপনার নামটা একটু বলেন।
সাব্বির রহমান।
সাব্বির রহমান, বয়স কত এই মুহূর্তে?
বাস।
আজকে আপনি যে কনফেসটা এখানে করবেন, আপনার জীবনের ভয়াবহতম অপরাধ এবং একই সাথে এই এটার যে একটা ভয়াবহতম পরিণতি, লাখ লাখ মানুষ আপনাকে আজকে শুনবে, কেন আজকে আপনি সিক্রেটস এ কনফেস করতে যাচ্ছেন?
সেটা হচ্ছে, আমি তো আপনাকে নিয়মিত শুনি।
জি,
অনেকদিন অনেক বছর ধরে। তো প্রথমত হচ্ছে যে আমি ঘুমাইতে পারি না, আর না ঘুমানোর কারণ একটা হচ্ছে, সেটা হচ্ছে প্রথম আমি ঘুমাইতে পারি না আমার স্বপ্নের কারণে, দ্বিতীয় আমি ঘুমাইতে পারি না আমার বিবেকের কারণে।
স্বপ্ন বলতে?
স্বপ্ন, আমি এমন এক স্বপ্ন নিয়ে বেঁচেছিলাম, মানে স্বপ্ন দেখছিলাম।
হ্যাঁ, যেটা আপনাকে ঘুমাতে দেয় না।
জি,
যেটা পূরণ হয়নি আপনার।
জি।
আরেকটা হচ্ছে বিবেক আপনাকে প্রতি মুহূর্তে মানে কুড়ে কুড়ে খাচ্ছে,
কুড়ে কুড়ে খাচ্ছে।
ওকে, আমরা শুরু করছি সিক্রেটস, এবং সিক্রেটস এর যেই সিক্রেটসগুলো আজকে রিভিল হবে সাব্বিরের, সেটার পেছনের ব্যাকগ্রাউন্ড থেকে আমরা শুরু করতে চাই। সাব্বির বলুন, যেটা বলার আছে আপনার।
ভাই, আমার মা দুটি বিয়ে হয়।
আপনার মার?
মার যে প্রথম বিয়েটা হয়েছে সেটা হচ্ছে ওইখানে আমার একটা বোন আছে, দেন আমার মাকে ওখান থেকে ডিভোর্স দিয়ে দিছে। চার বছর পর আমার মার আবার বিয়ে হয়।
আচ্ছা।
বিয়ে হওয়ার পরে আমি জন্ম নিয়েছি, ওইখানেও আমার আম্মুকে ডিভোর্স দিয়ে দিয়েছি। তো এখানে আমরা ছোটবেলা থেকে, মানে আম্মু আমাদের, আম্মু আমাদেরকে মনে করেন লালন পালন করতেছে।
জি। আপনার আপনার বাবার কি একটাই বিয়ে?
আমার বাবার চারটি বিয়ে।
আপনার মা কত নাম্বার ছিল?
আমার মা ছিল তিন নাম্বার।
তিন নাম্বারে। তো আপনি জন্মের পরে কি দেখেছেন, ভাই বোন কি আরো অন্য ঘরে ছিল কিনা?
আম্মুর আগে আমার আব্বুর আর দুটা বিয়ে হয়।
জি।
আমার আব্বু প্রথমেই ওই বউটাকে ডিভোর্স দিয়ে দেয়।
আচ্ছা।
ওখানে একটা ছেলে আছে।
আচ্ছা।
ওনার বয়স প্রায় 30 হবে এখন।
জি।
দেন সে আর একটা বিয়ে করে।
আচ্ছা।
ওইখানে সম্ভবত 6-7 জন সন্তান আছে।
জি।
ওই মহিলাকে ডিভোর্স দিয়ে দেয়। দেন আমার আম্মুকে বিয়ে করে, আমি হওয়ার পরে আমার আম্মুকে ডিভোর্স দিয়ে দেয়।
আচ্ছা।
এই ডিভোর্স দেওয়ার কারণ একটা কারণ হচ্ছে, ওই যে সেকেন্ড যে বিয়েটা করছে আমার আম্মুকে বাদ দিয়ে ওই তাকে আবার গ্রহণ করছে।
আচ্ছা।
উনি এভাবে আসলে বড় হচ্ছে, কিন্তু এই যে উনি যে আমার বাবা আমি আজ পর্যন্ত জানি না।
আপনি ছোটবেলায় কি দেখেছেন, মানে আপনি যে জানছেন যে আপনার বাবাকে বা উনি যে আপনার বাবা, এই যে গল্পটা আপনি বললেন, আপনি কি ধরনের পরিবেশের মধ্যে বড় হয়েছেন, কি মনে পড়ে ছোটবেলার? একেবারে
আমার আম্মুকে আমি জিজ্ঞেস করতাম, আমার আব্বু তো কোথায়, তো বলে তোর আব্বু মারা গেছে। তো সে কি করতো, একটা কবর দেখিয়ে দিত, কবর এটি তোর বাবার কবর। আর ছোটবেলা থেকে আমি ওই কবরটাকেই আমি আমার বাবার কবর বলে মেনে নিতাম এবং আমি সেটাই শুনে শুনে বড় হয়েছি। যখন আমি একটু মানে বয়স 10-12 তখন কানা ঘুষি একটা কথা আছে, এটা তো ও ছেলে, মনে করেন এটা তো আকাশের ছেলে, উনি বলতেছে তো ছেলে তো অনেক বড় হয়েছে, ঠিক আছে ওর বাবার সাথে মানে এরকম। কিন্তু আমার আম্মু যখন এই কথাটা বলে যে কোন একটা মহিলা যে ওর বাবার সাথে বাবার কাছে যায় কিনা, ওই মহিলাকে ধুয়ে ফেলবে একটা টাইট সার্ভিক্সেল দিয়ে।
এর পেছনের কোন কারণ কি আপনি কখনো আবিষ্কার করেছিলেন?
এখনো আবিষ্কার করতে পারিনি।
আপনি কেন মা এরকম করে, কেন মার মধ্যে কোনো ক্ষোভ আছে কিনা, কি কষ্ট তো এরকম করে, কখনো কি আপনি জানার চেষ্টা করেছিলেন?
এমনকি আমি যে বাবার পরিচয় নিয়ে থাকি, ওই যে আমার আম্মু যে প্রথম বিয়েটা হয়েছে ওই বাবার পরিচয় আমার সবকিছু হচ্ছে।
তো মা কখনো গল্পটা বলেনি, পাড়া প্রতিবেশীরাও গল্পটা কি জানে না যে আসলে ঘটনাটা কি ঘটেছে?
সবাই তো জানে।
আচ্ছা, তো সবার কাছ থেকে আপনি কি জেনেছেন, কেন বাবার পরিচয়টা দেন আপনার মা?
এটা মানে আমি আসলে বলতে পারবো না, এই জন্য বলতেছি কারণ আমার বাবা নাকি আমার আম্মুকে টাকার লোভে বিয়ে করছে।
আচ্ছা,
যখন আমার আব্বু টাকা পাচ্ছে না আমার আম্মু থেকে, তখন আমার আম্মুকে ডিভোর্স দিয়ে দিচ্ছে।
ওকে,
আমি মনে করি এটা ছিল আমার আম্মুর যেটা খুব যে টাকার জন্য আমাকে আমার স্বামী ডিভোর্স দিয়ে দিচ্ছে। আমি কখনো তাকে আমার ছেলের বাবার পরিচয় বলে ইয়ে করব না।
তো মানে আপনার বাবার কি আপনার মায়ের ঘরে একটাই মাত্র সন্তান, সেটা আপনি?
আমি।
আচ্ছা, আপনার মার কি আর কোন সন্তান আছে, যেহেতু আগেও বিয়ে হয়েছিল?
হ্যাঁ,
বোন একটা আছে। তো কি হতো, আপনি মার সাথে থাকতেন আলাদা ভাবে নাকি অন্য কোথাও থাকতেন?
মার সাথে থাকতাম, আমার বোন এবং আমি একসাথে থাকতাম।
আচ্ছা, তো তিনজন মিলে আপনাদের সংসার ছিল?
হ্যাঁ।
আপনার বোন, আপনি এবং আপনার মা, সংসার চলতো কিভাবে ছোটবেলা থেকে?
আমার আম্মু ধানের মেশিন আছে না, এক ধরনের ধান নেয়,
জি
ওইটা মনে করেন চালাইয়া মনে করেন প্রতি সিজনে মনে করেন 8-10 মন ধান পায়।
আচ্ছা,
তো তিনজন ফ্যামিলি তো মানে খুব একটা আর সমস্যা হয় না।
আচ্ছা,
আর একটা হচ্ছে যে রাস্তা যে গাছ পরিয়ে দেয় সরকারি যে গাছগুলা, ওটা হচ্ছে মনে করেন যখন ছোট থাকে তখন এগুলো পাহারা দিতে লাগে।
পাহারা দিত? আচ্ছা, সরকারের কাছ থেকে টাকা পেত?
হ্যাঁ, টাকা। আচ্ছা, আর গ্রামের যে সালুন আর ডোলা বিভিন্ন কিছু বানায় বাঁশ দিয়ে,
জি
ওইটা আমার আম্মু বানিয়ে এরকম মানে মোটামুটি ভালো সংসার চলছে,
টেনে টুনে যেভাবে চলে আর কি
চলে।
আচ্ছা,
কিন্তু তার খুব একটি কেউ যদি আমার সামনে আমার বাবার নামটা নেয় তাকে ধুয়ে ফেলবে।
আপনি কখনো মাকে জিজ্ঞেস করেননি যে মা কেন এরকম করো?
এখন তো আমি লজ্জায় বলতে পারি না, বাবা কি জিনিস, বাবার আদর কি জিনিস, বাবা আমি কখনো বাবা বলি না, আজকে কি বাবার সামনে বাবা শব্দটা উচ্চারণ করছি, বাবা যে কি জিনিস আমি ফিল করতে পারি না। কারণ আমার যখন 6 মাস তখন থেকে আমার বাবার সাথে আমার বিচ্ছিন্ন হয়ে গেছে, এমনকি বাবার যে রিলেটিভ তাদের সাথে আমার কোনো মিশামিশি নেই। এখন আমি সবাইকে চিনি, আমার বাবাকে চিনি, আমার বাবা আমাকে দেখলে কি করে জানেন, অনেক দূর থেকে আমার আব্বু আমাকে দেখছে অথবা আমি আমার আব্বুকে দেখছি, সে কি করে একটা তাওয়াল অথবা যে কোনো একটা কিছু দিয়ে মুখটা ডেকে চলে যায়, কখনো আমার সামনে সে মানে এইভাবে যায় না যে রাস্তা আমাকে তো চিনে না, সে কখনো এইভাবে করে না।
তার মানে আপনি তো জানেন যে আপনার বাবাটাকে?
হ্যাঁ, আমি জানি, কিন্তু আমি আজও মানে এই আমি এটা বলি যে আমি আমার বাবাকে চিনি না। আমার বাবা মারা গেছে, কবর কোনটা, ওই একটা কবর দেয় যেটা,
ওটা আসলে কার কবর?
এটা পারিবারিক কবর বলে এটা।
আচ্ছা,
হ্যাঁ, এটা নিয়ে আমাকে অনেক আমাদের যারা সহপাঠী অনেক আমাকে কি বলে ইনসাল্ট করে, একজন কবর বেটা তুই জানাস তোদের বাপকে, তুই চিনিস না, এরকম মানে জীবিটা স্বাভাবিক হয়, ঠিক আছে। এটা আসলে বলার মতন এই যে লিসনারদেরকে আমি বলবো, একটা লেসন বলবো এই জায়গা থেকে, কোনো লেসন নাই। আমি আমার বাবাকে চিনি, কিন্তু সম্মানের ভয়ে মা কষ্ট পাবে এদিক থেকে আমি আমার বাবাকে ত্যাগ করে দিয়েছি। আর যেহেতু সে আমাকে জীবনে কখনো একটা টাকা দিয়ে অথবা কোনো বাবার শখ দিতে পারে না, ঠিক আছে, তাহলে সে কিসের বাবা, সে তো যা জন্ম দিয়েছে, এটা হচ্ছে। তারপরে কি হচ্ছে, আস্তে আস্তে এভাবে আমরা
বেরোচ্ছি,
তখন আমি আমার এনজিও স্কুলে হয়, ওই স্কুলে ভর্তি হয়ে যাই, আস্তে আস্তে লেখাপড়া চলে। তো লেখাপড়া চলে মাঝখানে হচ্ছে কি, আমি মাদ্রাসা ভর্তি হই, কৌমি মাদ্রাসা বলে এটা, ওখানে 1 বছর লেখাপড়া করি।
একবারে ছোটবেলায় কত বছর বয়সে?
ক্লাস 3-তে ভর্তি হয়েছি।
ক্লাস 3-তে,
মানে এনজিওতে 1-2 পড়ছি, ওখানে ক্লাস 3-তে ভর্তি হয়েছি।
এটা কি আপনি নিজের ইচ্ছায় হলেন নাকি মা আপনাকে ভর্তি করলেন?
মা স্বপ্ন আমি আলেম।
আচ্ছা,
প্রিয় শ্রোতা, আপনাদেরকে জীবন গল্প এবং সিক্রেটস বইয়ের কথাটা একটু বলতে চাই এই ফাঁকে। সেটা হচ্ছে যে এবারের বইমেলায় 101 নম্বর যে স্টলটি রয়েছে, বর্ণপ্রকাশের স্টল, সেই স্টল ইতিমধ্যে আপনারা পাচ্ছেন ঢাকা এফ এম এর জীবন গল্প এবং সিক্রেটস বইটি, যে বইটি আমার লেখা আর জি কে প্রিয়ার এবং জীবন গল্প সিক্রেটস অনুষ্ঠান থেকে বইটি নির্মাণ করা হয়েছে। আর একটি বিষয় যেটা বলতে চাই, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা বইটি সংগ্রহ করেছেন ইতিমধ্যে বা করতে চান তারা ফোন দিতে পারেন, বেশ কয়েকটি নাম্বার রয়েছে, নাম্বারগুলো আমি একটু পরেই বলব। তার আগে যেটা বলতে চাই, এখন থেকে শুরু করে মঙ্গলবার রাত 12টা পর্যন্ত একটি বিশেষ অফার আমি দিচ্ছি। এই অফারটি হচ্ছে শুধুই মায়েদের জন্য। আমরা প্রতিবারই বিভিন্ন কিছু করি, কিন্তু আমাদের পরিবারের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তিটি সবসময় নেগলেক্ট থেকে যায়। আমরা এত কিছু করি, আমাদের জীবনের এত আয়োজন, কিন্তু যে মানুষটা আমাদেরকে দুনিয়াতে নিয়ে আসলো, পৃথিবীর আলো দেখালো, কিংবা যে মানুষটি আমাদের জীবন গড়ে দিচ্ছে, সেই মানুষটিকে কেন জানি আমরা তার জন্য বিশেষ কোনো ইভেন্টস নেই, তার জন্য বিশেষ কোনো সেলিব্রেশন নেই। আমরা চাই সচেতনভাবেই প্রত্যেকটি জায়গায় মাকে কানেক্ট করতে। তো আগামী এখন থেকে শুরু করে মঙ্গলবার রাত 12টা পর্যন্ত জীবন গল্প এবং সিক্রেটস বইয়ের একটি বিশেষ প্যাকেজ, বিশেষ উপহার, সেটা হচ্ছে এই বই থেকে একটা বড় অঙ্কের মূল্য ছাড় দেওয়া হবে শুধুমাত্র আগামী 2 দিন। এবং প্রত্যেকটি বইয়ের পাতার প্রথম পাতায় লেখা থাকবে মার জন্য আরজি কিবরিয়ার বিশেষ উপহার। আমি আবারও বলছি, প্রত্যেকটি বইয়ের প্রথম পাতায় লেখা থাকবে মার জন্য আরজি কিবরিয়ার বিশেষ উপহার। এবং এই বইয়ের মূল্য যে 200 টাকা, সেখানে একটা বড় অঙ্কের মূল্য ছাড় দেওয়া হচ্ছে শুধু আগামী 2 দিনের জন্য। আমি আবারও রিপিট করছি, এখন থেকে শুরু করে ঠিক মঙ্গলবার রাত 12টা পর্যন্ত এই বইটির দাম 200 টাকা থেকে কমে একটা বড় অঙ্কের মূল্য ছাড় দেওয়া হচ্ছে শুধু আগামী 2 দিনের জন্য। এবং এই বইটি মায়েদের জন্য, বিশেষ করে উপরে লেখা থাকবে বড় করে মায়ের জন্য আরজি কিবরিয়ার বিশেষ উপহার। এই বইটি যদি আপনি সংগ্রহ করতে চান, কেবলমাত্র এই নাম্বারটি থেকে আপনি সংগ্রহ করতে পারবেন অ্যাডভান্স বুকিং এর মাধ্যমে। বইমেলা তো এটা পাওয়া যাবে না, শুধু এই নাম্বার থেকে আপনাকে অ্যাডভান্স বুকিং এর মাধ্যমে সংগ্রহ করতে হবে। আমি আবারও বলছি, শুধু এই নাম্বার থেকে। নাম্বারটি হচ্ছে 09638771771। আমি আবারও বলছি 09638771771। আমি আবারও বলছি 09638771771। 24 ঘন্টা খোলা থাকে নাম্বারটি, এখনই ডায়াল করুন। এবং শুধুই আগামী 2 দিনের জন্য মায়ের জন্য এই বিশেষ উপহার আরজি কিবরিয়ার পক্ষ থেকে। এবং বইটি আপনি রিসিভ করে মার জন্য অবশ্যই আপনি নিজে থেকে কিছু লিখে দেবেন বইয়ের ওপরে। এবং এটি বিশেষ অঙ্কের, বড় অঙ্কের একটা মূল্য ছাড় দেওয়া হয়েছে, শুধু এই নাম্বারে ফোন করে বইটি কালেক্ট করা যাবে আগামী 2 দিন, অর্থাৎ মঙ্গলবার রাত 12টা পর্যন্ত এই অফার বলবৎ থাকবে। এরপরে 200 টাকার মূল্য যেটা আছে নির্ধারিত মূল্যে চলে যাবে। ওকে,
তারপর ওইখান থেকে আমার একটা খাওয়া ছিল, সে বলতে স্যার আমার আম্মুকে দেখো মাদ্রাসা পরে কোনো লাভ নাই, কোনো সার্টিফিকেট নাই, কোন মাদ্রাসায় এখন না সার্টিফিকেট হচ্ছে, সার্টিফিকেট নাই, স্কুলে পড়াও অভাবের সংসার, সেটা যদি একটা সার্টিফিকেট করতে পারি তাহলে মোটামুটি তুমি আমার কাছে দিয়ে দাও। তো আমার খালাটা ছিল একটা পরকি আসক্ত, সে আমাকে যখন নিয়ে যায়,
আপনাকে নিল মার কাছে কথা বলে, আপনাকে নিয়ে গেল,
নিয়ে গেল।
আচ্ছা,
নেওয়ার পরে সে এমন একটা কাজ করলো, আমি প্রথম দিন ব্যাপারটা বুঝতে পারি না যে ব্যাপারটা এরকম। আমার খালা স্যার একটা গৃহকর্মী, ওই বাসার মালিকে আমার খালার সাথে অনৈতিক সম্পর্ক হয়েছে। তারপর আরেকদিন দেখলাম, প্রথম দিন বলতে আমি মানে আজকে গেছি, আজকে রাত্রে ঘটনাটা হয়েছে।
বয়স কত তখন আপনার?
10 হবে, বললাম ক্লাস 3-তে পড়ে ওখানে চলে গেছে।
আচ্ছা,
তারপরে আমার কাছে ব্যাপারটা মানে এই যে একটা মাথায় ঘুরতেছি, এটা কি হচ্ছে মানে আমার। তারপরে দিয়ে আমি কি করলাম কিছু বলি না। এরপরের দিন দেখলাম আরেকটা লোকের সাথে সে একই অনৈতিক সম্পর্ক করছে। এরপরে 2 দিন পরে আর 3 জন লোক আসছে, আসার পরে এখানে আমাকে বলতেছে একটা মদের বোতল, এটা বলে মদের বোতলটা আনছে, আনার পরে আমাকে বলতেছে এদিকে আসছি। তো একজন বলতেছে আমার আঙ্গুলগুলো টিপে দিত, আঙ্গুলা টিপে দিলাম, পাগুলো টিপে দিত দিলাম। আমার খালা কিন্তু এখানে দাঁড়িয়েছে, দেখুন।
আপনার খালার সঙ্গে আর কেউ থাকতো নাই ফ্যামিলিতে?
আমার খালু আমার খালাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে।
তো আপনি যে খালার বাসায় গেলেন, ওখানে গিয়ে আপনি কাকে আগে পেলেন? খালার সাথে কাউকে পেলেন?
শুধু খালাকে পেয়েছি।
শুধু খালাই ছিল ওই বাড়িতে? শুধু খালাই থাকতো।
রাখার পরে আমাকে
হাত পাটি পাচ্ছিল আপনাকে দিয়ে।
তারপরে আমাকে বলতেছে এই লেমন বলে, এটা লেমন, লেমন হচ্ছে কি আমরা আসছি লেমন গুলা খাই না, এটাকে আমাকে বলতে অর্ধেক খেয়ে, ঠিক আছে, আমি ছোট মানুষ তাই অর্ধেক খেয়ে বলছি, খাই বলতেছে মটটা এটার মধ্যে ঢুকাইতে বলতেছে। মটটা বলছে একটু বড়, তো আমি কখনো ঢুকাই না, তো একটার মধ্যে আর একটা ঢুকাইতে মেশিন আমার পড়ে গেছে, দাম দাম করে তিন চারটা চোর আমাকে
খেয়াল রাখবেন প্রিয় শ্রোতা, ও কি ধরনের পরিবেশে বড় হচ্ছে। শিশুদের এই যে পরিবেশ, এটা আমি বহুবার আমাদের অনুষ্ঠানে বলেছি, যেটা একজন মানুষকে ভয়াবহ রকমের অপরাধী বানাতে সাহায্য করে। আমরা শুধু অপরাধীকে দেখি, অপরাধ করলে তার দিকে আঙুল তুলি, কিন্তু কিভাবে একজন মানুষ অপরাধ জগতে প্রবেশ করে সেটা যদি আমরা জানি, তাহলে ওই মানুষের দিকে আঙুল তোলার আগে আমরা বহুবার চিন্তা করেই সে কাজটি করব। আজকে এখানে সাব্বির আছে, সাব্বিরের জীবনের অপরাধ এবং তার যে পরিণতি সেটা ভয়াবহ নিঃসন্দেহে, কিন্তু সাব্বির কিভাবে অপরাধী সাব্বির হয়ে উঠছে সেটা জানার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে আছি। বলুন, তারপর?
তারপরে আমার খালা কিন্তু সাথে আমার কিচ্ছু ওদেরকে কিচ্ছু বলে না, যে আমার বন্ধুকে কেন এমন করছে কিছু বলে না। পরবর্তীতে ওই লোক, একটা লোক আমাকে 100 টাকা মনে দিচ্ছে, আমার খেয়াল আসতেছে না, আমাকে বলতেছে তিনটার জন্য, তো বলতেছে তোকে যে ডাক্তার চিনি, পারমিশন আছে না, যে ডাক্তার চিনি ওই ডাক্তার থেকে আনিস না, অন্য একটা ডাক্তার থেকে আনিস।
আপনি কি তখন এই জিনিসটা বুঝতেন যে আপনাকে যেটা আনাচ্ছে এটার কাজ কি, ব্যবহারটা কি?
চিনি না তো,
বুঝতে না যে নামটা বলে দিয়েছে এবং নামটা কি আপনাকে ফার্মেসিতে বলতে হবে?
না, এটা তো আমি জানি না, মুখে দিয়ে আসে না, লিখে দিয়েছি এটা।
ও আপনাকে লিখে দিয়েছে? আচ্ছা, ওকে।
আমি এটা আনছি, আনার পরে লোকটাকে দিছে, উনি আমাকে সম্ভবত 10 টাকা আমাকে দিছে। তো দেওয়ার পরে আমাকে বলতেছে, আমার খালাকে বলতেছে যে তুই যে খাওয়া দাওয়া কর, আমি একটু আসতেছি। তো আমি চলে গেছি, কিছুক্ষণ মানে ঘন্টা তিনেক পরে আমি কি জন্য জানি আবার এখানে আসছি, এই রুমটাতে আসছি। তো যাওয়ার পরে একটা পারফিউমের গন্ধ তো ভালো লাগে, হ্যাঁ, এটা কেমন যে একটা গন্ধ আমার কাছে কেমন লাগতেছে। পরবর্তীতে আমি কিছু মনে করি না, দেখতেছি মনে কর যে এখানে যে কিছু একটা হয়েছে, এখন বুঝি, হ্যাঁ, তখন বুঝি না, এখানে কিছু একটা হয়েছে, আমার মাথায় একটা আঁচ লেগে গেছে। তারপর আমি কিছু বলি না, না বলার পরে মনে হয় এক সপ্তাহ পরে একটা লোক আসছে, ওই বাসা আসার পরে আমাকে বলতেছে যে সাব্বির এদিকে আস, আমার খালাকে বলছে, আমার খালা বলতেছে একটা লোক আসছে তুই ওই রুমে যা। তা আমি গেলাম, খালা বলছে, আমি তো গেছি, যাওয়ার পরে বলতেছে আমাকে প্রথম যেটা সব শুরু হয়ে হাত পা কি পাচ্ছে, কিছুক্ষণ পরে ওই লোকটা কি বলে এরকম একটা অবস্থা, সে কিছু মনে করেন এমন একটা ইয়ে করতেছে আমার সাথে যে সে আমার আমার কাছে কি রে এটা কি বলে, আমি বলতেছেন আপনার হাত পা টিভিতে, ঠিক আছে, এখানে মানে এরকম একটা রুম, হ্যাঁ, এখানে তো কোনো আওয়াজ টাওয়াজ আছে, আমি বলতেছি আপনি আমার সাথে এরকম করতেছেন কেন?
আমরা বিরতি নিব প্রিয় শ্রোতা, কিছু বিষয় আপনাদেরকে বুঝে নিতে হবে, আমরা ইন ডিটেলে হয়তো যাব না, এবং একটা বিষয় আপনাদেরকে বলি, আমাদের এখানে যেই প্রেক্ষাপটে এই গল্পগুলো উঠে আসে সেই প্রেক্ষাপটের জায়গাটা থেকে আমরা স্পষ্টতই বোঝানোর চেষ্টা করি যে মানুষ কতটা ভয়াবহ রকমের সিচুয়েশনে থাকলে অপরাধী হয়, এবং যে মানুষটা বাধ্য হয়ে অপরাধের দিকে যায় তারপর সেই অপরাধটা তার জীবনে কি পরিণতি ডেকে নিয়ে আসে। ইট ইস আ কমপ্লিট প্যাকেজ, আমরা শুধু অপরাধকেও দেখাই না, কিংবা অপরাধের পেছনে শুধু ব্যাকগ্রাউন্ডটাকেও দেখাই না, আমরা দেখাই অপরাধ কিভাবে সংগঠিত হয়, অপরাধটা কেন জন্ম হয় এবং সেটার ভয়াবহ পরিণতি কি হয়, পরিণতি অফকোর্স আমরা দেখাই। তো সবকিছু মিলিয়েই আপনি যাতে আপনার জীবনে কখনো এই অপরাধের জন্ম কিংবা এক্সারসাইজ কিংবা পরিণতি কোন একটা স্টেজে যাতে বিলং না করেন, এবং আমরা একটা কথা বলি, একজনের ভুল হাজার জনকে সাবধান করুক। আমরা মাত্র 2 মিনিটের বিরতি নেব, সিক্রেটসে আছে সাব্বির, সাব্বিরকে নিয়ে ফিরছি 2 মিনিট পরে। আর আমাদের এই অনুষ্ঠানটি ইউটিউবে আপলোড করা হচ্ছে, আপনি চাইলে ওখানে চলে আসতে পারেন পুরো অনুষ্ঠানটি আরও বিস্তারিতভাবে শোনার জন্য। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে youtube.com/dfm904। প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে নোটিফিকেশন যে আছে এটা অন রাখবেন। ওকে, ফিরে আসছি মাত্র 2 মিনিট পর। Secrets. Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge.
motivation lies truth, impossible virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RG Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
Welcome back once again. আপনারা শুনছেন আর জি কিবরিয়াকে ঢাকা এফ এম 90.4 এ। আমি আপনাদের সঙ্গে রাত দুটো অবধি থাকার চেষ্টা করি, তার মাঝখানে যদি আগেভাগে শেষ হয়ে যায় তো শেষ হয়ে যাবে, কিন্তু যারা এখানে আসেন তাদের বলার সুযোগটা আসলে অনেক বড় করে, সে কারণেই বললাম। যদি আপনি আসতে চান, আমাদেরকে ফোন করবেন, এই অনুষ্ঠানে যদি অংশগ্রহণ করতে চান, প্লিজ কল আস। আমাদের নাম্বারটি নিশ্চয়ই জানা আছে, 09611904904। প্লিজ ফোন করার পরে মনে রাখবেন ফোনটি এখানে রেকর্ড করা হয়, সুতরাং সেই অনুসারে কথা বলবেন। জি সাব্বির, যেখানটা আমি ছিলাম যে এই 8-9-10 বছর বয়সে এরকম ভয়াবহ রকমের একটা এক্সপিরিয়েন্স মুখোমুখি হচ্ছেন আপনি, বলুন তারপরে কি হলো?
আরো কয়েকদিন পরে সে যে আমার সাথে, এই যে আমার বললাম যে একটা লোক আমার সাথে এত ইয়া করতেছে, তখন আমি একটু যে খালাকে বলি যে খালা ওর লোকটা তো আমাকে এরকম এরকম করে। খালা সেই সমস্যা কি, তোর সাথে দুষ্টমি করে তুই এরকম করিস কেন? তো আমি বললাম আমি তো এটা বলতে পারি না ব্যাপারটা যে এইটা এটা করছে। আমি বলতেছি যে কি কি কেউ করতেছে,
মানে আপনার কাছে আনিজি লাগছিল, বলতেও আনিজি লাগছিল।
হ্যাঁ জি।
আচ্ছা,
তারপর দিয়ে আমি চিন্তা করলাম, আমি বললাম খালা একটা কাজ করি কি, আমি কই আমারটা ছুরি দেন কেন? আমি কই সে যখন আমাকে বলবে যে এদিকে আসো, তখন সে তো শুয়ে থাকবে, আমি তখন গাওয়ার নাম করে আমি তার খালা কি করছে এই কথা যে আবার ওই লোকের কাছে বলে দিচ্ছে। তখন এই লোকটা আমাকে ডাক দিচ্ছে, ডাক দিয়ে বলতেছে তুই তোর খালার কাছে কি বলছিস? আমি তাদের বলতেছি না আমি তো কিছু বলি না, সত্যি করে বল আমি বলি না। এরকম কয়েকবার বলে সে করছে আমাকে এইভাবে গলাটা চেপে ধরে, ঠিক আছে তারপর হচ্ছে ওদের যে ক্লায়েন্টদেরকে একটু সেবা যত্ন করতাম, আর সেবা যত্ন বলতে ওই অপরাধটাই ছিল এটা সেবা যত্ন।
মানে আপনার নিজে ইনভলভ হওয়া নাকি খালা যে সব কাজ করতো সেখানে সহযোগিতা করা?
সহযোগিতা করা, আমি তো বুঝি না তখন, এক বছর মাথায় অর্থাৎ আমি আস্তে 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 এটা আমার কাছে মানে একটা এটা এমন একটা বিষয় হচ্ছে যে কোন একটা কিছু হচ্ছে এখানে। দেন আমি এটা আমার আম্মুর কাছে বলে দিই।
এক বছর পরে
আমার আম্মু গেছে ওইখানে, আমার খালা কিন্তু পেনিতে থাকতো, এটা বলিনি আমি, পেনিতে থাকতো। ওইখানে যাওয়ার পরে আমাকে আম্মা এরকম এরকম ঘটনা, আমার আম্মু যে খালাকে ধরছে, এই খালাই কথাটা শোনার পরে একটু লজ্জা পাইছে না, সি 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 আপা আপনি এইরকম একটা কথা বলতে পারলেন, এরকম মানে যত ধরনের কিছু আছে যেটা বেয়াদব এরকম ছিল তো কখনো দেখিনি, এরকম যত কথা বলার দরকার যে ওনার যে দোষটা ঢাকার জন্য আমাকে পুরো দোষী। এই ছেলেটা ওই মেয়ের সাথে কি আমাদের একটা মেয়ে ছিল, ঠিক আছে, তা আমি খেলাধুলা করলে, ঠিক আছে খেলাধুলা করতেছে না, তো আমার আমি বলতেছে এই দেখছেন দেখছেন আপনার এই মেয়েটা এই মেয়েগুলোর সাথে কি করতেছে না করতেছে, খালি খালি মেয়েদের পিছনে পিছনে ঘুরে, ঠিক আছে। কিন্তু আমি বুঝি না মেয়ে কি আছে লিখে, আমরা তো মনে করছি একই তো সবকিছু। তারপর যাই হোক, যে কোনো একটা কারণে আমার খালার সাথে ওদের একটা দ্বন্দ্ব হয়েছে।
আচ্ছা,
দ্বন্দ্ব হওয়ার পরে ওইখান থেকে আমার খালাকে মানে বের করে দিচ্ছে, আমরা ছিলাম একটা প্লেটে, বের করে দেওয়ার পরে
আপনার মাকে যখন এটা বললেন, আপনি বছর খানেক পরে আপনার মা গেল, মা কি অ্যাকশন নিল?
খালা যেটা বলতেছে
ওটাই বিশ্বাস করে,
ওটা বিশ্বাস করছে, আর এরকম কাজ তো আমার বোন করবে না, এটা তো বেয়াদব ছেলে, তো এটা বেয়াদব ছেলে,
আপনার উপরই দোষটা দিয়েছে।
হ্যাঁ, তুই বড় হলে খুব বেয়াদব হবি, ঠিক আছে, আমার খালার নামে, খালা তো মা তো ওইটা, তুই কাকে কি বলছিস? তারপর কি করছে ওখান থেকে আমার খালাকে কি বলে তাড়িয়ে দিস, তাড়িয়ে দেওয়ার পরে আমি চলে আসছি বাড়িতে।
জি,
আমার মা ছোটবেলা থেকে একটা স্বপ্ন যে আমাদের এখানে একটা মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা। আলিয়া মাদ্রাসা বলে লাভ কি, অনেকগুলা লাভ, আরবি শেখা যায়, বাংলা ইংলিশ শেখা যায়, অর্থাৎ সমাজে চলার জন্য সবকিছু এখানে আছে। কমিতে বললে শুধু আরবি, স্কুলে বললে ইংলিশ আর বাংলা, সুতরাং তিনটা আছে, বাংলা আছে, আরবি আছে, ইংলিশও আছে। এই জন্য সে সেখানে আমাকে ভর্তি করে, তো ওইখানে আমাকে ভর্তি করা ওইটার নাম হচ্ছে এতিমখানা। এখানে তিনটা পার্ট, পেন বোটিং, এতিমখানা, লিল্লা বোর্ডিং, তিনটা
কি বোর্ডিং,
পেন
পেইং পেইং
পেন মানে টাকা এবং টাকার বোটিং
আচ্ছা
লিল্লা বোটিং মানে লিল্লা মানে আল্লাহর রাস্তে
আচ্ছা
এতিম কানা মানে কি যাদের বাপ নেই
আচ্ছা আচ্ছা এই তিনটা বোর্ড
যদি কারো ছেলের বাবা থাকে সে যদি একদম দরিদ্র হয় যে না খেয়ে তার পরিবেশ কাটতেছে কখনো ওই ছেলেকে এতিম খানা ভর্তি করাবে না আর ছেলে যদি বলে লাখপতি থাকুক তার বাবা মারা গেছে কিন্তু সে এতিম খানা খাইতে পারবে তাহলে কি হতে কি দাঁড়াচ্ছে আমার বাবা আছে বুঝতে পারছেন এখন আমি ওইখানে যখন ভর্তি হয়েছি আমার সাথে আরেকটা ছেলে ভর্তি হয়েছে ওইখানে আসা বলতেছে যে ওরও বাবা নাই আমি বলতেছি আমার বাবা নেই তো এটা ওই ছেলেটা আগে কমিয়া দেশে পড়ছে কমি আছে আলিয়া আছে স্কুল আছে কলেজ আছে গার্লস আছে হসপিটাল অলরেডি
আচ্ছা
তো ওই ছেলে আগে এখানে কমিয়া দেশে পড়ছে যে তার বাবা আছে এটা বলে সে লিল্লা বোর্ডিং খেয়েছে লিল্লা বোর্ডিং খরচ কত 150 থেকে 600 টাকা
আচ্ছা
এক মাসে সে দরখাস্ত দিচ্ছে যে আমার বাবা নেই এরকম এরকম তো সে তারটাও ফ্রি হয়েছে আমারটাও ফ্রি হয়েছে যখন এরকম মুখোমুখি করায় তো আমাকে বলতেছে তোমার বাবা আছে আমি কই না আমার বাবা নেই তোকে জিজ্ঞেস করছে কি রে তোমার বাবা আছে তুই তো এখানে আগে কর্মী তুর্তি এখন আলি আসছিস হুজুর আমার বাবা আছে কিন্তু আমি গরিব দেখে আমি এটি মিনার ধরতে দিচ্ছি তো বলতেছে না এটা হবে না এই যে আমি যে তুমি আমার ভর্তি হচ্ছি এই ছেলেটা হিস লাগিয়ে গেছে না কি হে তো জানে আমার বাবা আছে
ও মানে যে যারে বলছে যে তোর এখানে হবে না সে আলটিমেটলি হিংসা করতেছে কারণ সেও জানে যে আপনার বাবা আছে
বাবা আছে
ওকে বুঝতে পেরেছি
সে তো ধরা পড়ে গেছে
হ্যাঁ
দেন সে যাই বলতেছে হুজুর ওর বাবা আছে ওকে যদি রাখতে চান আমাকে রাখতে
ওকে
পরের দিন ওই শিক্ষক আমাকে বলতেছে এই বেয়াদব ছেলে এবং একদিনে ঘন্টা করেছিল অথচ প্রথম দিনই মিথ্যা কথা বলতেছিস তখন পর্যন্ত কিভাবে আমি জানি যে আমার বাবা নাই
তখন পর্যন্ত জানেন যে বাবা নাই আপনার
না তখন পর্যন্ত আমি জানি আমার বাবা কি হলো আমার শিক্ষক আমাকে দমকাইতেছে দমকানোর পরে তোর আম্মুকে বলিস যে আগামীকাল এখানে আসতে এরকম বেয়াদব ছিলাম এখানে রাখবো না আমার আম্মু এখানে গেছে চাইয়া হুজুরের হুজুর মিশা কথা কইছে ছেলে আমার আম্মু ওই ছেলেটাকে দোষারোপ করতেছে ওই ছেলে আমার আম্মু কি বলতেছে দেখেন ইম্পর্টেন্ট পয়েন্ট ওই ছেলে ভর্তি হতে পারে না দেখে আমার ছেলের নামে বদনাম গেছে কারণ আমি থাকতাম চাঁদপুরে আমরা পড়তাম কুমিল্লা তাহলে কোন শিক্ষক যে চাঁদপুরে জিজ্ঞেস করবে না যে আমার বাবা আছে কিনা যাবে কখনো যাবে না
রাইট
কারণ এটা তো কোনো ইনকোয়ারি করা হচ্ছে না
রাইট
তখন শিক্ষকের মতো এটা হতেই পারে ওই ছেলেটা মানে কি হিসাবি করে এটা কথাটা বলতে পারে
এটা আমিও ভর্তি হতে পারবো না ওকে ভর্তি হতে দিবো
না
আচ্ছা
তারপরে কি করছে যাই হোক শেষ পর্যন্ত আমারটাই হলো আমি এখানে ভর্তি হয়েছি এবং এতে মানে খাইতেছি কারণ নিয়মটা শুনুন ধর্মীয় একটা ব্যাপার সেবার আছে আমার কাছে আমি এরকম একটা ছেলে অত্যন্ত প্রতিবাদী অত্যন্ত ছোটবেলা থেকে এখানে একটা অন্যায় হচ্ছে না আপনি আর জি কিবরিয় হন যে হোক আমার কাছে এটা প্রশ্ন নেই অথচ একটা রাস্তা ছিল কোন প্রশ্ন নেই আমার কাছে সত্যটা বলে দিতাম যার কারণে আমি অনেক জায়গায় মাই খেতাম এটা কিছু হচ্ছে বলতে যে তুরকুচি গতি এই যে আমি সত্যটা বলতাম এই জন্য মিথ্যা কথা মুখিতে কম আসতো কিভাবে যারা এতিম খানা খাবে পাঁচজনকে একসাথে দিত যারা পেন পেডিং খাবে একই মাদ্রাসার ছাত্র আমরা দেখুন পাঁচজন ছাত্রকে একসাথে দিত আর যারা টাকা দিয়ে খাইতো সত্যের জন্য আলাদা আলাদা প্লেট তারা লিল্লা বোর্ডিং খাইতো তাদের জন্য আলাদা আলাদা প্লেট কারণ কি ওরা টাকা দিয়ে খাচ্ছে আর আমরা মাংনা খাচ্ছি এখন যদি পাঁচজনকে একটা খাবার দেয়
একটা প্লেটই খাবার দিত পাঁচজনকে
একটা প্লেট বড় ডিক্স বলে এটাকে
জি
এতিম খানা কি খাবায় বোর্ডিং এ ডাল আর আলুর ভর্তা যখন ডাল আর আলুর ভর্তা দিত এগুলো মানুষ খাইতো না ডাল তো পুরা একজন মুকুরটা একজন পচে পচে কারো খাইতে রুচিল বলুন তো একটু দেখুন তখন আমার প্রতিবাদটা তখন থেকে শুরু তখন থেকে আমার জীবনের মানে পাঠটা শুরু হচ্ছে আমি কমপ্লেন করলাম নতুন আমি কিন্তু নতুন তখন আমি বললাম যে হুজুর এরকম ঘটনা ওরা টাকা দেখাচ্ছে ঠিক আছে পাঁচজনকে একসাথে আমরা দেখে পাঁচজনকে যে খাবারটা দিবেন
আলাদা আলাদা করে দেন
আলাদা আলাদা করে দেন একটা আরবিতে একটা কথা আছে তোয়ামুল ওয়াহিদি এক ফিলিস নাই একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট এটা সে অনুবাদ এটা মিনিং কি দাঁড়াচ্ছে পাঁচজনকে যে খাবারটা দিচ্ছে তিনজনের খাবারটা পাঁচজনকে দিতে পারতেছে এখানে এখানে যে দুজনের খাবারটা আসতেছে এটা কিন্তু আমাদের ওই যারা দায়িত্ব আছে তারা মেরে দিচ্ছে
এই আলু ভর্তা ডাল ভাত এটুকু মেরে দেওয়ার বিষয় আছে এখানে
এখানে আছে খুব এখানে আপনার কাছে সামান্য মনে হচ্ছে মাস শেষে কত টাকা আসতেছে
আচ্ছা প্রিয় শ্রোতা আপনাদেরকে জীবন গল্প এবং সিক্রেটস বইয়ের কথাটা একটু বলতে চাই এই ফাঁকে সেটা হচ্ছে যে এবারের বইমেলায় 101 নম্বর যে স্টলটি রয়েছে বর্ণপ্রকাশের স্টল সেই স্টল ইতিমধ্যে আপনারা পাচ্ছেন ঢাকা এফ এম এর জীবন গল্প এবং সিক্রেটস বইটি যে বইটি আমার লেখা আর জি কিবরিয়ার এবং জীবন গল্প সিক্রেটস অনুষ্ঠান থেকে বইটি নির্মাণ করা হয়েছে আর একটি বিষয় যেটা বলতে চাই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা বইটি সংগ্রহ করেছেন ইতিমধ্যে বা করতে চান তারা ফোন দিতে পারেন বেশ কয়েকটি নাম্বার রয়েছে নাম্বারগুলো আমি একটু পরেই বলবো তার আগে যেটা বলতে চাই, এখন থেকে শুরু করে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত একটি বিশেষ অফার আমি দিচ্ছি। এই অফারটি হচ্ছে শুধুই মায়েদের জন্য। আমরা প্রতিবারই বিভিন্ন কিছু করি, কিন্তু আমাদের পরিবারের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তিটি সবসময় নেগলেক্ট থেকে যায়। আমরা এত কিছু করি, আমাদের জীবনের এত আয়োজন, কিন্তু যে মানুষটি আমাদেরকে দুনিয়াতে নিয়ে আসলো, পৃথিবীর আলো দেখালো, কিংবা যে মানুষটি আমাদের জীবন গড়ে দিচ্ছে, সেই মানুষটিকে কেন জানি আমরা, তার জন্য বিশেষ কোনো ইভেন্টস নেই, তার জন্য বিশেষ কোনো সেলিব্রেশন নেই। আমরা চাই সচেতনভাবেই প্রত্যেকটি জায়গায় মাকে কানেক্ট করতে। তো আগামী এখন থেকে শুরু করে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত জীবন গল্প এবং সিক্রেটস বইয়ের একটি বিশেষ প্যাকেজ, বিশেষ উপহার, সেটা হচ্ছে এই বই থেকে একটা বড় অঙ্কের মূল্য ছাড় দেওয়া হবে শুধুমাত্র আগামী দুই দিন। এবং প্রত্যেকটি বইয়ের পাতার প্রথম পাতায় লেখা থাকবে মার জন্য আরজি কিবরিয়ার বিশেষ উপহার। আমি আবারও বলছি, প্রত্যেকটি বইয়ের প্রথম পাতায় লেখা থাকবে মার জন্য আরজি কিবরিয়ার বিশেষ উপহার। এবং এই বইয়ের মূল্য যে ২০০ টাকা, সেখানে একটা বড় অঙ্কের মূল্য ছাড় দেওয়া হচ্ছে শুধু আগামী দুই দিনের জন্য। আমি আবারও রিপিট করছি, এখন থেকে শুরু করে ঠিক মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত এই বইটির দাম ২০০ টাকা থেকে কমে একটা বড় অঙ্কের মূল্য ছাড় দেওয়া হচ্ছে শুধু আগামী দুই দিনের জন্য। এবং এই বইটি মায়েদের জন্য, বিশেষ করে উপরে লেখা থাকবে বড় করে মায়ের জন্য আরজি কিবরিয়ার বিশেষ উপহার। এই বইটি যদি আপনি সংগ্রহ করতে চান, কেবলমাত্র এই নাম্বারটি থেকে আপনি সংগ্রহ করতে পারবেন অ্যাডভান্স বুকিং এর মাধ্যমে। বইমেলা তো এটা পাওয়া যাবে না, শুধু এই নাম্বার থেকে আপনাকে অ্যাডভান্স বুকিং এর মাধ্যমে সংগ্রহ করতে হবে। আমি আবারও বলছি, শুধু এই নাম্বার থেকে। নাম্বারটি হচ্ছে 09638771771। আমি আবারও বলছি 09638771771। আমি আবারও বলছি 09638771771। 24 ঘন্টা খোলা থাকে নাম্বারটি, এখনই ডায়াল করুন। এবং শুধুই আগামী দুই দিনের জন্য মায়ের জন্য এই বিশেষ উপহার আরজি কিবরিয়ার পক্ষ থেকে। এবং বইটি আপনি রিসিভ করে মার জন্য অবশ্যই আপনি নিজে থেকে কিছু লিখে দেবেন বইয়ের ওপরে। এবং এটি বিশেষ অঙ্কের বড় অঙ্কের একটা মূল্য ছাড় দেওয়া হয়েছে, শুধু এই নাম্বারে ফোন করে বইটি কালেক্ট করা যাবে। আগামী দুই দিন অর্থাৎ মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত এই অফার বলবৎ থাকবে, এরপরে ২০০ টাকার মূল্য যেটা আছে নির্ধারিত মূল্যে চলে যাবে।
ওকে, তারপর প্রতিবাদ করলেন আপনি?
না, বলতেছি ভদ্রভাবে যেটা বলেন, এরকম একটা ঘটনা, এরকম আমাদেরকে ওইভাবে দিলে মনে ভালো হতো। তা বলতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত, পাঁচজন একসাথে থাকা এটা সুন্নত। মানে এই কথাটা যখন বলছে, তখন আমি ওখানে কিছু বলি নাই। দেন আমি আমার যারা বড় ভাই তাদেরকে বলছি, ভাই মানে হুজুরকে বলছি, হুজুর আমার এই বলে এরকম কোন হাদিস আছে কিনা? হ্যাঁ আছে, যে আসসালাম বলছে যে তোমরা একসাথে খাবার খাও, এটা আসলে আমার সুন্নত, যেটা এখন তাবলিক জামাতের লোকেরা খাচ্ছে, এটা তো সুন্নত নিয়ম। তাহলে কি শিখতে পাচ্ছি আমরা? টাকা থাকলে সুন্নত মানা লাগে না, টাকা না থাকলে সুন্নত মানা লাগে। কারণ আমরা যে প্রতিষ্ঠানে খাওয়া করতেছি, পেন বেডি ছাত্রদের সে প্রতিষ্ঠানে কারবার করতেছে, তাহলে সে যদি আলাদা খেতে পারে, তাহলে আমরা খেতে পারবো না কেন?
ওকে, পয়েন্ট।
এখন এভাবে আমার শুরু হচ্ছে, এবারটা কেতার বছর খরচ খাবে, এটা বাপ নেই, বেটা বোকা সকর খরচ, বেটা বেশি কথা কবি না, বাদ দিয়ে দিন। ওইখানে আমি যখন ভর্তি হয়েছি কি ভাই, আমার রুডুম ছিল ৪৮।
জি,
আমাকে যে কে জিজ্ঞেস করতে হবে তোমার রুডুম কত, বলতাম না, কারণ নতুন ভর্তি ছিল, তো উল্লং ৪৮ ছিল, লজ্জা লাগে না ৪৮ করে রুললং। যেখানে আমি ওই যে একটা ব্যাকগ্রাউন্ড বলি, আমি কখনো মানে রুললং ১-২-৩ থাকবে, ওই যে এত বছর টাকা আরো করছি। তারপরে দিয়া প্রথম সঙ্গে পরীক্ষা দিছি, তো প্রথম দেওয়ার পরে ওখানে আমার রুললং আসছে, আমি একটা সাবজেক্ট ছিল প্রত্যেক বিষয়ে ভালো ছিল, তবে যারা নতুন আসছে তাদের দিকে একটা দৃষ্টি থাকে শিক্ষকদের, তো বলতেছে রুললং ৪৮ কার, এটা এখনো রেজাল্ট দেয়নি, শিক্ষকের খাতার মূল্যায়ন করার পরে একটা থাকে না যে
জিজ্ঞেস করে যে এক্সট্রাঅর্ডিনারি যদি কিছু পায়।
৪৮ কে আমি বলতেছি, আমি বাড়ি কই অমুক জায়গায়, তুমি তো গণিত মনে করেন, আমি তখন স্পষ্ট মাস ৯৪ পেয়েছি।
আচ্ছা,
তো তুমি খুব ভালো স্টুডেন্ট, হ্যাঁ আবার ইংলিশে যেমন একটা সেকেন্ড পেপার আছে, আরবি একটা সেকেন্ড পেপার, মাদ্রাসার মধ্যে সবচেয়ে কঠিন বিষয় থাকলে আরবি সেকেন্ড পেপার। মাদ্রাসা ছেলেরা বাংলা পাশ করে যায়, গণিতে পাশ করে যায়, ইংলিশ পাশ করে যায়, এমন একটা সাবজেক্টের দ্বারা খায় আরবি সেকেন্ড পেপার, এত কঠিন বিষয় কি ভাই বলে বুঝাতে পারবো না, শুধু যারা এই সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছে শুধু তারাই বলতে পারবে। তো আমি আসলে মুখস্থ করা পড়তাম, বুঝতেছি কিনা তখন আমি এটা বুঝতাম না, তো লিখে আসছি আমি নাকি ৭৬ পেয়েছি। তো বলতেছে যেখানে অনেকগুলো ফেল যাচ্ছে সেখানে তুমি নতুন ৭৬ পেয়েছো, এই যে শিক্ষকদের একটা ইম্প্রেশন আমার দিকে সেটা খুব ভালো। হ্যাঁ, তখন আমি ক্লাস ৫ এ চলে যাই, ক্লাস ৫ এ যাওয়ার পরে বছরের প্রথমে কি হয় অনুষ্ঠান হয়, তো ওইখানে আমি অ্যাটেন্ড করলাম, ফার্স্ট আমি গান গাইতাম। এর আগে একটা কথা বলি, ক্লাস ৪ থাকতে আমি একবার ইসলাম ফাউন্ডেশনে যে অনুষ্ঠানগুলো হয় সারা বাংলাদেশ মিলে হয় এটা, ওইখানে আমি অংশগ্রহণ করি এবং ওইখানে আমি পাস্ট হয়েছি। শিক্ষকরা বলতেছে শ্রেয়টা তো খুব গানও গানও ভালো গায়, এবং আমার কোরআন তলাওয়াত মনে করি চার পাঁচ পাঁচ স্টাইল আমি কোরআন তলাওয়াত করতে পারি। কিন্তু আমার আম্মুর কাছে এখানে একটা বিশ্বাস বলে রাখি, এই যে লেখাপড়ার একটা খরচ আমাকে আমার আম্মু দিতে হতো না, ওই যে ভালো স্টুডেন্ট হওয়ার কারণে আমার সাবানটাসো ওই প্রতিষ্ঠান থেকে ফ্রি দিত, সাবানটাসো
ওটাও ফ্রি দিত আপনাকে।
হ্যাঁ, আচ্ছা। তারপরে ক্লাস ফাইভে আসছি,
বছরের পর বছর এইভাবে খেতেন
আমি এখানে সাতটা বছর কাটিয়েছি, সাতটা বছর আমি এইভাবে কাটিয়েছি। তবে একটা কথা সত্য, লাকস দিসেন্দরকে বলতে চাই, আমি মানে বুকে হাত দিয়ে বলতে পারবো, এক মাসের মধ্যে যদি কোন ছেলেকে জিজ্ঞেস করা হয় যে তুমি কয়দিন ফ্যাট ভরে ভাত খেয়েছো, সর্বোচ্চ কয়দিন বলবো জানো? দুই থেকে তিন দিন। কারণ দুই থেকে তিন দিন যদি মাছ হয় তাহলে ছেলেরা খেতে পারে, এছাড়া তরকারি যে ডাল হাবড়ডুবো মনে হয় মাছ ছেড়ে দিলে মাছ একটু ঘুরে ফিরে আসবে, এরকম অবস্থা।
উইথ ডিউ রেসপেক্ট প্রিয় শ্রোতা, উইথ ডিউ রেসপেক্ট, উইথ দিস সিস্টেম যেটা এক্সিস্ট করছে ও যেই পার্টিকুলার যেই ইনস্টিটিউশনের গল্প এখানে বলছে, সেই প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধা রেখেই আমি অবশ্যই যে কথাটি বলবো যে আমি বরং জিনিসটাকে একটু অন্যভাবে দেখতে চাই। প্রথম কথা হচ্ছে তাদের সেই সামর্থ্যটা আছে কিনা, এক। দুই নম্বর যেটা সেটা হল যে কতটা কষ্টকর পরিস্থিতির মধ্য দিয়ে এই এলম কিংবা এই যে শিক্ষা সেটা তাদেরকে নিতে হয়। এখানে যদি আপনি নেগেটিভলি চিন্তা করেন যে হ্যাঁ এটা আলাদা করে দেয়া যায়, এটা এটা করা যায়, ওটা করা যায়, সেটা নিয়ে অন্য বিতর্ক থাকতে পারে, সেই বিতর্কে আমি যেতে চাচ্ছি না। আমি বরং একটা ইউনিট বা একটা ক্ষুদ্র জায়গা থেকে জিনিসটাকে দেখতে চাই, যে একটা ছেলে মেয়ে সে এতিম, তার সেই অর্থে পরিবারের সামর্থ্য নেই বলেই নিদারুণ বাধ্য হয়ে সে একটা প্রতিষ্ঠানে যাচ্ছে পড়াশোনা করার জন্য, এবং সে কতটা কষ্ট করে এই ডাল ভাত আলু ভর্তা তাও পাঁচজন মানুষের সাথে একটা প্লেটে ভাগাভাগি করা, আলু ভর্তা এবং ডাল এটার মাখলে এটার চেহারাটা কি হয় আপনার জানা আছে, এবং সেটা যদি পাঁচটা হাত একটা প্লেটের মধ্যে ঘোরাফেরা করে সেইটা খাওয়া, এবং বছরের পর বছর সেখানে একটা দিন মাসে একটা দিন হয়তো বা দুটো দিন হয়তো বা আরো পেট পুড়ে খায়, এই ছেলে মেয়েগুলো কত কষ্ট করে লেখাপড়া করে, এদের দিকে মানে তাকালেই তো শ্রদ্ধা চলে আসে, ভালোবাসা চলে আসে। আমি সব বিশেষ করে এতিম যারা আছেন এবং যারা এইরকম খুব কষ্টকর একটা পরিস্থিতির মধ্য দিয়ে আপনারা লেখাপড়া করেন, তাদের প্রতি আমাদের এই অনুষ্ঠান থেকে, আমার জানা ছিল না টু বি অনেস্ট, আমি জানি যে মাদ্রাসার অনেক মাদ্রাসার স্টুডেন্ট আছে যারা এতিমখানায় পড়াশোনা করে, লীলা বোর্ডিংয়ে পড়াশোনা করে, অনেক কষ্ট করে বড় হয়। আমি এরকম গল্পও শুনেছি যে রাতের বেলা একটা রুটি খেত, দুটো রুটি দেওয়া হতো রাতের বেলা, একটা রুটি খেত অনেক আগের গল্প, এবং আরেকটা রুটি সকালবেলা নাস্তা দিবে না, সেই জন্য রাতের বেলা রেখে দেওয়া হতো, তো রেখে দিলে অনেকে চুরি করে খাবে, এই জন্য যেটা করতো ইলেকট্রিসিটি যা আছে ইলেকট্রিসিটির তার, ওই তারের মাঝখান দিয়ে রুটি ঢুকিয়ে দেওয়া হতো যাতে করে ওটা হাত দিয়ে কেউ পেরে খেতে না পারে। আমি এরকম গল্প শুনেছি এবং আমার খুব নিকটাত্মীয় ওর কাছ থেকে, যে এরকম একটা খুব কষ্টকর পরিস্থিতির মধ্য দিয়ে তাদেরকে বড় হতে হয়। আসলে সামর্থ্য যদি না থাকে তাহলে বিভিন্ন রকমের সিস্টেম সেখানে আসে, যে সিস্টেমগুলো মন থেকে হয়তো মেনে নেওয়া যায় না। আজকে ওর জীবনে যে ঘটনাটা আপনারা শুনছেন, আমি জানি যে মাদ্রাসার সব মাদ্রাসা না, অফকোর্স সব মাদ্রাসা না, কিছু কিছু মাদ্রাসার হয়তোবা এরকম এতিমখানা যেগুলো আছে বা লীলা বোর্ডিং যেগুলো আছে সেখানকার খুব করুণ চিত্র হয়তোবা এটা, এবং সেটার সাথে অনেকেই হয়তোবা মিল খুঁজে পাবেন। আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আশা প্রকাশ করতে চাই, আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ভালোবাসা প্রকাশ করতে চাই সেই সব মানুষদের প্রতি, যে যারা এত কষ্ট করেও এরকম একটা সিস্টেম বাঁচিয়ে রেখেছেন, এবং একই সাথে আহ্বান জানাতে চাই যদি আপনার পরিচিত কোনো জায়গা থাকে তাহলে তাদের দিকে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমরা আরেকটি বিরতি নিব প্রিয় শ্রোতা, একেবারে ব্যাকগ্রাউন্ডে রয়েছি মাত্র দুই মিনিটের একটা ছোট্ট বিরতি, দুই মিনিট পরে আমি আরজি কিপ্রিয়া আবারও ফিরে আসছি। আমাদের অনুষ্ঠানটি হচ্ছে সিক্রেটস, এখানে সিক্রেটস রিভিল করছে সাব্বির, ব্যাকগ্রাউন্ডে আছি আমরা, এবং দুই মিনিট পর আমরা আবারও ফিরে আসব।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, আপনারা শুনছেন সিক্রেটস, আমি আরজি কিবরিয়া রয়েছি আপনাদের সঙ্গে এবং আজকে এখানে কনফেস করছে সাব্বির। কথাটা বাড়িয়ে সাব্বিরের কাছে ফিরব প্রিয় শ্রোতা, আর সাব্বিরকে দেখতে আপনারা চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/, আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj, পেজটি আছে আরজি কিবরিয়া নামে, প্লিজ লাইক দিয়ে দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এই পেজটির মেম্বার হয়ে যাবেন। ওকে, কথা না বাড়িয়ে আবারও ফিরছি আপনার কাছে যেখানটায় আপনি ছিলেন।
এখানে আমি যখন পাইপে চলে যাচ্ছি তো এখানে পাইপে একটা বৃত্তি পরীক্ষা থাকে।
জি,
বরাবর এই মনে করেন আমি ক্লাসে ভালো ছাত্র, শিক্ষকদের থেকেও মনে করব যথেষ্ট সাপোর্ট, এটিম হিসাবে আমাকে একটু অন্যরকম ভাবে দেখে, অন্যান্য
যেহেতু আপনি ভালো স্টুডেন্ট,
ভালো স্টুডেন্ট। হ্যাঁ, একটা কথা আমি মানে মন থেকে স্বীকার করবো, যারা ভালো ছাত্র যত রকম পরিস্থিতি হোক তাদের শিক্ষকরা তার দিকে একটু অন্য দৃষ্টিতে তাকায়।
জি,
আমাদের এতিমখানার নামে গভর্নমেন্ট অনেকগুলো সিট দিয়ে সিট, কিন্তু পেন বোর্ডিং এর ছেলেরা টাকা দিয়ে ও যে দায়িত্বরত হোস্টেল সুপার তাকে টাকা দিয়ে কি করে, এটা সিম্পল একটা অন্যায় করছে। ছাত্র মানুষ অন্যায় করবে স্বাভাবিক, এটাকে যদি আপনি ওই ছেলেটাকে বলেন যে তুই অন্যায় করছস, তুই সিটে থাকতে পারবি না, তুই পোলরে চলে যা, কি করে সামান্য একটা অন্য হলে এতিম ছেলে করে ফলোরে দিয়ে দেয়। আর পেন বোর্ডিং ছেলেরা যদি হাজার অন্যায় করে এটা আসলে চোখে লাগে না, কেন ওই যে ওই ছেলের বাবা মারা যখন এখানে আসে হোস্টেল সুপারকে কিছু টাকা দিয়ে যায়।
আচ্ছা আচ্ছা,
এক্সট্রা ভাবে একটা হোস্টেলের সিটের টাকাটা দিচ্ছে, টাকাটা এক্সট্রা দিয়ে হুজুর রাখেন এটা আপনার হাতিয়া, ওই ছেলে যত অন্যায় করুক কিচ্ছু হচ্ছে না এটা। আর এতিম ছাত্র, আমি কিন্তু আমার বাস্তব এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বলতেছি, এতিম ছাত্র যদি করছে এটা অনেক বড় অন্যায় হয়ে গেছে। আর তাকে সিটের মধ্যে ফ্লোর রেখে দিচ্ছে, আর ওইখানে সিট গুলো আমাদের লেখা আছে এ টিম এত নম্বর সিট।
জি,
তারপর ফাইভে যে বৃত্তি পরীক্ষাটা ওইখানে 150 টাকা করে লাগে ফর্ম গুলো যেটা রেজিস্ট্রেশন করার জন্য লাগে। তো আসলে 150 টাকা দেওয়ার মতো আমার কিন্তু এবিলিটি নেই,
বুঝতে পেরেছি
কেন নাই। আমার মা কখনো আমাকে, আজকে কত বছর, আজকে আমার 22 বছর, কখনো বলতে পারেন না আমার মা আমাকে একটা সুতা দিয়েছে, এটা একটা কারণ আছে। এই যে আমি গান গাই, আমি তো অনেক জায়গায় পার্টিসিপেট করেছি আপনাদের দোয়া, হ্যাঁ, তো ওইখান থেকে আমার কিছু অ্যামাউন্ট থাকতো, মানে 100 টাকা দিচ্ছে, 100 টাকা আমার কাছে ফাইভ ইয়ার ছাত্রের কাছে অনেক কিছু, আমার কাছে অনেক কিছু 100 টাকা। তারপরে দিয়া এরকম 150 টাকা দেওয়ার মতো আমার এবিলিটি নেই। হ্যাঁ, তারপরে দিয়া আমি বলতে আমি শিক্ষকের বলতেছি প্রিন্সিপাল যিনি আমাকে বলতেছে তুমি অ্যাটেন্ড করছো, আমি কই না, এর মাধ্যমে রেজিস্ট্রেশন কিন্তু হয়ে গেছে অলরেডি, আমাকে বলতেছে তুমি অ্যাটেন্ড করছো, কেন না কি পে ভাই সবগুলো স্টুডেন্টের সামনে এমন জোরে দুটা থাপত দিচ্ছে, মনে হয় আমার বলতে ব্রেন এমন আঘাত খেয়েছে, এমন জোরে দুটা থাপত দিচ্ছে যে তুমি অ্যাটেন্ড কর না কেন। তাই বলতেছে দেখুন স্যার হুজুর আমার কাছে এই মতো টাকা নেই। হ্যাঁ, তো বলতেছে টাকা নাই এটা তুমি আমাকে বলো না কেন। তো ওই যে যিনি আমাকে কথাটা বলতেছে তার নামে কিন্তু আমি বদনাম গাই, সুতরাং তাকে যদি বলবো হুজুর আমার কাছে টাকা নাই এখন আমি পরীক্ষা দিতে পারতেছি না, এটা বড় বড় কথা কইতে পারস, ওরকম টাকার জন্য আসছ না, তিনি কিন্তু এটা বলবে যে আমার একটা মনে হার হয়ে গেছে এই জন্য আমি তার কাছে বলি না।
আচ্ছা আচ্ছা, ওকে।
তারপরে দিয়া যাই হোক, আমি আর ফাইভে বৃত্তি পরীক্ষা দিতে পারলাম না। এই যে ওই শিক্ষকের দৃষ্টিতে আমি কত খারাপ হয়েছি সেটা পরে লিসনার বুঝতে পারবে, প্রিন্সিপালের কাছে আমি একটা খারাপ চোখে হয়ে গেছি। এর মধ্যে আমার মামা, আমি যখন বাড়িতে আসতাম যাচ্ছি, আমি যখন মানে 4-5 পর অবস্থায় স্কুল ছুটি মাথা ছুটি অবস্থায় আমি বাড়িতে আসতাম, আমার মামার একটা চায়ের দোকান ছিল।
আচ্ছা,
তো মামার চায়ের দোকান থাকার কারণে তো মামা আমি যখন বাড়িতে আসতাম বলতো যে সে আমার দোকানে একটু আসুক, একটু বসুক, মানে একটু মানে আমার একটু কি বলে হেল্প হবে। যাইতাম এইভাবে, একদিন হঠাৎ করে আমার মামার মোবাইলটা আমি নিই, ঠিক আছে, মানে দুষ্টামি করে, দুষ্টামি বলতে মামার মোবাইল নিচ্ছি এটা তো আর কোনো কারণ কিছু না। নেওয়ার পরে তো এই গান দেখতেছি, ভিডিও দেখতেছি, এক একটা ফোল্ডার আমি চাচ্ছি, ম্যানুয়াল ফোন, স্ক্রিন টাচ না। তারপরে দিয়া আমি দেখলাম ওইখানে অনেকগুলো আপত্তিকর ভিডিও ছিল। তারপরে দিয়া আমার এই প্রথম ওই আমার খালার সাথে এটার আমি একটা মিল খুঁজে পাচ্ছি, এরকম ঘটনা তো আমার খালার সাথে হয়েছে। তখন আমার কাছে এটা মনে হচ্ছে এটা একটা অনৈতিক সম্পর্ক, তখন আমার মাথায় ঢুকছে এত বছর যা দেখছি এটা মনে করে দেখছি কি হচ্ছে সেটা আমি বুঝি না। যখন আমি মোবাইলের সাথে আমার খালা বাস্তব জীবন মিলাচ্ছি তখন এটা আমার সাথে এক হয়ে গেছে। তখন থেকে দেখতাম হ্যাঁ এটা কিভাবে, এটা তো আমার খালাও করেছে, এটার প্রতি আমি একটু ইনভলভ হচ্ছেন। আর তখন থেকে মনে করেন আমার প্রতি এটা এই জিনিসগুলোর প্রতি আমার একটা এক ধরনের নেশা চলে আসছে। তখন এটা দেখার পরে আমি বাড়িতে গেছি, একদিন বাড়িতে যাওয়ার পরে আমার একটা মাম উর্মি আমার তো বলছিল বুঝি না টুজি না কিছু না, ঠিক আছে, কিন্তু আমি মনে করি যে তার সাথে আমার একটা সম্পর্ক হয়েছে। কেমন সম্পর্কটা কেমন হয়েছে আমি বলি, তাকে আমি ডাক দিছি, ডাক দেওয়ার পরে সে আসছে। আসার পর বলতেছি আমরা আবার কিন্তু এক্সারসাইজ করতাম, এক ধরনের ব্যায়াম বলি এটাকে, অনেক ধরনের ব্যায়াম, 16-17টা ব্যায়াম। তারপরে ওখানে যাওয়ার পরে তারপরে দিয়ে প্রথম বা যাওয়ার পরে দেন আমার আরো তুবুল আগ্রহ সৃষ্টি হলো,
মানে এটার পরে আরো বেশি আগ্রহ তৈরি হয়েছে।
প্রথমবার ছিল তো কি নাকি সেটা আমার ছিল না, যখন এটা একবার আমার হয়েছে তখন আমার কাছে মানে এটা হবে। তারপর আমি কি করতাম, মাদ্রাসায় গেছি তো যাই দেখলাম আমার এক বড় ভাই, বড় বলতে আমার থেকে অনেক বড় কিন্তু আমার ক্লাসমেট, অনেক বড় আমার, আমার থেকে মিনিমাম 6-7 বছর বড় হবে সে। সে একদিন আমাকে বলে যে এরকম এরকম ঘটনা এটা এরকম এরকম, তো অমুক ছেলে অমুকের মনে করেন একটা ছেলে একটা ছেলেকে রাত্রে আপনি কি বলে
ওকে হ্যাঁ তো আপনাকে বলেছে, তারপর
তারপরে এটা হুইসে ছিল গেল, হ্যাঁ এটা একটা হুইসে আমরা তারা ইনসাল্ট করতেছি। এটা করার পরে তারপর কি করছে ওই ছেলেটা, যে ছেলেটাকে আমরা ইনসাল্ট করতেছি এই ছেলেটা কিন্তু অনেক আগে থেকে এটা অ্যাটাক
ছেলে ছেলে মানে ছেলে ছেলে হোমোজেনাস যে ব্যাপারটা আসলে ওকে মানে আমরা যেটাকে সমকামী বলি, হ্যাঁ
এটা হতো, ঠিক আছে। এই ব্যাপারটা
আপনি শুনেছেন কারোর কাছ থেকে, মানে আপনি গল্প গল্প ছলে কারোর কাছ থেকে ওই মুহূর্তে আপনি এটা শুনেছেন?
শুনেছি, শোনার পরে ওই এটা কিন্তু আমার শিক্ষকরা জেনে ফেলছে।
আচ্ছা,
জানার পরে ওই ছেলেকে মাথা থেকে পরিষ্কার করে দিয়েছে।
আচ্ছা,
তারপরে কি করছে,
দুজনকে বের করে দিয়েছে না শুধু
একজনকে করে দিয়েছে, যে সিট এক সিট থেকে যে অন্য সিটে গেছে তাকে
তাকে বের করে দিয়েছে। ওকে,
বের করে দিয়েছে,
কিন্তু আলটিমেটলি দুজনই ইনভলভ ছিল,
ইনভলভ ছিল।
ওকে প্রিয় শ্রোতা, আপনাদেরকে জীবন গল্প এবং সিক্রেটস বইয়ের কথাটা একটু বলতে চাই এই ফাঁকে। সেটা হচ্ছে যে এবারের বইমেলায় 101 নম্বর যে স্টলটি রয়েছে, বর্ণপ্রকাশের স্টল, সেই স্টল ইতিমধ্যে আপনারা পাচ্ছেন ঢাকা এফএম এর জীবন গল্প এবং সিক্রেটস বইটি, যে বইটি আমার লেখা আরজি কিবরিয়ার, এবং জীবন গল্প সিক্রেটস অনুষ্ঠান থেকে বইটি নির্মাণ করা হয়েছে। আর একটি বিষয় যেটা বলতে চাই, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা বইটি সংগ্রহ করেছেন ইতিমধ্যে বা করতে চান তারা ফোন দিতে পারেন, বেশ কয়েকটি নাম্বার রয়েছে, নাম্বারগুলো আমি একটু পরেই বলব। তার আগে যেটা বলতে চাই, এখন থেকে শুরু করে মঙ্গলবার রাত 12টা পর্যন্ত একটি বিশেষ অফার আমি দিচ্ছি। এই অফারটি হচ্ছে শুধুই মায়েদের জন্য। আমরা প্রতিবারই বিভিন্ন কিছু করি, কিন্তু আমাদের পরিবারের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তিটি সবসময় নেগলেক্ট থেকে যায়। আমরা এত কিছু করি, আমাদের জীবনের এত আয়োজন, কিন্তু যে মানুষটি আমাদেরকে দুনিয়াতে নিয়ে আসলো, পৃথিবীর আলো দেখালো, কিংবা যে মানুষটি আমাদের জীবন গড়ে দিচ্ছে, সেই মানুষটিকে কেন জানি আমরা তার জন্য বিশেষ কোনো ইভেন্টস নেই, তার জন্য বিশেষ কোনো সেলিব্রেশন নেই। আমরা চাই সচেতনভাবেই প্রত্যেকটি জায়গায় মাকে কানেক্ট করতে। তো আগামী এখন থেকে শুরু করে মঙ্গলবার রাত 12টা পর্যন্ত জীবন গল্প এবং সিক্রেটস বইয়ের একটি বিশেষ প্যাকেজ, বিশেষ উপহার। সেটা হচ্ছে এই বই থেকে একটা বড় অঙ্কের মূল্য ছাড় দেওয়া হবে শুধুমাত্র আগামী 2 দিন, এবং প্রত্যেকটি বইয়ের পাতার প্রথম পাতায় লেখা থাকবে মার জন্য আরজি কিবরিয়ার বিশেষ উপহার। আমি আবারও বলছি, প্রত্যেকটি বইয়ের প্রথম পাতায় লেখা থাকবে মার জন্য আরজি কিবরিয়ার বিশেষ উপহার, এবং এই বইয়ের মূল্য যে 200 টাকা, সেখানে একটা বড় অঙ্কের মূল্য ছাড় দেওয়া হচ্ছে শুধু আগামী 2 দিনের জন্য। আমি আবারও রিপিট করছি, এখন থেকে শুরু করে ঠিক মঙ্গলবার রাত 12টা পর্যন্ত এই বইটির দাম 200 টাকা থেকে কমে একটা বড় অঙ্কের মূল্য ছাড় দেওয়া হচ্ছে শুধু আগামী 2 দিনের জন্য, এবং এই বইটি মায়েদের জন্য, বিশেষ করে উপরে লেখা থাকবে বড় করে মায়ের জন্য আরজি কিবরিয়ার বিশেষ উপহার। এই বইটি যদি আপনি সংগ্রহ করতে চান, কেবলমাত্র এই নাম্বারটি থেকে আপনি সংগ্রহ করতে পারবেন অ্যাডভান্স বুকিং এর মাধ্যমে। বইমেলা তো এটা পাওয়া যাবে না, শুধু এই নাম্বার থেকে আপনাকে অ্যাডভান্স বুকিং এর মাধ্যমে সংগ্রহ করতে হবে। আমি আবারও বলছি, শুধু এই নাম্বার থেকে। নাম্বারটি হচ্ছে 09638771771। আমি আবারও বলছি 09638771771। আমি আবারও বলছি 09638771771। 24 ঘন্টা খোলা থাকে নাম্বারটি, এখনই ডায়াল করুন, এবং শুধুই আগামী 2 দিনের জন্য মায়ের জন্য এই বিশেষ উপহার আরজি কিবরিয়ার পক্ষ থেকে। এবং বইটি আপনি রিসিভ করে মার জন্য অবশ্যই আপনি নিজে থেকে কিছু লিখে দেবেন বইয়ের ওপরে, এবং এটি বিশেষ অঙ্কের বড় অঙ্কের একটা মূল্য ছাড় দেওয়া হয়েছে। শুধু এই নাম্বারে ফোন করে বইটি কালেক্ট করা যাবে আগামী 2 দিন, অর্থাৎ মঙ্গলবার রাত 12টা পর্যন্ত এই অফার বলবৎ থাকবে। এরপরে 200 টাকার মূল্য যেটা আছে নির্ধারিত মূল্যে চলে যাবে।
তারপরে একটা ছেলের নাম ছিল রানা, তো রানা ওই যে বললাম আমার কাছে যে এটা এত ইন্টারেস্টিং লাগতেছে প্রত্যেকদিন, তারপরে ওই ছেলের সাথে আমার পাস্ট একটা অনৈতিক সম্পর্ক হয়েছে।
আপনি নিজেও এই সমকামী সম্পর্কে জড়িয়ে গেলেন? ওকে,
কিন্তু এটা কেউ জানে না, আজ পর্যন্ত কেউ জানে না, আজ আমি স্বীকার করলাম। দেন
কোন ক্লাসে পড়েন তখন আপনি? ক্লাস সিক্স এ।
একটা পার্ট বলে দিই, ক্লাস ফাইভে থাকা অবস্থায় আমার একটা শিক্ষক ছিল যে আমাকে প্রচন্ড ভালোবাসত, তাই তার সমস্ত খেদমত আমি করতাম।
জি,
ওদের মাদ্রাসার মধ্যে যদি 20 জন শিক্ষক থাকে,
জি,
সবচেয়ে ভালোবাসে আমাকে শিক্ষক, আমার ক্যারেক্টার, কেউ বলবে না যে এ ছেলেটা কখনো অন্যায় করছে, কিন্তু প্রতিবেদী ছিলাম, ঠিক আছে, মানে খুব একটা যে ঝগড়া বিবাদ এটা আমি ছিলাম না, একদম সভ্য, মানে এরকম একটা ছিলাম। তো একদিন সে আমাকে ডাক দিছে যে সাব্বির এদিকে আসো, গেলাম। সো সে কিছু খাতা কাটতেছে, খাতা কাটতেছে, আমার খুব ইন্টারেস্ট রাখতেছে, স্যার আঙ্গু ক্লাস হতে এত ছাত্র নাই, তাহলে এতগুলো খাতা আপনি কোথায় পেয়েছেন? তো বলতেছে, আরে বোকা, তুমি জানো না আমি যে বোর্ডের খাতা দেখি। তো আমি বলতেছি, স্যার এতগুলো বোর্ডের খাতা আপনি দেখেন, প্রায় 200 থেকে 250 খাতা হবে। তারপর দিয়ে শোন, এদিকে গদিতে তো ভালো মার্ক পাস শুনছি, তাই এখানে নাম্বার গুলা যোগ কর, সে যে নাম্বার গুলো কেটে গেছে এটাকে যোগ করে, এটা
খাতা সে দেখিয়ে দিচ্ছে, আলটিমেটলি টোটাল খাতে কত মার্কস পেয়েছে সেটা যোগ করতে বলছে।
তা আমি যোগ করছি, এখানে আমি একটা মানে আমি সকাল বসে বলছি, স্যার পাশে কত? বলতেছে 33 পাশ, কিন্তু 28 হলে পাঁচ নম্বর হাতে থাকে, মানে 28 আর 5 33। কিন্তু কোন ছাত্র যদি 28 পায় তাহলে
তাকে 33 করে দেওয়া
হয়, এটা একটা নিয়ম আছে। কেউ যদি 27 পায় তাহলে সে পাশ করবে না কখনো না,
কিন্তু 28 পেলে পাশ করবে,
28 পেলে পাশ করবে। 26 থেকে 27 আমি দুইটা মার্কে মাথায় রাখতাম, কোন ছাত্র যদি এটা পাইতো তাহলে আমি ওইটা ওইখানে, কিন্তু কত 26 পাইছে, কিন্তু আমি এখানে লিখতাম যে 28, বাস সেলটা পাশ হয়ে গেছে। আর আমি মনে করতাম যে দেখছো আমার কারণে এটা
বিশাল উপকার করেছে,
আর এটা আমি বিজ্ঞাপনের মতন ছড়াই দিচ্ছি কোথায়, আমার ক্লাস মেটের কাছে, আমি তো এবার খাতা দেখতেছি, হ্যাঁ কিভাবে আজকে ছেলে এত পাইছে, ছেলে এত পাইছে, আমি পাস করে দিচ্ছি, ঠিক আছে, এভাবে এভাবে গেছে, মানে আমি কোনো খাতাটা দেখি না, জাস্ট মার্কটা এভাবে করে দিচ্ছি।
আচ্ছা,
এই যে আমার যে মার্কশিটটা শিক্ষকের কাছে খুব পছন্দ হয়েছে, আমি ব্যক্তিগতভাবে বলি আমি একটু গণিতে অত্যন্ত ভালো ছিলাম।
ওকে,
তারপরে ঘরের বস্তা আমাকে ডাকছে, এই যে ক্লাস সিক্স আসছি, ওটা প্রাইভেট ছিল ক্লাস সিক্স, ওই শিক্ষক একদিন হঠাৎ করে আমাদের হোস্টেল আসলো, আইসা বলতেছে সাব্বির কোথায়, সাব্বির কোথায়? তো বলতেছে স্যার এখানে আস, এখানে সেখানে আস, এই তো তুমি একটা কাজ করো, আমি কিছু খাতা কেটে রাখছি, এই খাতাগুলো মিটে মিলাইয়া তুমি কিছু খাতা কাটো। আরেকটু কথা বলি, আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন থেকে আমি ক্লাস ফোরে খাতা কাটি, গণিত খাতাটা আমার ইম্পর্টেন্ট এবং ইংলিশ খাতাটা। আমার শিক্ষক বলতেছে অনেক তো খাতা কিনে ভাই, বলতেছে তুমি এটা কেটে রাখো, এই যে আমার একটা এক্সপিরিয়েন্স, ঠিক আছে, এটা প্রত্যেক শিক্ষক বলতেছে, তাহলে তো কাটতেছে ভালোই, গণিত আর ইংলিশ ভালো ছিলাম এর জন্য বলতো। দেখুন আমি পরীক্ষণ ক্লাসে সিক্স খাতা কাটছি কত, আমি এসএসসি এবং এসএসসি যে খাতাগুলা, প্রথম আমি প্রথম টার্মের কাছে এসএসসি গুলা, এসএসসি খাতাগুলোর কাছে কাটার পরে আমার কাছে যে আসছে কোনো ফেল নেই, আমার শিক্ষকের কাছে যে গেছে অনেক ফেল গেছে, আমার কাছে যে আসছে কোনো ফেল নেই। কি এটা কি, সে কি ভালো লাগছে না খারাপ লাগছে, মানে কি শুদ্ধ লাগছে না, এটা তো আমি জানি না, কারণ এটা তো আমার জানার প্রশ্নই ওঠে না আমার। এই যে আমার পয়েন্ট হচ্ছে এখানে অন্য একটা, ক্লাস সিক্স এর একজন ছাত্র যদি এসএসসি মানের খাতা চায় তাহলে ওই খাতার মূল্যায়নটা কেমন হবে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। আমি মনে করি
আপনি এটা দেখতেন, আপনার টিচার আপনাকে দেখাতো, আপনি কি নাম্বার যোগ করতেন নাকি পরীক্ষায় মার্কস দিতেন?
মার্কস দিতেন, মার্কস
কি বলেন আপনি, এটা কিভাবে আমরা বিশ্বাস করবো?
বিশ্বাস করে না, এর জন্য তো মনে করেন অনেক কিছু আছে যেটা অবিশ্বাস্য কিন্তু সত্য। এটি
এই লাইনটা আমি বিশ্বাস করি, যেটা আসলে আমাদের জায়গা থেকে বিশ্বাস করাটা খুব কঠিন, যে অনেক কিছু অবিশ্বাস্য মনে হয়, বা পৃথিবীতে কিছু কিছু ঘটনা ঘটে যেটা সত্যি সত্যি অবিশ্বাস্য কিন্তু ঘটে। আমরা আরেকটা বিরতি নেব, ঠিক রাত 12টার সময় প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরে আসছি। অপরাধের অপরাধী হয়ে ওঠার যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড থেকে আমরা অপরাধ জগতে প্রবেশ করছি, এবং ও যে এত ভালো স্টুডেন্ট ছিল সেটার অপব্যবহার, ওর যে বড় হয়ে ওঠা সেটার ইফেক্ট ওর ক্যারেক্টারে, এবং সবকিছু মিলিয়ে ওর জীবনের যে ভয়াবহ অপরাধগুলো সেটার জার্নি শুরু হয়েছে মাত্র। এবং এর পর পরিপ্রেক্ষিতে আমি বারবারই বলি যে অপরাধ করে কিন্তু ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই, এবং অপরাধও করেছে ঠিকই, কিন্তু অপরাধের পরিণতি ওর জীবনে কি জানিয়েছে সেটা না জেনে আজকের এই অনুষ্ঠানটা মাঝামাঝি শুনে যদি ঘুমোতে যান তাহলে বড়ই আপনি ভুল করবেন। আমরা ছোট্ট একটা বিরতি নেব, ফিরে আসছি ঠিক রাত 12টায়। এই অনুষ্ঠানে যদি আপনি কনফেস করতে চান আমরা খুব সম্মানের সহিত আপনাকে আমন্ত্রণ জানাই, কারণ আমরা বিশ্বাস করি আপনার ভুল শুনে আপনার অপরাধ শুনে লাখ লাখ মানুষ সচেতন হবে। আমাদের এখানে ফোন করতে পারেন আপনি কি বিষয়ে আপনি কনফেস করতে চান। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ফোন করার পরে ফোন থেকে যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। অ্যান্ড স্পেশালি থ্যাঙ্কস, অনেক অনেক কৃতজ্ঞতা যারা রাত এত গভীর পর্যন্ত আমার সঙ্গে জেগে থাকেন, এই শীতে এই ঠান্ডায় আমাকে নিয়মিত শোনেন, অনেক কৃতজ্ঞতা আপনাদের জন্য। ফিরছি ঠিক রাত 12টায়।
সিক্রেটস, সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Secrets. Something beyond entertainment.
সময় রাত 12টা, প্রিয় শ্রোতা, শুনছেন সিক্রেটস অন ঢাকা এফ এম 90.4। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আমার সাথে রয়েছে সাব্বির। সাব্বির এসছে সেই সুদূর চাঁদপুর থেকে। আমি কথা না বাড়িয়ে সাব্বিরের কাছে ফিরতে চাই। আর এই ফাঁকে আপনাদেরকে বলছি, যারা আমাদের এই অনুষ্ঠানটি সম্পর্কে আরও ইন ডিটেল জানতে চান তারা আমাদের ফেসবুকে কানেক্ট হন। আমাদের ঢাকা এফএম এর যে ফেসবুক পেজটি আছে www.facebook.com/ilovedhakafm। আমি আবারও বলছি www.facebook.com/ilovedhakafm। আর আমাদের এই অনুষ্ঠানটি চলাকালীন সময় আমরা আমাদের পুরো অনুষ্ঠানটি ইউটিউবে আপলোড করি। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। পেজটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন রাখবেন। সাব্বির, যেখানটা ছিলাম, তারপর
এই যে শিক্ষক আমার প্রতি একটা ভালোবাসা দেখাইছে, সে আমাকে 100 টাকা দিয়েছে খাতাগুলো দেখানোর পর, তারপর আমার মনটা খুব খুশি হয়েছে। আর আমি এটাকে মনে করেন মাইক বাজি এরকম, হ্যাঁ বেটা আমি তো এই করছি এইটা। কিন্তু আমাদের যারা অন্যান্য শিক্ষক তারা কিন্তু ব্যাপারটা জানতে পারছে। তখন তারা, যেহেতু আমি আরবি সেকেন্ড পাওয়ার একটু ভালো ছিলাম, আমি যদি এখনো আরবি সেকেন্ড পাওয়ার পরীক্ষা দিই 100 মার্কে নিম্নে 85 থেকে 90 মার্ক পাবো, আমি এটা আমাকে আমার মাথায় এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে আমার কোন এক ভাই। তো আমার আরবি সেকেন্ড পাওয়ার একটা শিক্ষক আমাকে বলতেছে যে আমার কাছে বোর্ডের কিছু খাতা আছে তুমি একটু দেখো। এটা আসলে কি ভাই, এরকম 2 থেকে 3 বার এই 6 থাকা অবস্থায় আমি আসলে ব্যাপারটা মানে এরকম খাতা দেখতাম, দেখার পরে তো আসলে এটা আমার কাছে এখন ইজি হয়ে যাচ্ছে, এটা আমার কাছে কোনো ইন্টারেস্ট মনে হচ্ছে না তখন। তারপরে এরকম হতে হতে ক্লাস 7 অতিক্রম করে ফেলি, এটা আসছে আমি, এটা আসা অবস্থায় একটা ফ্ল্যাশব্যাক, সেটা হচ্ছে ক্লাস 6 থাকা অবস্থায় আমি জীবনে কখনো হলে যাই না সিনেমা হলে। হ্যাঁ, এই প্রথম আমি আমার এক ক্লাসমেট বলতেছে এই দোস্ত যাবিনি কই সিনেমা হলে, আরে কি স্বপ্নের জায়গা আমার যে আমাকে সিনেমা হলে নিয়ে যায়। এখন সিনেমা হলে যাবো কিভাবে, ধরাতে খেয়ে যাবো ফাইন যে বলে সিনেমা হলে যাওয়া যাবে না, বাইরে হবো কিভাবে। তো কি করতাম কি ভাই, আগে লুঙ্গি পরতাম, লুঙ্গি পরার পরে লুঙ্গির নিচে প্যান্ট পরতাম, একটা গেঞ্জি গায়ে দিতাম, বাইরে হয়ে যেতাম। সে আমাকে প্রতিদিন শিখাচ্ছে, সে কিন্তু আগের থেকে এক্সপার্ট,
ওকে,
আমি নতুন নতুন লোকের সাথে কানেক্ট করছি। মানুষ যে এত অপরাধ করে হয়তো কারোটা প্রকাশ হয় কারোটা
প্রকাশ হয় না, ট্রু।
তারপরে কি করছে, সে আমাকে বলতেছে এইভাবে কাজ কর, কিছু যাওয়ার পর আমরা সিঞ্জি তুলছি, সিঞ্জি তুলার পরে কি করছি লুঙ্গিটা খুলে ফেলছি, লুঙ্গিটা খুলে ফেলার কারণ কি হয়েছে, এখন আমাদের প্যান্ট আছে, প্যান্ট পরে আমি সিনেমা হলে যেতাম। এই যে আমার একটা অ্যাটাক, আমার প্রত্যেক সময় সপ্তাহে সিনেমা হলে না গেলে আমার মানে মন শান্তি নাই, দিল সাথে কিচ্ছু শান্তি নেই, আমার সিনেমা দেখতে হবে। আর ওই যে একটা পার্ট আমাদের ছাত্র ছাত্র যে মানে কি বলে একটা সমকামের যে ব্যবসাটা, এটা কিন্তু আমার রেগুলার চলছে,
এটা কন্টিনিউয়াসলি
চলছে,
ওকে।
আর এটার সাথে আমার নতুন নতুন কানেক্ট করছে,
নতুন নতুন কারোর সঙ্গে পরিচয়
করছে,
আচ্ছা।
ও যে করে সেটা কিন্তু আমি জানি না, ও যে একজনের সাথে করছে, ও যে বলতেছে এনাফ, এটা আমাকে মানে কুড়ি করে খাচ্ছে, ঠিক আছে, এটা যত ইয়ে হচ্ছে সেটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে শুধু। তারপর যে ছেলেটা আমাকে নিয়ে গেছে এই ছেলেটা কিন্তু ইনভলভ, তারপর আমরা গেছি, যাওয়ার পরে ওই এভাবে যাচ্ছি কন্টিনিউ। আমাদেরকে আমাদের শিক্ষক শুধু দৌড়াইতেছে, ছাত্র সিনেমা হলে যাবে এটা খুব ভয়াবহ কথা,
ওকে।
তারপরে শুধু আমাদেরকে খুঁজতেছে কখন আমাদেরকে পাবে এরকম অবস্থা। তো এরকম মানে এর মাঝখানে একটা বলি, এই যে সমকামিতার পিছনে আমি হচ্ছি, অ্যাটাক হচ্ছি, এটা কেন কিভাবে হচ্ছে জানেন? কিভাবে আমরা কিন্তু ফোন ইউজ করতাম, আমাদের মাদ্রাসায় ফোন ইউজ করা যাবে না, কিন্তু আমি ক্লাস ওই যখন থেকে আমার মামার মোবাইলে এটা আমি দেখি, তখন থেকে আমার ইন্টারেস্ট জাগছেই। ক্লাস ফাইভে থাকা অবস্থায় কিন্তু আমি মোবাইল চালাই, কিন্তু আজ পর্যন্ত কেউ আমার মোবাইল ধরতে পারবে না। এই জন্য আমি একটা গেম খেলতে চাচ্ছি। মনে করেন আমি এখানে মোবাইলটা আছে আমার, আপনি খুঁজে বের করতে হবে 10 সেকেন্ডের মধ্যে।
আমি আপনার মোবাইল কেন খুঁজে বের করতে যাব?
মনে করেন আপনি আমার শিক্ষক, আপনি জানেন,
মানে আপনি কি বলতে চাচ্ছেন এরকম যে আপনি মোবাইলটা এমন ভাবে লুকান যাতে করে কেউ খুঁজে পাবে না?
মানে এটা চিন্তা, আপনি যখন আমি প্রুফ দেখাবো আপনার চিন্তার বাইরে চলে যাবে।
আমি ধরে নিচ্ছি যে আমি পারবো না, আপনি আমাকে বলেন আপনি কিভাবে রাখতেন।
রাখতেন কিভাবে?
জি,
আমরা তো বই করে কিতাব বলে এটা, অথবা বই বলি, স্টেপ স্টেপ করে রাখতাম।
আচ্ছা,
হ্যাঁ দেখাচ্ছি এখন।
হ্যাঁ দেখান, কিন্তু দেখালে আমার যেটা করতে হবে, আমার যারা মানে রেডিও শ্রোতা আছে তাদেরকে তো বোঝাতে হবে। আপনি আমাকে দেখালে তো রেডিওর মধ্যে তো সবাই দেখতে পাবে না জিনিসটা।
আপনাকে দেখালে আপনি বলেন।
আচ্ছা আমি বলে দেব। হ্যাঁ বলেন কিভাবে করতেন এটা।
আমি একটু নিয়ে
আসছি। হ্যাঁ নিয়ে আসেন প্লিজ, আমরা একটু অপেক্ষা করছি প্রিয় শ্রোতা। জি আপনি আপনার মাইক্রোফোনে গিয়ে বলেন, নইলে বুঝতে পারবে না। ওকে ওকে, আমি যেটা দেখতে পেলাম যে ও আরবি দ্বিতীয় পত্র, এই বইটা সে আমার সামনে টেবিলে এনে রাখলো। ওকে, হ্যাঁ তারপর
আপনি কি বিশ্বাস করেন এটার ভিতরে একটা মোবাইল আছে?
না দেখে সেরকম মনে হচ্ছে না।
দেখুন আপনার একটু,
না 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 মোবাইল আমার সেটা বিশ্বাস হচ্ছে না।
এখন আপনি একটু খোলেন তো।
আচ্ছা আমি খুলতে,
আস্তে আস্তে খোলেন, একদম পাক বাই পাক।
এবং ও যেটা করছে সেটা হলো যে বইটার মাঝখানে ও হচ্ছে, দেখেন এইভাবে কি শুধু আপনি ইউজ করেন নাকি আপনার স্টুডেন্ট যারা আছে ওরাও ইউজ করে?
এটা একটু বলবো, আপনি বলেন।
ওকে, ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমি একটা ছবি দিচ্ছি ফেসবুকে, আপনারা আসলে এই ছবিটা দেখতে পারবেন আমার ফেসবুক পেজে। আমি যে স্টুডেন্টরা, আমি জানি না এই পদ্ধতিতে আর কেউ মোবাইল এভাবে সেভ করে কিনা রাখে কিনা, বইটার ভেতরে কিভাবে সে মোবাইলকে লুকিয়েছে, অ্যান্ড ইটস ভেরি ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আমি একটা ছবি দিয়ে দিচ্ছি আমার ফেসবুক পেজে, এবং আমার মনে হয় টিচার যারা আছে তারাও আপনারা জিনিসটা দেখে রাখুন যে অনেক সময় স্টুডেন্টের কাছে যদি মোবাইল না পান তাদের পাঠ্য বইগুলো আপনারা উল্টিয়ে দেখবেন, তাহলে বুঝবেন যে ঘটনাটা আসলে কি ঘটে। এবং আমার ফেসবুকের ঠিকানাটা হচ্ছে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিব্রিয়া নামে, এবং এটা কিভাবে ও রেখেছে এটা দেখার জন্য আপনারা আসেন। আমার কাছে খুব অবাক লেগেছে যে বাইরে থেকে দেখার আসলে কোনোভাবেই বোঝার উপায় নাই যে বইয়ের মধ্যে একটা মোবাইল। আমি তো প্রথমে চিন্তা করেছিলাম যে বইয়ের মধ্যে মোবাইল রাখবে কিভাবে, বাট চুরিবিদ্যার জায়গা থেকে অবশ্যই অ্যামেজিং, কিন্তু চুরিবিদ্যাটা আজকে আমরা রিভিল করে দিলাম, সিক্রেটস রিভিল করে দিলাম। এরপর থেকে আমার মনে হয় যারা টিচার আছেন তারা অনেক বেশি সতর্ক হবেন। বলুন তারপর
পাঠ বলে কি ভাই?
জি
আমি একদিন আমার মুম্বাই কি বলে এটা শেষ করলাম, আমার কোন বইয়ের ভিতরে রাখছে আমার মনে আসতেছে না, কিন্তু বইটা খুঁজে পাচ্ছি না, ওই বইটা না সরি কলমটা খুঁজে পাচ্ছি না, ওই যে শেষ কলম যেটা শুধু বল পয়েন্টটা। তখন আমি মানে চিন্তা করতেছি কোন বই রাখলাম, প্রত্যেক বইগুলো আমি গেটে শেষ করে ফেলছি কিন্তু বইটা কিন্তু পাচ্ছি না। তারপরে কি করছি আমি যে একটা কাজ করা যেতে পারে, সবগুলো বইকে আমি একদম পার্ট বাই পার্ট, মানে এমন কোনো বই নাই যে পার্ট বাই পার্ট আমি এটা খুলে ফেলছি। খোলার পরে আমি দেখতেছি ওই যে এটা মাঝখানে পাক থাকার কারণে শিষ্কলামের মতন একটা ক্ষুদ্র জিনিস দেখা যাচ্ছে না বাইরে থেকে। তখন আমার একটা মাথায় বুদ্ধি হইল, আসলে যদি আমি এটা শিষ্কলামটা যদি আরো ছোট হইতো ঠিক আছে, তাহলে এটা আরো দেখা যাচ্ত না। তখন থেকে মনে হয় একটা বুদ্ধি হইল যে আমি বেশি করে কাটি, আমি আরো মোটা জিনিস রাখতে হবে জায়গা, যেমন শিষ্কলামটা অনুযায়ী যদি এটা খাড়া থাকে বইটার ভিতরে তাহলে এটা পাচ্ছি না, যদি এটা আট্টু মোটা হয় তাহলে শিষ্কলামটা দেখা যাবে না, আরো মোটা করি তাহলে আমি যে একটা মোবাইল রাখি তাহলে ওখানে মোবাইলটাও দেখা যাবে না, এবং বই যত বড় হবে আমি এখানে তত বড় জিনিস আমি রাখতে পারবো। এটা হচ্ছে মানে ওইখান থেকে মনে করেন আমার ইন্টারেস্টটা থাকছে। তো এখানে এই মোবাইলটাতে আমার দুটা লাভ হতো, একটা হচ্ছে আমি ছবি দেখতে পেতাম আপত্তিকর ছবি, আর সেটা নিয়ে আমি সারা রাত ভাবতাম, আমার ঘুম হারাম, আমি শুধু এটাই দেখতাম।
এই আরবি বইয়ের মধ্যে এসব ছবি টবি রেখে দেখতেন?
এটা তো আমি আপনার জন্য এটা আনছি, আমি তো এটা আরবি, এটা ইংলিশ বই রাখতাম।
আচ্ছা,
একটা যখন বই
বইটা যখন আপনি ভাবে কাটতেন বা এটা করতেন, তখন আলটিমেটলি বইটা তো শেষ হয়ে গেল, বাট এটা লুক চুরিবিদ্যার জন্য এটা করতে হতো
না না আমি তো পুরনো বইকে কাটতেছি আমি তো আমার পাঠ্য বই নতুন বইতে কাটতেছি না
ঠিক আছে
এই বইটা কাটার উদ্দেশ্য হচ্ছে আমি যদি আজ আর জি কিবরিয়াকে হাজারো বলতাম যে কিবরিয়া ভাই আমি একটা মোবাইল রাখি মোবাইলটা কেউ দেখে না
আপনি জাস্ট প্রমাণটা সাথে করে নিয়ে আসছেন
আপনি হ্যাঁ হতে পারে বাট বাইর তো করা যাবে এমন না যে অমন কিছু আপনি এটা ভাবতেন শুধু আপনাকে প্রুফ করার জন্য আমি এটা করছি
আর
যদি আমি কোন অন্যায় করে থাকি আমি ক্ষমা চাচ্ছি কিন্তু আমি অনেক বড় অন্যায় করছি কারণ এটা তো এটা আমার অনেক উপকার করত সেটা হচ্ছে মোবাইলে কথা বলা যেত দুই নম্বর উপকার হচ্ছে আপত্তি করছে ওই দেখা যেত তিন নম্বর কথা হচ্ছে যে মনে করেন আমি বিভিন্ন সুর শুনতাম এফ এম রেডিও এমন কোন এফ এম রেডিও নাই যে আমি শুনি না আমি প্রত্যেক দিন এমন দিন নাই যে দুই একটা গল্প আমি শুনি না এরকম অবস্থা থাকতো ঠিক আছে তো সেদিক থেকে মনে করেন এটা আমার খুব ভালো কাজ করতো এটা যে একটা আমি কি বলে নেতিবাচক আমার একটা প্রভাব পড়তেছে আমি একটা ভালোর জন্য আমি আরো তিনটা খারাপ কাজ করতেছি ভালো কাজ কোনটা আমি বিভিন্ন সুর শুনতেছি এখান থেকে আমি একটা নলেজ পেতেছি এই জিনিসটার কারণে আমি কতগুলো জিনিস রাখতেছি আর বিদ্যার মধ্যে আমি এমন একটা জিনিস রাখতেছি যেটা আমাকে এখন
মানসিকভাবে আপনাকে পীড়া দেয়
পীড়া দেয় তারপরে ক্লাস সেভেনে থাকা অবস্থায় কিভাবে এইভাবে আমাকে কিন্তু শিক্ষকরা মানে কি বলতাম কয়টা পয়েন্ট দেখেন আমার কাছে মোবাইল আছে এই জিনিসটা খোঁজার জন্য সিকিউরিটি টাকা রাখতো ক্লাসমেট ক্লাসমেট সিকিউরিটি টাকা রাখতো আমাকে এরকম অবস্থা দুই নম্বর কথা হচ্ছে আমি সিনেমা হলে যাই আমাকে ধরার জন্য লোক লাগা রাখতো কিন্তু ধরতে পারতো না
এইভাবে আপনি মোবাইল রাখতেন এই জন্য ধরতে পারতো না
ধরতো না একদিন একটা কথা বলি আমার এক ক্লাসমেটের সাথে আমার দ্বন্দ্ব হয়েছে সে জানে আমি মোবাইল চালাই কোথায় রাখি আজ পর্যন্ত শুধু কিবরিয়া জানে আর যদি কিবরিয়া
এবং আমিও ফার্স্ট টাইম দেখলাম যে বইয়ের ভিতরে এভাবে মোবাইল রাখা যায় প্রিয় শ্রোতা আপনাদেরকে জীবন গল্প এবং সিক্রেটস বইয়ের কথাটি একটু বলতে চাই এই ফাঁকে সেটা হচ্ছে যে এবারের বই মেলায় 101 নম্বর যে স্টলটি রয়েছে বর্ণপ্রকাশের স্টল সেই স্টল ইতিমধ্যে আপনারা পাচ্ছেন ঢাকা এফ এম এর জীবন গল্প এবং সিক্রেটস বইটি যে বইটি আমার লেখা আর জি কিবরিয়ার এবং জীবন গল্প সিক্রেটস অনুষ্ঠান থেকে বইটি নির্মাণ করা হয়েছে আর একটি বিষয় যেটা বলতে চাই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা বইটি সংগ্রহ করেছেন ইতিমধ্যে বা করতে চান তারা ফোন দিতে পারেন বেশ কয়েকটি নাম্বার রয়েছে নাম্বারগুলো আমি একটু পরেই বলব তার আগে যেটা বলতে চাই এখন থেকে শুরু করে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত একটি বিশেষ অফার আমি দিচ্ছি এই অফারটি হচ্ছে শুধুই মায়েদের জন্য আমরা প্রতিবারই বিভিন্ন কিছু করি কিন্তু আমাদের পরিবারের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তিটি সবসময় নেগলেক্ট থেকে যায় আমরা এত কিছু করি আমাদের জীবনের এত আয়োজন কিন্তু যে মানুষটি আমাদেরকে দুনিয়াতে নিয়ে আসলো পৃথিবীর আলো দেখালো কিংবা যে মানুষটি আমাদের জীবন গড়ে দিচ্ছে সেই মানুষটিকে কেন জানি আমরা তার জন্য বিশেষ কোনো ইভেন্টস নেই তার জন্য বিশেষ কোনো সেলিব্রেশন নেই আমরা চাই সচেতনভাবেই প্রত্যেকটি জায়গায় মাকে কানেক্ট করতে তো আগামী এখন থেকে শুরু করে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত জীবন গল্প এবং সিক্রেটস বইয়ের একটি বিশেষ প্যাকেজ বিশেষ উপহার সেটা হচ্ছে এই বই থেকে একটা বড় অঙ্কের মূল্য ছাড় দেওয়া হবে শুধুমাত্র আগামী দুই দিন এবং প্রত্যেকটি বইয়ের পাতার প্রথম পাতায় লেখা থাকবে মার জন্য আর জি কিবরিয়ার বিশেষ উপহার আমি আবারও বলছি প্রত্যেকটি বইয়ের প্রথম পাতায় লেখা থাকবে মার জন্য আর জি কিবরিয়ার বিশেষ উপহার এবং এই বইয়ের মূল্য যে ২০০ টাকা সেখানে একটা বড় অঙ্কের মূল্য ছাড় দেওয়া হচ্ছে শুধু আগামী দুই দিনের জন্য আমি আবারও রিপিট করছি এখন থেকে শুরু করে ঠিক মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত এই বইটির দাম ২০০ টাকা থেকে কমে একটা বড় অঙ্কের মূল্য ছাড় দেওয়া হচ্ছে শুধু আগামী দুই দিনের জন্য এবং এই বইটি মায়েদের জন্য বিশেষ করে উপরে লেখা থাকবে বড় করে মায়ের জন্য আর জি কিবরিয়ার বিশেষ উপহার এই বইটি যদি আপনি সংগ্রহ করতে চান কেবলমাত্র এই নাম্বারটি থেকে আপনি সংগ্রহ করতে পারবেন অ্যাডভান্স বুকিং এর মাধ্যমে বইমেলা তো এটা পাওয়া যাবে না শুধু এই নাম্বার থেকে আপনাকে অ্যাডভান্স বুকিং এর মাধ্যমে সংগ্রহ করতে হবে আমি আবারও বলছি শুধু এই নাম্বার থেকে নাম্বারটি হচ্ছে 09638771771 আমি আবারও বলছি 09638771771 আমি আবারও বলছি 09638771771 24 ঘন্টা খোলা থাকে নাম্বারটি এখনই ডায়াল করুন এবং শুধুই আগামী দুই দিনের জন্য মায়ের জন্য এই বিশেষ উপহার আর জি কিবরিয়ার পক্ষ থেকে এবং বইটি আপনি রিসিভ করে মার জন্য অবশ্যই আপনি নিজে থেকে কিছু লিখে দেবেন বইয়ের ওপরে এবং এটি বিশেষ অঙ্কের বড় অঙ্কের একটা মূল্য ছাড় দেওয়া হয়েছে শুধু এই নম্বরে ফোন করে বইটি কালেক্ট করা যাবে আগামী দুই দিন অর্থাৎ মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত এই অফার বলবৎ থাকবে এরপরে ২০০ টাকার মূল্য যেটা আছে নির্ধারিত মূল্যে চলে যাবে ওকে
তো আমার ক্লাসমেটের সাথে একটা দ্বন্দ্ব হয়েছে কিন্তু কোথায় রাখে মোবাইল কেউ জানে না কিন্তু আমি যে মোবাইল চালাই আমি বাড়িতে কল দিব কল দিই সমস্যা নেই নো প্রবলেম ঠিক আছে এভাবে একটা ভালো হতো কিন্তু একটা দ্বন্দ্বের কারণে শিখেছে যা শিক্ষক বলতেছে স্যার এই মুহূর্তে যদি আপনি যান সাব্রিক কাছ থেকে একটা মোবাইল পাবেন সে রুম থেকে এখনো বাইরে নয়। সুতরাং রুম যদি আপনি তল্লাশি চালান 100% মোবাইল পাবেন। মনে হয় কি বলে র্যাব ব্যাটালিয়ন 7 আসছে আমার কাছে,
মানে পুরো শিক্ষক
পুরো চলে আসছে। আমার অনেকগুলো দোষ, দোষ হচ্ছে আমি সিনেমা হলে যাই, দুই নম্বর কথা হচ্ছে আমি মোবাইল চালাই, তিন নম্বর কথা হচ্ছে মনে করেন আমি মানে ছেলেদের সাথে একটা এলবাম ছিলাম কিন্তু ওভাবে বুঝতে পারতো না, কিন্তু ওই যে মোবাইল চালান যেটা খারাপ জিনিস সেটা শিক্ষকরা জানতো। র্যাব ব্যাটালিয়নের মতন চলে আসছে সবাই, আইসা পুরা রুম, আমরা সাতজন এক রুমে থাকতাম, এমন কোন কিছু পার্ট নাই, সবকিছু তন্ন তন্ন করে ফেলতেছে, ডেস্ক টেবিল চেয়ার যা আছে একদম তন্ন তন্ন করে ফেলতেছে। আমি কই যদি আমার মোবাইল পায়, আমি আজও বলি কথাটা, স্টুডেন্ট সবাই সাববেরে মোবাইল ধরবো, ঠিক আছে, সব জানালে থাকা রয়েছে, ঠিক আছে, যদি মোবাইল ধরতে পারে তাহলে কান কাটটা মাথা সাথে জমকে। তো একজন কইতে আছে বেটা কান তো কারণ লাগবো কি লেগে, মোবাইল তো 5 তুই তো বারোস না, ঠিক আছে। টিপে ভাই এরকম একটা বই মানে আমার যখন দশ না, ঠিক আছে, আমার একটা খাপ দিয়ে বলছি, অনেক বই তো অনেক স্টুডেন্টের কি করছে এরকম রাস্তাছে বইটা কি করছে, আমার একটা আমাদের বইগুলো টিচ করা থাকে, হ্যাঁ, তো এইভাবে রাখতেছে কিতাব একটু সম্মান করে রাখে আর কি, এটা আমি তোমার মোবাইলটা সবগুলা কিতাব করে ফেলা দিচ্ছি, শুধু ধর্মীয় যে কিতাবগুলা আমি অবশ্যই আমি ক্ষমা চাচ্ছি, আমার একটা অপরাধ হয়েছে, আমি ওই জিনিসটা ব্যবহার করতাম যেটা আমি ব্যবহার করছি, কোথায় ব্যবহার করছি, আরবি সেকেন্ড পেপার ব্যবহার করছি।
রাইট, আপনি এমন একটা কিতাবের মধ্যে কাজটা করতেন যে কিতাবটাকে খুব সহজে ছুঁড়ে ফেলা না যায়, ওটার প্রতি যাদের রেসপেক্ট থাকে, ওকে,
এটাই,
কারণ ছুঁড়ে ফেললে তো অনেক সময় বুঝতে পারবে, আসলে ছবিটা না দেখলে আপনারা বুঝবেন না যে আসলে কি কাজটা করেছে। এবং আমি আজকে আমিও প্রথম দেখলাম, আমি আজকে বিশেষ করে শিক্ষকদের যারা বিশেষ করে চান না যে তারা স্টুডেন্টরা মোবাইল ব্যবহার করুক, পকেটে খোঁজ করে আর লাভ নেই আসলে, কারণ তারা এমন জায়গায় লুকোচ্ছে মোবাইল। এবং আমার মনে হয় যে এটা কি আপনি আজকে ফার্স্ট আমাকে বললেন নাকি আরো অন্যরাও জানে বিষয়?
আমার আমি যখন চলে আসি আমাকে
বেশ কয়েকজন রিকোয়েস্ট করেছিল, আমি তাদেরকে সিক্রেটটা জানিয়ে দিয়েছি এবং সবাই তারা এটা ভাইরাল, এখন মোটামুটি তারা সবাই এটা ফলো করছে,
সবাই ফলো করে না,
তাহলে
এটা এমন একটা জিনিস আমি তাকেই বলি, আমি যে কোনো একটা জিনিস আমি তাকেই বলি যেটা গোপনীয় রাখতে হবে, সবাই তো অ্যাভেলেবল হয়ে যাচ্ছে, তাহলে একটা মার্কেটিং
করতে। রাইট, আমার মনে হয় যে যারা শিক্ষক আছেন তারা এই ছবিটা দেখা উচিত, এখন থেকে আপনারা মোবাইল যদি খুঁজতে চান স্টুডেন্টদের কাছ থেকে যে ওরা আসলে কোথায় লুকাচ্ছে মোবাইল, আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj kebriya.rj পেস্টে আর জে কিবরিয়া নামে আছে এই ছবিটা, আমি কিছুক্ষণের জন্য রাখবো তারপর আমি এখান থেকে সরিয়ে ফেলবো, ওকে, আর পেস্টিতে অবশ্যই লাইক দিয়ে দেবেন প্লিজ, ওকে, বলুন। তারপরে
কিভাবে এভাবে চলতে চলতে আমি ক্লাস 8 উঠি, তো 8 উঠার পরে যে আমার একটা মুদ্রা দোষ ছিল, মুদ্রা দোষ হয়তো আমার পশ্চাৎকে বলি আসলে তা না, মুদ্রা দোষ ছিল এটা আমি অত্যন্ত চুরি করতাম, চুরিটা কেন করতাম, আমাকে সিনেমা হলে যেতে হবে, আর সিনেমা হল আমাদের এখান থেকে 18-21 কিলোমিটার দূরে।
আজকের এই অনুষ্ঠান প্রচার করতে গিয়ে আমার কাছে শুধু একটা জিনিসই মনে হচ্ছে যে আপনার যে কথাগুলো যেখানে আমার ইম্প্রোভাইজ করার কথা সেটার প্রয়োজন নাই, মানে আপনি একবারে নিজে থেকেই বলে দিচ্ছেন এটার কারণ ছিল এটা, এটার কারণ এটা হচ্ছে, এবং সেটার পেছনের অন্যতম কারণ হচ্ছে ও টানা 4 বছর আমার কোনো শো মিস করে নাই, এবং যে কারণে ও খুব ভালো করে বুঝতে পেরেছে যে এই শোতে যদি আসতে হয় তাহলে আমাকে কি কি প্রমাণ নিয়ে আসতে হবে, কি কি করতে হবে, ঠিক আছে, হ্যাঁ বলেন। তারপর
ঠিক আছে, তো আমাকে সিনেমা হলে যেতে হবে,
হ্যাঁ,
সিনেমা হলে যাইতে হলে আমার 150 টাকা লাগবে, শুধু শু, গাড়ি ভাড়া লাগবে 150 টাকা, 300 টাকা আমার খানা লাগবে, মনে করেন আর না হলে 50 টাকা লাগবে, তাহলে আমার 350-400 টাকা আমার লাগবে, আমি সপ্তাহের মধ্যে 400 টাকা কোথায় পাবো বলেন, কি করতাম জানেন, এমন অপরাধ বলতেছি আজকে, টাং আছে না ফলাবাই না টাং, চাবির জায়গা চাবি থাকবে টাং খোলা হয়ে যাবে, এখানে যদি প্রমাণ দেখাতে পারবো না অবশ্যই।
এই বিদ্যা আপনি শিখলেন কিভাবে?
তাহলে অনেক পরে আসে মিট ব্যাপারটা, কিন্তু এটা আমি বলে রাখি ব্যাপারটা,
জি,
টাঙ্গার জায়গায় টাং থাকবে, তালার জায়গায় তালা থাকবে, কিন্তু থাকবে না টাকা, মুড়ি চানাচুর বিভিন্ন জানাজ থাকবে না,
এগুলো হচ্ছে বেসিক্যালি ওরা যখন বোর্ডিং এ থাকতো প্রত্যেকের একটা করে ট্রাঙ্ক থাকতো, হ্যাঁ বলেন। তারপর
এটা খুলতাম কিভাবে, টাঙ্গের ব্যাপারটা বলি, এক একটা কটা ব্যাপার, টাঙ্গটা টাংটা এভাবে লাগান না থাকে,
হ্যাঁ, আংটা দিয়ে
না,
তাহলে
টাংটা প্রথম যেটা পার্ট,
হ্যাঁ
দেখুন, পরে না আংটা দিয়ে লাগা, যেটা ওখান থেকে আসে টিনটার থেকে আসে,
জি,
আমরা কি করতাম, কেসি আছে না,
হ্যাঁ,
অথবা বোমার আছে না, আপনি যদি কেসি দিয়ে পুষ দেন ভিতর দিয়ে,
হ্যাঁ,
টাংটা কেটে যাবে,
ওকে,
কিন্তু একটা পার্ট কেটে গেলে ওই যার টাঙছে কখনো বুঝবে না এটা কাছে কিভাবে বুঝবে না, এটা তো বিদ্যুৎ দিয়ে লাগাই না থাকে তাই না?
রাইট,
তখন আমি যেটা কেটে ফেলি তারপরে দিয়া আমি কি করতাম যে দেখতাম কি আজকে বাড়ি থেকে আসছে, শুধু আমি না আমার দুটা প্রাণ আছে,
মানে বাড়ি থেকে আসলে তো সে টাকা নিয়ে আসবে। আমরা আরেকটা বিরতি নেব, এখানে মাত্র দুই মিনিটের বিরতি। শুধু একটা কথাই বলবো, বারবার বলছি, শুনতে হয়তো খুব ভাল লাগছে, মজা পাচ্ছেন, অনেকে হাসছেন, ওর পরিণতিটা যদি জানেন তাহলে ভুলেও জিন্দেগিতেও আপনি পথে পা বাড়াবেন না। কোনো পর্বেই আমরা পরিণতি ছাড়া সিক্রেটস প্রচার করি না, কারণ আমরা মনে করি এই অনুষ্ঠানগুলো মানুষকে সচেতন করবার জন্য সেই যে লেভেলেরই হোক না কেন। গত পর্বে আমরা ক্রিকেটের ব্যাটিং এর উপরে যে ভয়াবহ দুর্দশতম একটা এপিসোড প্রচার করেছি, এরপরে যে রেসপন্স পেয়েছে আপনাদের কাছ থেকে, অনেকেই ছিল, অনেকেই বলেছে ভাইয়া আমি নিজের বাবাকে দেখেছি এভাবে ধ্বংস হয়ে যেতে, অনেকে বলেছে ভাইয়া আমি নিজে ধ্বংস হয়ে গেছি, এর চেয়ে ভয়াবহ ঘটনা আমার জীবনে, অনেকে বলেছে ভাইয়া আমি শুরু করেছিলাম এখান থেকে ফিরে এসেছি। এগুলো হচ্ছে আমাদের সিক্রেটস অফ সাকসেস। আমরা প্রিয় শ্রোতা মাত্র দুই মিনিট পরে আবারও ফিরে আসছি।
Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন সিক্রেটস অন 90.4 এফএম, আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। সাব্বির, যেখানটায় আমরা ছিলাম তারপর
তো কি আসতো বাড়ি থেকে,
এটা ফলো করতাম
আমাদের মাত্র ছাত্ররা, কিন্তু 24 ঘন্টার মধ্যে শুধু ঘুমানো সারা বেশিরভাগ সময় পাঞ্জাবি পরে থাকবে। তো মনে করো একটা ছাত্র সে পাঞ্জাবির মধ্যে বেশি টাকা রাখে, এটা আমাদের ধারণা, আমাদের বাকি এক্সপিরিয়েন্স বলতেছে, এটা আমাদের ধারণা। আমরা কি করতাম, ওই ছেলেটাকে আমরা ফলো করতাম, যে
আমরা বলতে কি আপনার সঙ্গে আরো ছিল,
আমরা তিনজন ছিলাম,
তিনজন
ছিলাম মূল লিডার
এই চুরি করার জন্য,
চুরি করা আর বাকিগুলোরে আমরা যে চুরি করতেছি খা তোরা, কিন্তু চুরি জানা করতেছি এটা
বুঝতে দিতেন
না, ঠিক আছে, কারণ পাবলিশ হয়ে যাবে এটা, আমাদের অনেক সিকিউরিটি ব্যবস্থা ছিল। তারপর দেখি করতাম, আমি একজনকে বলতাম যে তুই ওকে নিয়ে যা, মনে করেন ছেলেটা আসছে কিরে সেই পাঞ্জাবি খুলছে, পকেট টাকাটা কিন্তু পকেটে আছে এখনো, বলতে যে গল্প করতেছে ওরা ওরা, সে যেই রুমে স্টুডেন্ট হোক না কেন যেই রুমে, আমরা কিন্তু যেতাম আর আমাদেরকে সবাই সবচেয়ে অনেস্ট মনে করতাম, মাদ্রাসার মধ্যে অনেস্ট আমরাই সবচেয়ে জঘন্যতম কাজ করতাম, এটা আজকে আমি বলতেছি।
জি,
তারপরে দিয়া ওরা ওরা চলে গেছে, গল্প দুজনে ওকে পটাই দিছে, আমি মনে করি আমি যাচ্ছি যাই কাছে টাকাটা টুস করে চলে গেছি, সে মনে করছে অন্যরকম একটা স্টুডেন্ট, তখন সে কিন্তু যা বলতেছে আমার টাকা তো নাই, আমরা কিন্তু ভাই হ্যাঁ কিনি টেকাটা কিনেছি আমরাই বলতেছি, এরকম করে দেখা যাচ্ছে যে ওই রুমের টাকাটা শেষ। এখন মনে করেন এরকম একটা ঘটনা আমাদের রুমে করছে, এখন মনে করছে যে যে নিশোস বলতেছে নিশোস না নিশোস না নিশোস না, তাহলে তাহলে কোন শিখছে কো কে নিস, মনে কর মৃত্যু কিন্তু একজনে, যে কোনো আমার তিনজনে একজনে নিম, তিনজনে কিন্তু নিম না, এটা আমাদের পার্ট,
ভাগাভাগি করতেন তিনজন
তিনজন, আর ওইটা খাওয়াটা খুব একটা না, সিনেমা হল 3,250 টাকা আমাদের লাগবে সপ্তাহে। তো কি করতাম, সে যখন আসতো সে বলতো যে কেউ তো নাস না, তাহলে কোরআন শরীফ শিখো, মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ অ্যাভেলেবেল, এটা মনে হচ্ছে বাংলা বই, আমরা এইভাবে ব্যবহার করতাম, এটা এটা যে কত জঘন্যতম অপরাধ, সৃষ্টিকর্তার বাণীকে আমরা এত অপব্যবহার করতেছি, কিন্তু ওই জিনিসটা আমাদের তখন কাজ করতো না, কারণ আমাদেরকে সিনেমা দেখতে হবে। তারপরে এভাবে কন্টিনিউ,
মানেটা কি? মানে আপনারা ছুঁয়ে মিথ্যা কথা বলতেন?
চুরি করছি তো করছি, কোরআন শরীফ সে মিথ্যা কথা বলতেছি আমরা নিই না।
মাই গুডনেস, ওকে।
তারপর এরকম হচ্ছে কন্টিনিউ, আমাদের এই টাকা হচ্ছে না, আমাদের টাকা আরো বেশি লাগবে। আমরা সাইকেলকে ফলো করতাম, যে সকল বাইরে থেকে স্টুডেন্টরা কোথায় আসতো, মাদ্রাসায় আসতো, আমরা তার সাইকেলটাকে ফলো করতাম। অনেকগুলো স্টুডেন্ট তো তো সাইকেল কিন্তু ইয়ার নিচে গ্যারেজ, আমরা যেটা বলি গ্যারেজের নিচে অনেকগুলো সাইকেল থাকতো। মনে করেন সবচেয়ে নিরাপদ সময় কোনটা মাদ্রাসার মধ্যে জানেন? সেটা হচ্ছে ফজর নামাজের পর, সবচেয়ে নিরাপদ সময়, কারণ ওই সময় সবাই পড়ালেখা ব্যস্ত, নিচে কি হচ্ছে খবরটা বল নাই। মনে করেন আমরা তো সাইকেল বাইক করে নিয়ে আসছি, সেই সাইকেলটা নিয়ে সামনে চলে গেছে, বাস এই সাইকেল শেষ। ব্যস্ত গেলে আমাদের অনেক প্রবলেম হতো, সাইকেলটা কোত্থেকে আনছো? এখানে আমাদের
কি করতেন, কতগুলো সাইকেল চুরি করেছেন এরকম?
অনেকগুলো সাইকেল, সিনেমা আমি দেখছি সাত বছর চুরি করছি, সাইকেল চুরি হোক, টাকা চুরি হোক, এমন জিনিস চুরি করছি যদি আমি এখন বলি তাহলে সমাজ জায়গা পেতাম না, বাড়ির জায়গা পেতাম না।
কি সেটা?
যেটা হচ্ছে আমার অন্য একটা খালা আমার আম্মার কাছে কিছু গোল্ড জমা দিচ্ছে। আমাদের ফ্যামিলিটা কেমন, নিম্ন দরিদ্র একবার ফ্যামিলি, হ্যাঁ, সেখানে আমাদের কাছে গোল্ডটা হচ্ছে একটা অনেক কিছু
অমূল্য সম্পদ,
অমূল্য সম্পদ। তো এখানে জমা দিছে আম্মার কাছে, আম্মাকে সবচেয়ে নিরাপদ মনে করত আমাদের, আমাদের যারা নিকট আত্মীয় ছিল, কিন্তু আম্মার ব্যবহার খারাপ ছিল, এটা সত্য কথা, যেটা কিন্তু নিরাপদ মনে করত। আম্মা কি কোথায় রাখতো এটা? ওই যে টাঙ্গে রাখতো, আমি কিনতাম টাঙ্গ কেটে এটা নিয়ে আসতাম। আমি কোথায় চলে আসতাম? মাদ্রাসায় চলে গেছি, গোল তো নাই, বুঝতে পারছেন কথাটা? এখন আমাকে কেউ সন্দেহ করবে? আমি তো বাড়িতে থাকি না, আমি তো একদিন বাড়িতে আসছি আর আম্মা তা চেক করে না যে এটা নিচে না না নিচে, তাহলে তো আমি তো নিয়ে চলে গেছি। এরকম ভাবে গোল্ড হোক, টাকা হোক, আমার কাছে কিন্তু অনেক মাসে টাকা জমা হইত, আর এটার জন্য আমার আম্মা অনেক ক্ষতিপূরণ দিয়েছে। হ্যাঁ, অনেক সময় ক্ষতিপূরণ দিতে না পারলে দরটা কি হতো, অনেক বোকাচোকা করতো আমার আম্মুকে যে আপনার কাছে টাকা জমা দিয়েছি, এই সেই অনেক কিছু, গ্রামের একটা পরিবেশ তো বুঝতে পারছেন আপনি। এবারে মনে করেন আমি এই যে বললাম যে আমার খালার গোল্ড গুলো আমি চুরি করছি, যদি আমার খালা যান বাড়িতে থাকতে পারে, কারণ থাকি কোথায়, নানার বাড়িতে থাকি, আমাদের বাবার বাড়ি নেই।
ওকে ওকে, বলেন সাইকেল গুলা চুরি করতেন আপনারা, বিক্রি করতেন কিভাবে?
ওই তো বললাম না, সাইকেল চুরি করতাম, আমাদের অনেক প্রবলেম ফেস করতে হতো। কিভাবে বিক্রি করতাম বলি, আমাদের কাছে মনে করেন 2000 টাকা আছে, এটা হচ্ছে আমাদের এক্সট্রা টাকা থাকতে হবে। এটা আমরা সাইকেল দোকানে যা বলতেছি আমরা একটা সাইকেল কিনবো, আর 2000 টাকা কিন্তু এক্সট্রা নোট থাকতো আমাদের। হ্যাঁ, যে বলতেছে তুমি সাইকেল করতে কানছো, আমরা কিন্তু কত জায়গাতে সাইকেল বেচছি কি যে ভাই, এটা আমি বুঝাতে পারবো না। এমন এলাকা চলে গেছি সাইকেল চালাতে চালাতে সাইকেল বেচার জন্য, ঠিক আছে, কিন্তু এক জায়গাতে এক দোকানে তো বেশিক্ষণ বেচা যায় না। তো কি করছি, দানি ব্যাংকে 2000 টাকা রাখতাম 100 টাকা নোট। তো বলতেছে সাইকেল করতে কানছো, বললাম যে সাইকেল বিক্রি করে ফেলবো, আমি নতুন একটা সাইকেল কিনতে আমি এটা কিনতেছি, ব্যাপারটা এরকম নতুন সাইকেল বেচছে আবার নতুন কিনবে। আরে এটা যদি আপনার কাছে 3000 টাকা বেশি, আমার কাছে আছে দেখেন কতগুলো টাকা, আমি এই মাত্র কুমিল্লা যাবো, কুমিল্লার থেকে সাইকেল কিনে আনবো। আমাদের প্রত্যেকটা ডাইরেক্ট ছিল এরকম, আর এটা আমরা সব জায়গায় ডাইরেক্ট গুলো এইভাবে বলতাম যে আমরা হোস্টেল চার্জ দিতে পারতেছি না, আমার পরিবার বলতেছে আপনি সাইকেল রাখবেন কিনা, আমরা সাইকেল কিনা, আমরা সাইকেল রাখেন, মানে অনেক সময় অনেক ডাইরেক্ট আমাদেরকে ব্যবহার করতে হতো। এইভাবে আমাদের সিনেমা হলের টাকাগুলো করতে হতো,
এবং এগুলো করে আপনারা সিনেমা দেখতেন।
সিনেমা আমাকে দেখতে হবে আর ওই সমকামিতা করতে হবে।
এই তিনজনই কি আপনারা এইসবের মধ্যে ইনভলভ ছিলেন? তিনজনই সমকামিতা,
সমকামিতা অনেক থাকতেছিল, কিন্তু ওই যে চুরির কথাটা বলতেছে এটা আমাদের করতে হবে। আর আমরা কোরআন শরীফকে বাংলা বইয়ের মতন ইউজ করতেছি,
আমরা বলতে হচ্ছে আপনি এবং আপনারা এই তিনজন,
তিনজনকে বলতেছি
জি
বাংলা বইয়ের মতো ইউজ করতেছি। কিন্তু এই যে আমি বারো বলতেছি সেন্স আমার কাজ করেনি তখন, যে কত বড় ভয় অপরাধ করতেছি। ওই বললাম এটা এটা উঠছি, এতে ওঠার পরে আমাকে মানুষ আরএফএল বলে ডাকতো, আরএফএল কেন বলে ডাকে না ডাকে জানেন? আরএফএল সেটা হচ্ছে যারা অধিক গুণে গুণান্বিত তাদেরকে আমাদের মাদ্রাসায় আরএফএল বলে ডাকে। কেন, যেমন স্টুডেন্ট হিসেবে ভালো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অনেস্টম্যান, কোরআন তেলাওয়াত করি খুবই ভালো ছেলে, এরপরে হচ্ছে বিভিন্ন আমাকে দেখলে মানুষ আসে, কেন জানেন, আমি মানে মানুষের সাথে মিশাটা যেন আমার কাছে এটা ইজি ব্যাপার। আর আরেকটা জিনিস হতো কি জানেন, আমার যারা ক্লাসমেট ছিল তাদেরকে আমি ব্লু ফিল্ম দেখাতাম, সেটা তারা মজা পেত। আচ্ছা ঠিক আছে, তো তারপরে আমি কি করছি, এটা পরীক্ষা চলে আসছে যে যে ডিসি মানুষ যে ডিসি পরীক্ষা আছে, তো আমারও পরীক্ষা খুব ভালো স্টুডেন্ট, তখন ওইখানে আমি কি বলে গণিতে মল্টেস পরীক্ষা আছে না 199 পেয়েছি। হ্যাঁ, এটা আমাদের মাদ্রাসা হয়েছে ফেলেছে 100-99 পায় কিভাবে, অন্তত জ্যামিতি তো একটু অঙ্কন ভুল হতে পারে সম্পদ উপপাদ্যের মধ্যে, অথবা অনেক কিছু ভুল হতে পারে, একটা ছাত্র যে এত বিশ্বাস। খাতাগুলো আমাদেরকে আবার মডেল টেস্টে পরে দিয়েছে, দেওয়ার পরে আমি বলতেছি স্যার আপনি আমার তো অন্যায় করছেন, কেমন আমি 100 পাওয়ার যোগ্য, আপনি যে আমাকে আমি ওইখানে মার্ক কত 100 কিন্তু ওইখানে মার্ক খাতার উপরে 99, আপনি যে আমাকে এক নম্বর ঠকাইতেছেন এটা কিন্তু আমার জন্য অনেক কিছু, এটা আমি বলতাম প্রাউড ফিল করতাম। আর ইংলিশে মানে বরাবরই ওই যে ইংলিশ আরবি এবং গণিত এই তিন বিষয় আমার মানে অত্যন্ত মনে করেন আমার ভালো ছিল, এটা আমি বলি বলতে হবে আমাকে। তারপরে দিয়া একটা কথা বলি, ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত পাটিগণিতে আমি 40 মার্ক না পাটিগণিতে, এখন না সৃজনশীল হয়েছে, আমার সময় সৃজনশীল ছিল না, একবার শুধু 39 পেয়েছি 40, তাহলে বুঝতে পারেন আমি গণিতে কেমন ছিলাম। এই জন্য আমাকে মানে অঙ্কের হিসাবটাকে আমাকে বেশি গুরুত্ব দেওয়া হতো। তারপর এভাবে কত করতে জেডিসি পরীক্ষা দিলাম, সবাই জানে এই মাদ্রাসার পাস আসুক আর না আসুক আমি পাবো নিশ্চিত, তো এটা নিয়ে আসলে শিক্ষকরাও তার কোনো টেনশন নেই, ও পাবে থাকে না পাবে 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 পাবে। তারপরে দিয়া রেজাল্টের দিন আমার চোখগুলো মাথার উপরে চলে গেছে, কেন জানেন আমার এক বিষয় প্লাস উঠে গেছে আর সেটা হচ্ছে বাংলা। কিন্তু আমি দৃঢ় বিশ্বাস, আমাদের সময় 10টা বিষয় ছিল, তো 9টা বিষয় যদি আপনি প্লাস পান, একটা বিষয় প্লাস না পান তাহলে প্লাস হবে না। এখন নিয়ম হচ্ছে 3 বিষয় যদি প্লাস ছুটে যায় ওই অতিরিক্ত বিষয় দিয়ে এটা প্লাস হয়ে যাবে, আর আমাদের বিষয় এক বিষয় ছুটে গেলে প্লাস শেষ। এই যে আমার যে ভাবমূর্তি এটা অন্যভাবে নিজেকে উপস্থাপন করতাম, এটা আমার নিমিষে ধ্বংস হয়ে গেছে। আমি বিশ্বাস করি যে আমি আসলে বাংলাতে যে প্লাস হচ্ছে সেটা কখনো আমি যোগ্য না, যে বাংলা প্লাস যে ছুটবে সেটা আমি কখনো মনে করি বিশ্বাস করি না। এটা কেন হয়েছে ওই আমার একটা পার্ট মনে আছে সবার, কোন পার্টটা, ক্লাস 5 এর ছাত্র দিয়ে যদি এসএসসি এর খাতা দেখায় যেরকম হয় আমার মনে করি ক্লাস 3 এর স্টুডেন্ট দিয়ে আমার এটার খাতাটা দেখাইছে।
ইটস ভেরি ইম্পর্টেন্ট পার্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আপনার রিয়েলাইজেশন গুলো আপনি করতে পারছেন, গুড, ভেরি গুড।
প্রিয় শ্রোতা, আপনাদেরকে জীবন গল্প এবং সিক্রেটস বইয়ের কথাটা একটু বলতে চাই এই ফাঁকে, সেটা হচ্ছে যে এবারের বই মেলায় 101 নম্বর যে স্টলটি রয়েছে বর্ণপ্রকাশের স্টল, সেই স্টল ইতিমধ্যে আপনারা পাচ্ছেন ঢাকা এফএম এর জীবন গল্প এবং সিক্রেটস বইটি, যে বইটি আমার লেখা আরজি কিবরিয়ার এবং জীবন গল্প সিক্রেটস অনুষ্ঠান থেকে বইটি নির্মাণ করা হয়েছে। আর একটি বিষয় যেটা বলতে চাই, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা বইটি সংগ্রহ করেছেন ইতিমধ্যে বা করতে চান তারা ফোন দিতে পারেন, বেশ কয়েকটি নাম্বার রয়েছে, নাম্বারগুলো আমি একটু পরেই বলবো। তার আগে যেটা বলতে চাই, এখন থেকে শুরু করে মঙ্গলবার রাত 12টা পর্যন্ত একটি বিশেষ অফার আমি দিচ্ছি। এই অফারটি হচ্ছে শুধুই মায়েদের জন্য। আমরা প্রতিবারই বিভিন্ন কিছু করি কিন্তু আমাদের পরিবারের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তিটি সবসময় নেগলেক্ট থেকে যায়। আমরা এত কিছু করি, আমাদের জীবনের এত আয়োজন, কিন্তু যে মানুষটি আমাদেরকে দুনিয়াতে নিয়ে আসলো, পৃথিবীর আলো দেখালো, কিংবা যে মানুষটি আমাদের জীবন গড়ে দিচ্ছে, সেই মানুষটিকে কেন জানি আমরা তার জন্য বিশেষ কোনো ইভেন্টস নেই, তার জন্য বিশেষ কোনো সেলিব্রেশন নেই। আমরা চাই সচেতনভাবে প্রত্যেকটি জায়গায় মাকে কানেক্ট করতে। তো আগামী এখন থেকে শুরু করে মঙ্গলবার রাত 12টা পর্যন্ত জীবন গল্প এবং সিক্রেটস বইয়ের একটি বিশেষ প্যাকেজ, বিশেষ উপহার, সেটা হচ্ছে এই বই থেকে একটা বড় অঙ্কের মূল্য ছাড় দেওয়া হবে শুধুমাত্র আগামী 2 দিন। এবং প্রত্যেকটি বইয়ের পাতার প্রথম পাতায় লেখা থাকবে মার জন্য আরজি কিবরিয়ার বিশেষ উপহার। আমি আবারও বলছি, প্রত্যেকটি বইয়ের প্রথম পাতায় লেখা থাকবে মার জন্য আরজি কিবরিয়ার বিশেষ উপহার। এবং এই বইয়ের মূল্য যে 200 টাকা, সেখানে একটা বড় অঙ্কের মূল্য ছাড় দেওয়া হচ্ছে শুধু আগামী 2 দিনের জন্য। আমি আবারও রিপিট করছি, এখন থেকে শুরু করে ঠিক মঙ্গলবার রাত 12টা পর্যন্ত এই বইটির দাম 200 টাকা থেকে কমে একটা বড় অঙ্কের মূল্য ছাড় দেওয়া হচ্ছে শুধু আগামী 2 দিনের জন্য। এবং এই বইটি মায়েদের জন্য, বিশেষ করে উপরে লেখা থাকবে বড় করে মায়ের জন্য আরজি কিবরিয়ার বিশেষ উপহার। এই বইটি যদি আপনি সংগ্রহ করতে চান কেবলমাত্র এই নাম্বারটি থেকে আপনি সংগ্রহ করতে পারবেন অ্যাডভান্স বুকিং এর মাধ্যমে। বইমেলা তো এটা পাওয়া যাবে না, শুধু এই নাম্বার থেকে
আপনাকে অ্যাডভান্স বুকিং এর মাধ্যমে সংগ্রহ করতে হবে। আমি আবারও বলছি, শুধু এই নাম্বার থেকে। নাম্বারটি হচ্ছে 09638771771। আমি আবারও বলছি 09638771771। আমি আবারও বলছি 09638771771। 24 ঘন্টা খোলা থাকে নাম্বারটি, এখনই ডায়াল করুন এবং শুধুই আগামী দুই দিনের জন্য মায়ের জন্য এই বিশেষ উপহার আরজি কিবরিয়ার পক্ষ থেকে। এবং বইটি আপনি রিসিভ করে মার জন্য অবশ্যই আপনি নিজে থেকে কিছু লিখে দেবেন বইয়ের উপরে, এবং এটি বিশেষ অঙ্কের বড় অঙ্কের একটা মূল্য ছাড় দেওয়া হয়েছে। শুধু এই নম্বরে ফোন করে বইটি কালেক্ট করা যাবে। আগামী দুই দিন অর্থাৎ মঙ্গলবার রাত 12টা পর্যন্ত এই অফার বলবৎ থাকবে, এরপরে 200 টাকার মূল্য যেটা আছে নির্ধারিত মূল্যে চলে যাবে। ওকে,
বলেন তারপর। তারপর আমি মানে মাদ্রাসায় যাইনি এক মাস। আমার একটা স্বপ্ন কি জানেন, আমি বাংলাদেশের মধ্যে কততম স্টুডেন্ট হব। আমি যতগুলো পরীক্ষা দিয়েছি 10টা বিষয়, আমি মনে করি যে আমি 90 উপর পাওয়ার যোগ্য, এরকম মনে করি। এরকম মানে একটা কনফিডেন্স নিজের প্রতি, বাংলাদেশের মধ্যে আমি কততম স্টুডেন্ট হতে পারি, এটা ছিল আমার মনে করি মানে একটা স্বপ্ন। আমি পত্রিকা অনেকজনের নাম দেখতাম, আমি চাই যে আমার নামটা পত্রিকা থাকুক। আমি একটা পার্ট ইসলামিক ফাউন্ডেশন থেকে পুরস্কার পাচ্ছি, এটা শুধু পত্রিকা চাপাচ্ছে, তাহলে তো এটা কোন গুরুত্ব দেয়নি। ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা গান গাইছে, পুরস্কার পাচ্ছি কি আর, যেটা শিক্ষাগত যোগ্যতা পায়, তখন এটা মানুষ বলে এরকম। তারপর দিয়ে আমার একটা স্বপ্ন ছিল যে যদি আমি ক্লাস পাইতাম, আমাদের মাদ্রাসার সকল শিক্ষক করে প্রত্যেকের রসমালাই করে খাওয়াইতাম, আর যেটা চুরি করে আনুক ইয়ে করে আনুক, এই সম্মানের ভয়ে আমি এক মাস মাদ্রাসার চাই না। কারণ আমি ফিল করছি, আমি মনে করি আমি ফিল করছি, আমি বাংলা ক্লাস করছি মানে আমি ফিল করছি। কারণ আমি অহংকার করি না, কিভাবে হয়তো বুঝতে পারেন না, আমি নিজের প্রতি এত কনফিডেন্স।
ওকে,
তারপর এখন ক্লাস 9, এর মধ্যে কিন্তু এবছর আমি কিন্তু ইসলাম মানুষের পুরস্কার পাচ্ছি প্রত্যেক বছর বছর। তারপর কি করছে, ক্লাস 9 উঠব, এখন আমাকে সায়েন্সে যেতে দিবে না, ক্লাস 9 এর যে সাবজেক্ট গুলো থাকে দিতে দিবে না। কেন দিতে দিবে না, একটা কারণ হচ্ছে এই জায়গায়, সেটা হচ্ছে তুমি এতিম ছিলে, দেখুন ইম্পর্টেন্ট পয়েন্ট, তুমি এতিম ছিলে, সায়েন্সে পড়ার জন্য একটা খরচ লাগে, তুমি সেটা জোগাড় করতে পারবো না। কিন্তু আমি জোগাড় করতে পারবো কিভাবে, ওই যে বললাম আমি এইভাবে জোগাড় করতে পারবো। আমি জীবনে কোনোদিন প্রাইভেট পড়ি না, আজ পর্যন্ত কখনো প্রাইভেট পড়ি না, বরং আমি যখন ক্লাস 8 পড়ি তখন আমি 7 স্টুডেন্টের গণিত অঙ্ক করে, এরকম স্টুডেন্ট ছিলাম। আর মুখস্থ গণিত মনে আমার কাছে মুখস্থ মনে হতো, এটা যে একটা বিষয় এটার কাছে মনে হইতো না, অন্তত গণিত বিষয়টা আমাকে এরকম মনে হতো। তারপরে আমাকে শিক্ষকরা বলতেছে, দেখো তুমি সবাই যেতে পারবে, তুমি যেতে পারবো না, কারণ তুমি তিন ছাত্র আর তুমি তোমার মা তোমাকে মাওলানা বানার জন্য এখানে দিছে, সুতরাং তুমি সায়েন্সে যেতে পারবো না। আমার স্বপ্ন আমি সায়েন্সে পড়ব। শিক্ষকরা যত বেশি আমাকে এটার থেকে দূর রাখতে চাইতেছে, আমার ইন্টারেস্ট ততটুকু বাড়তেছে, আমি সায়েন্সে পড়বো, যদি পড়তে পারি পড়বো, নাহলে চলে যাবো, জীবনে লেখাপড়া করবো না, এরকম একটা ইয়ে। তারপরে আমি সায়েন্সে যেতে দিবে না, তারপরে যেইভাবে হোক আমি সায়েন্সে গেছি। সায়েন্সে যাওয়ার পরে এখন হোস্টেলের মধ্যে আমার দোষ, কিছু দোষ, এই মনে করেন হেনো যাও হেনো যাও হেনো যাও, তোমার কাছে তুমি অনিয়ম ছাত্র, তুমি যে সায়েন্সে পড়তে পারে এ ছেলে কখনো মাদ্রাসার মধ্যে আখলাক চরিত্র সে ভালো হতে পারে না, যারা স্কুলে পড়ে তারা তেমনি ধ্বংস। দেখুন ইম্পর্টেন্ট পয়েন্ট, আমাদের শিক্ষকরা স্কুল এবং কলেজের ছাত্রদেরকে এমন ভাবে ইনসাল্ট করে, সায়েন্স কিভাবে জিজ্ঞেস করতে পারে, তাহলে তোমাদের প্রতিষ্ঠানে সায়েন্স রাখছে কেন, করতে পারে লিসন করতে পারে। ব্যাপারটা হচ্ছে এই কারণে স্টুডেন্ট বাইরে থেকে স্টুডেন্ট আনার জন্য আমাদের এখানে মানবিক বিভাগের সাথে সাথে সায়েন্সটা খুলছে, হ্যাঁ বর্তমানে এটা একদম অফ করে দিচ্ছে। সবসময় একটা শিক্ষক ছিল মাদ্রাসা ছাত্র ছাড়া কলেজ এবং স্কুল লেভেলের শিক্ষকরা ইনসাল্ট করতো, এটা জাহান্নামি, এই সেই। আমি বলতাম যদি মাদ্রাসা ছাত্ররা যদি শুধু জান্নাতে যায় তাহলে আল্লাহ তালা তাদেরকে বানায় নাই, আমরা আসো বেশি অপরাধী করতেছি, আমি তো জানি আমরা কি অপরাধ করতেছি, আপনি আসছে বা কঠিন অপরাধ করতেছেন। অথবা একটা স্কুলের ছাত্রের কাছ থেকে একটা কি বলে আল্লাহ তালা এমন একটা আমল কবুল করে নিয়েছে, সেটার জন্য সে পার পেয়ে যেতে পারে। আর আপনি দিনের এরকম অনেক বলতাম কথা, মানে আমি এত ইয়ে করতাম, এটা আমার শিক্ষক বিরক্ত করতো, এটা আমাদের একটা প্রতিযোগিতা ছিল, একটা জলসা ছিল, ওইখানে একটা বিতর্ক প্রতিযোগিতা হতো, হ্যাঁ পক্ষে বিপক্ষে নিয়ে, ঠিক আছে, ওইখানে আমি পার্টিজোর করতাম। এটা নিয়ে আমি অনেক অনেক বাদ দিই, এরকম অনেক ঘটনা হয়ে গেছে, ঠিক আছে, যার কারণে আমার শিক্ষকরা আমাকে দুধ, যেখানে আমি ছিলাম সবার আদরের, শুধু সায়েন্স নেওয়ার কারণে কিভাবে বিশ্বাস করবেন জানি না, আমি সবার চোখে কাটা হয়ে গেছি। কেন, তুমি যদি মাদ্রাসা থাকতা তাহলে আমার দু উপকার হইতো, দুইটা উপকার। একটা হচ্ছে যেরকম তুমি আরো যে আরবি সেকেন্ড প্যাকটা, তুমি এখান থেকে সরে যাচ্ছ, এখান থেকে ইসলাম থেকে তুমি সরে যাচ্ছ, হ্যাঁ, তুমি এখন বিরোধীদের পদে যাচ্ছ। এই ব্যাপারটা মুসির কাম কি কি তরি দিয়ে হইব নাকি, যারা স্কুল কলেজে পড়ে তারা মুসির কাম করে, এ ব্যাপার বলতো, এ পবিত্র সেক্টর বসে বলছে কি ভাবে, এরকম বলতেছে, মিথ্যা কথা বলি না, যে মুসির যারা স্কুল কলেজে পড়ে তারা মুসি, তারা বিজাতি, তারা জাহান্নামী, আর যারা মাদ্রাসা পড়ে তলে বেলেল, এভাবে বলতো। আমি বলতেছি এভাবে তলে ম্যাডামরা সবচেয়ে বেশি জঘন্য কাজ করে, তো সবাই না, আমি সবাইকে এখানে বলতেছি না, আমি করতেছি, আপনি আমাকে এত ভালো বলতেছেন কিন্তু আমি তো ভালো না, আপনার ব্যাকগ্রাউন্ড জানেন, এভাবে বলতাম কথা। এভাবে মনে করেন একটা চোখের কাটা হয়ে যাচ্ছে আমি, তারপরে এইভাবে যাচ্ছে যাচ্ছে একদিন আমি সিদ্ধান্ত নিলাম আমি আর হোস্টেলে থাকবো না। আর হোস্টেলে না থাকার কারণটা হচ্ছে আমাকে অতিরিক্ত টর্চার করা হতো, দেন আমি সেখান থেকে চলে গেছি। তারপরে আমার সাথে আরো দুটা ক্লাসমেট নিছি যারা মানবিক বিভাগে পড়ালেখা করতো, আর আমি সায়েন্স, তিনজনে মিলে একটা রুম নিছি। এখন একটা পয়েন্ট, সেটা হচ্ছে কি ব্যাপারে, আমি কিন্তু জুয়া খেলি,
শুরু করলেন কিভাবে
জুয়া, আমি মাদ্রাসাতে জুয়া খেলি, এটা আপনি এইভাবে না দেখাতে,
না আমাকে দেখাতে হবে না, আপনি ঘটনাটা কি ছিল বলবেন।
সেভাবে জুয়াটা খেলি কিভাবে, আমরা কার্ড, যেটা কার্ড হয় কার্ডটা দিয়ে জুয়া খেলি, কলমেনিস, হোডা, এগুলো খেলতে হবে, কিন্তু এটা খেলার ক্ষেত্রে আমাদেরকে অনেক মানে সমস্যা তৈরি হতো, এই জন্য আমরা কি কার্ডের পরিবর্তে এটা একটা মার্ক করে নিছি, মানে কিং মানে কে, এটা একটা মার্ক, কুইন মানে রানী, এটা একটা মার্ক, গোলাম যে, এটা একটা মার্ক, এভাবে মার্কার করে মানে জুয়াটাকে আমরা কাটে পরিণত করতে গেছি। সুতরাং শিক্ষক আমার কাছে কি পাচ্ছে, একটা কাট পাচ্ছে, শিক্ষক আমরা একটা কাট খেলতেছি কিন্তু আসলে আমরা জুয়া খেলতেছি। হ্যাঁ, এভাবে খেলা খেলতে 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 আমরা ওই যখন যখন রুমে চলে আসি তখন কিন্তু আমরা কন্টিনিউ জুয়া খেলি, জুয়াটা বাইরের ছেলে আসতেছে আমাদের এখানে, আমরা এভাবে জুয়া খেলি, এটা কিন্তু আমাদের শিক্ষকদের কানে চলে গেল। হ্যাঁ, কিন্তু কখন ধরতে পারে না, শিক্ষকরা চলে আসছে, আসার পরে আমাদেরকে ধরছে, ধরে আমার যে রুমমেট ছিল ওকে একটা মায়েরও দেন, আর আমাকে 25টা জুতার বাড়ি দিচ্ছে, অথচ দুজন অপরাধ করতেছি, আমি ইতিম বলে, আমি অসহায়ত্ব বলে, আমাকে এখানে অসহায়ত্ব রিয়া টানিয়েছে,
25টা জুতার বাড়ি,
25টা জুতার বাড়ি দিয়েছে। দেন এই যে একটা মনে একটা ক্ষোভ, 25টা জুতা বাড়ি দিয়েছে, সবার সামনে দেয় না, কিন্তু আমার যে মানে আমার আমার মতো একটা ছেলেকে 25টা জুতা বাড়ি দিয়েছে, এটা কেউ না দেখুক, আমার মানে কি বলে মাইন্ডে লেগেছে এটা।
আপনি তখন এসএসসি পরীক্ষার্থী?
না, আমি নাইনে ছিলাম,
ক্লাস নাইনে ছিলেন,
বার্ষিক পরীক্ষা এখনো দিইনি।
আপনি পড়াশোনা করেছেন কত পর্যন্ত?
নাইন পর্যন্ত।
এরপর আপনি ব্রেক অফ স্টাডিজে চলে যান আর পড়াশোনা করেন? এই ঘটনার প্রেক্ষাপটে এটা হয়?
হ্যাঁ।
আপনি মাদ্রাসা ছেড়ে দেন?
হ্যাঁ, মাদ্রাসা ছেড়ে
দেন এই জুতার বাড়ি দেবার কারণে। জীবন তাকে ছাড়েনি প্রিয় শ্রোতা, অত্যন্ত মেধাবী একটা স্টুডেন্ট, শুধুমাত্র পারিপার্শ্বিক পরিবেশের কারণে সে ঝরে গেল। এবং তারপরের যে পার্টটা, আমি যেটা বলছিলাম যে পরিণতিটা কি হতে পারে, দেখেন পরিণতির ছোট্ট একটা পার্ট আপনারা দেখলেন, ওর জীবনে ও এত ভালো স্টুডেন্ট, অঙ্কে প্রচন্ড মেরিটোরিয়াস, এবং ওর যে কমিউনিটি সে কমিউনিটিতে ওকে অত্যন্ত জুয়েল পরিচিত, অত্যন্ত ভালো হিসেবে জানত, কিন্তু সে যেভাবে বড় হয়েছে, যেই পরিমাণের কি বলা যেতে পারে প্রতিবাদী চরিত্র তার মধ্যে, সেটা তার বড় হওয়ার কারণেই, পারিপার্শ্বিক সবকিছু মিলে, এবং একই সাথে আরেকটি সত্তা, দ্বৈত সত্তা, একটা হচ্ছে অত্যন্ত প্রতিবাদী কিন্তু ভেতরে ভেতরে অনেক বড় একটা অন্ধকার, এই রকম একটা সত্তা নিয়ে বড় হওয়ার পেছনের ওর পরিবেশটাই দায়ী, এবং এটাও খুব ভালো করেই জানে। ও মাঝে মাঝে এক্সাম্পল দিচ্ছিল যে আমি কেন বাংলায় এ প্লাস পেলাম না জানেন, কারণ আমি নিজেই তো ক্লাস ফোর ফাইভে পরে এসএসসি পড়ুয়া স্টুডেন্টের খাতা দেখেছি, সুতরাং এটা আমার ভাগ্যে লেখা ছিল। যাই হোক, আমি আরেকটা বিরতি নিয়ে ওর জীবনের যে চরম পরিণতি, সেই পরিণতির জায়গাটা আপনাদের শোনাতে চাই। আমরা শুধু একটা কথাই বলতে চাই, দেখুন অপরাধ আপনি করছেন, আমরা সবাই কম বেশি করি, সবাই কম বেশি অপরাধী করি। এই অনুষ্ঠানটিকে আমরা বলি সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। আমার যে দুটো অনুষ্ঠান ঢাকা থেকে প্রচারিত হয়, জীবন গল্প, ওটার ট্যাগলাইন হচ্ছে জীবন নাটকের চেয়েও নাটকীয়, সিক্রেটস এর ট্যাগলাইন হচ্ছে সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। যারা শুধুই এন্টারটেইনমেন্টের জায়গা থেকে অনুষ্ঠানটিকে নিতে চান, তারা মাঝে মাঝে এরকম কমেন্টস করেন, ভাই আজকের পর্বটা না ভালো লাগেনি, আজকের পর্বটার মধ্যে না মজা ছিল না। ভাই আমি মজা দেবার জন্য অনুষ্ঠানগুলো করি না, ভালো লাগানোর জন্য অনুষ্ঠানগুলো করি না, প্রত্যেকটি অনুষ্ঠানে
হয়তো গল্পের চড়াই উত্তরায় কমতে থাকে, কিন্তু যে জায়গাটিতে আমি কোনো স্যাক্রিফাইস করি না সেটা হচ্ছে কোনো লেসন আছে কিনা, কোনো মেসেজ আছে কিনা। আমি অনুষ্ঠানে অফকোর্স গুরু না, আমি অফকোর্স অ্যাডভাইজার না, কিন্তু আমার গল্পগুলো এমনভাবে সাজানো থাকে যে পুরো গল্পটা শুনলেই সিদ্ধান্ত আপনি নিজেই নিতে পারবেন আপনার জীবনের জন্য সে কাজটি করা উচিত নাকি উচিত না। কারণ এই কথাগুলো এই কারণেই বলছি যে সিক্রেটসে যারা আসে তারা তাদের জীবনের পরিণতিগুলো নিয়ে আসে, অপরাধের পরিণতিগুলো নিয়ে আসে, সেটা আমরা ছোট্ট একটা বিরতির পরেই দেখব। মাত্র দুই মিনিটের বিরতি, দুই মিনিট পরে আবারও ফিরে আসছি ঢাকা এফএম 90.4 এ। আমি আরজে কিবরিয়া।
সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
আরো একবার প্রিয় শ্রোতা, আপনাকে স্বাগত জানাচ্ছি সিক্রেটসে। আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 উইথ মি আরজে কিবরিয়া। আপনারা যদি অনুষ্ঠানটি ইউটিউব থেকে পুরোপুরি ডাউনলোড করতে চান, আপনারা চলে আসুন আমাদের ইউটিউবে। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ সাবস্ক্রাইব বাটনে কিন্তু ক্লিক করবেন এবং নোটিফিকেশন অন রাখবেন। বলুন, তারপর কি হলো?
আমি রাগে খুবই চলে গেলাম চট্টগ্রামে। আমি যেহেতু লেখাপড়া করতে পারিনি, আমার এক রিলেটিভ ছিল চট্টগ্রামে, তার সাথে তার কাছে চলে যাই। ওখানে যাওয়ার পরে আমি একটা দারোয়ানি চাকরি নিই। তো সেখান থেকে আমার একজন একটা লোক আমাকে খুব ভালো জানতো বলে যে সে আমাকে অন্য একটা চাকরি দেয়, পিওনের চাকরি। তো আমার কাছে খুব ভালো লাগলো। তারপর দিয়া সেখান থেকে আমাকে যে অ্যামাউন্টটা দিত সেটা আমার কাছে পসিবল না, মাত্র 3,000 টাকা দিত। 3,000 টাকা দিয়ে শহরাঞ্চলে থাকার মতো কোনো পরিবেশ
নেই।
তখন আমি চলে গেলাম যে কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে চলে গেলাম। তো এখানে যাওয়ার পরে মানে কাজ হচ্ছে কি, শুধু রড টানবা, যারা নতুন যাবে শুধু রড টানবে। হ্যাঁ, তো ব্যাপারটা কি হচ্ছে কি ভাই, তো এরকম রড টানতে টানতে আমার দুই পাশের ঘাড়গুলো আছে না, এই গরুর কাঁধে যখন জোয়াল লাগায় তখন দেখবেন একদম গাছ সৃষ্টি হয়ে যায়। তো রড টানতে টানতে আমার এখানে গাছ সৃষ্টি হয়ে যেত, তখন কিভাবে আমি আর রাখতে পারতাম না। তখন কি করতাম, আমি মাথায় নিতাম, মানে তিনতলা চারতলা আমি মাথায় কি কিনতাম, পাথর নিতাম, বালি নিতাম, এগুলো আমি নিতাম, ঠিক আছে। তো মানে মনে মনে খুব খারাপ লাগতো যে আসলে কি আমার জীবনটা এরকম কেন, কোন একটা মানে ভালো একটা পরিবেশ নাই, কেউ একটা গাইডলাইন নাই, যেভাবে হচ্ছে সেভাবে চলতেছি, কেমন একটা নিজের প্রতি একটা অনিয়ম চলে আসে আমার প্রতি। হ্যাঁ, তো এভাবে চলতে থাকে, তো চলতে চলতে তারপরে দিয়া একদিন আমি কি করছি, স্টিল শাটারিং আছে না, স্টিল শাটারিং আমার হাতে এসে পড়ে। কিভাবে, আমি এটা ধরে রাখতে সময় আমার এখানে পরে ইম্পর্টেন্ট ফোন, এটা পরে পড়ার পরে সাথে সাথে রক্তটা ফুলে যায়। ফুলে যাওয়ার পরে আমরা কিন্তু ওই যে কাজ করি তো অনেক ব্যথা পাই, যেটাও আমার কাছে তেমন কিছু মনে হচ্ছে না, সাথে সাথে এখানে ভরফ টরফ দিছে, মানে পাইনি আর কিছু হচ্ছে না। তারপরে এখান থেকে করতে 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 আমি এই যে বাইর থেকে আসছি, 2 বছর পরে বাড়িতে গেছি, এর মধ্যে আমি এখানে ঈদ করছি, এখানে সবকিছু করছি, বাড়ির সাথে কারোর সাথে আমার কন্ট্যাক্ট নেই, মানে কারোর সাথে মা বলেন কারোর সাথে আমার কন্ট্যাক্ট নেই। এই যে মামার কাছে গেছি, মামার থেকে আমি চলে গেছি আরেক জায়গায়, ওখানে আমি থাকতেছি, ওখানে খাইতেছি। কিন্তু ঈদ আসলে আমার প্রচুর কান্না পেত, কারণ ঈদ আসলে সকল লেবার চলে যেত, তখন এই জায়গাগুলো জায়গাগুলো খালি থাকত, তো আমি থাকতাম একা। দেখুন, আমি ঈদের দিনটা আমার কাছে সবচেয়ে কঠিন দিন মনে হতো। আজকে এই এখানে জীবনের গল্প বলার মেন পয়েন্ট হচ্ছে এখান থেকে, যে ঈদের দিনগুলো আমার কাছে জঘন্যতম সময় মনে হতো, এটা পরবর্তী বুঝতে পারবে। তো এভাবে 2-3টা ঈদ চলে যায়, 1 বছরের মধ্যে 2-3টা ঈদ চলে যায়। চলে যাওয়ার পরে আমি এখান থেকে বাড়িতে আসি, বাড়িতে আসার পরে একটা কথা আমাকে খুব বেশি কাটিয়েছে, সেটা কি জানেন, আমি যে কালো মানুষ না, অন্তত না কালো। তো বলতেছে মানুষ শহরে গেলে সুন্দর হয়, এই ছেলে দেখছে যে ওই যে রোদে পরে কাজ করতাম তো আরো বেশি কালো হয়ে গেছে, তো বলতেছে মনে হচ্ছে নাইজেরিয়ার থেকে লোক আছে। যখন নিকটাত্মীয় থেকে এরকম কোন একটা কমেন্ট পাওয়া, তখন তার কাছে কেমন মনে হয় যে তাকে আল্লাহ কালো বানিয়েছে পৃথিবীতে শুধু সে বলতে পারবে, আর কেউ যদি মানুষ কালোকে কালো বলে এত কষ্ট পায় সেটা মানে কাউকে বোঝাতে পারবো না, এটা আমার কাছে আমি ফিল করি। এবারে মানে অতিরিক্ত কালো হয়ে গেছে সোজা কথা, যেটা যে কাজ করতে করতে রোদে কাজ করতে করতে অতিরিক্ত কালো হয়ে গেছে। এখান থেকে যাচ্ছি তো ওইখানে আমি আবার চট্টগ্রামে চলে যাই, যাওয়ার পরে ওইখানে আমার ওই কোম্পানিতে আবার জয়েন করি, ওইখানে কাজ করি। কাজ করা অবস্থায় হঠাৎ করে আমি একদিন একটা জিনিস ফলো করলাম যে আমার পাহাড়টা আছে না একটু শুকিয়েছে, মানে এটা ফিল করতে পারবেন না, এটা যে আপনার শুকাচ্ছে এটা আপনি নিজেও টের পাবেন না, এটা অনেকদিন ধরে শুকাচ্ছে, যেটা আমি কিছু ধরতে গেলে আমি অনুভব করি যে হ্যাঁ এটা তো আমার কাছে কম কম লাগতেছে,
জোরটা কম লাগতেছে,
জোরটা মানে লেফট হ্যান্ড সাইড বামারটা দেখছেন,
হ্যাঁ আমি দিতে পারছি, হ্যাঁ শুকিয়ে গেছে।
হ্যাঁ তারপরে কি হচ্ছে, তো আমি কন্ট্রাক্ট ধরে বললাম যে আসলে দেখুন আমার এরকম একটা প্রবলেম হচ্ছে, আপনার কিছু টাকা দেন, সে 2000 টাকা দিয়েছে। আমি চট্টগ্রাম মেডিকেল একজন ডাক্তার দেখাই, সে দেখেছে আমাকে, দেখার পরে বলতেছে তুমি কি করো, আমি বললাম যে আমি এমন কাজ করি, তখন সে আমাকে বলে তুমি একটা কাজ করো, তুমি আরেকটা ডাক্তার এসে সাজান দিয়েছে, যিনি আমাকে প্রথম দেখছে তিনি হচ্ছে ডক্টর জাকিরুল ইসলাম জাকির, তিনি হচ্ছেন প্রাইম মেডিকেল সার্ভিসেস একজন ডক্টর, সেখান থেকে সে আমাকে বেসিকে পাঠিয়ে দিয়েছে, বেসিক একটা ডায়াগনোসিস সেন্টার সেখানে আমাকে পাঠিয়ে দিয়েছে, সেখানেও আমাকে চিকিৎসা মানে দেখার পরে বলতেছে এখানে কিন্তু এই যে বললাম এক ডাক্তার থেকে আরেক ডাক্তার দূরত্ব কিন্তু একদম হয়ে যাচ্ছে, এটা আমি শর্ট করে বলতেছি দূরত্ব হয়ে যাচ্ছে, ঠিক আছে মানে আমি দিন দিন শুকাচ্ছে, এমন শুকো শুকাতেছে কিন্তু আমি বলতে পারি না যে শুকাচ্ছে কিভাবে। তারপরে দিয়ে আমি এভাবে আরেকজন ডাক্তার, সে সে যখন পারে না সে আরেকজন ডাক্তার কাছে পাঠা আমাকে, তখন সে বললো যে একটা কাজ করো, একটা লোক আমাকে বলতেছে যে পিজি হসপিটাল থেকে ডক্টর ইমরান সরকার নামে একটা ডক্টর আছে কার্ডিওলজি মানে হার্টের ডাক্তার, তুমি তাকে দেখাতে পারো। আমি যাকে প্রথম দেখেছি তিনি হচ্ছে বাত ব্যথা ডায়াবেটিস এগুলো নিয়ে গবেষণা করে, তিনি মানে আমাকে দেখতেছে, ইমরান সরকার আসছে এপিক হসপিটালে, তিনি আমাকে দেখার পরে আমাকে অনেকগুলো টেস্ট দিছে, তো টেস্টগুলো এত ব্যয়বহুল ছিল কিন্তু সেগুলো করার মতো আমার ক্ষমতা ছিল না। ও এখান থেকে আমি যখন কনস্ট্রাকশনে কাজ করতাম ওইখান থেকে ওই কনস্ট্রাকশনের কোম্পানিতে আমাকে পিওন নিয়ে গেছে, এখানে আমার একটা অপরাধ গুরুতর অপরাধ আছে, তো আমার তো টাকা পয়সা নেই, তা আমি কি স্যার আমাকে 5000 টাকা দেন আমি একটা MRI করব, আর CT স্ক্যান করবো, আর কিছু টেস্ট দিচ্ছে রক্ত ব্লাড টেস্ট করছে, তো যার কাছে যাচ্ছে সে করতেছে এরকম, তো ইমরান সরকার করছে, করার পরে সে কিছুই পাচ্ছে না, মানে এটা সবকিছু নেগেটিভ আছে, মানে সবকিছু ভালো কিন্তু কিছুই ভালো না, সবকিছু সাইন্টিফিক ভাবে ভালো বাস্তবে কিছুই ভালো না।
আচ্ছা
তুমি একটা কাজ করো, তুমি আনোয়ার আল কিবরিয়ার কাছে যাও, তিনি হচ্ছেন চমৎকার একজন নিউরোলজির ডক্টর, তিনি আমাকে সেখানে যেতে বললেন, আমি সেখানে গেলাম, তাই তিনি আমাকে মনে করেন আরো মনে করেন 8-9টা টেস্ট দিল, এগুলো অত্যন্ত ব্যয়বহুল ঠিক আছে টেস্টগুলো, তো আমি করলাম, করার পরে আমাকে বললো যে তুমি একটা কাজ করো, আমি যেহেতু চট্টগ্রাম মেডিকেল ডাক্তার তুমি মেডিকেলে চলে আসো, আমরা সেখানে একটা সকল ডাক্তারকে একটা বলবো, এর মধ্যে কিন্তু অনেক কিছু তিনি যাইয়া ওইখানে ইনফরমেশন করছে অনেক কিছু হয়ে গেছে, হ্যাঁ
বোর্ড বসাবে,
হ্যাঁ তারপরে ওইখানে গেছি যার পর টেস্ট করছে কিন্তু তারা কিছু পাচ্ছে না। মনে করেন সিম্পল একটা একটা এক্সাম্পল দিই, কিভাবে আমার হাতে হাত দিছে, সাইন্টিফিক বলতেছে সাব্বির কোনো ফিল করতেছে না, বাস্তব বলতেছে তো আমার আমি তো ফিল করতেছে না, হাত দিছে
এরকম বাস্তবতা আর মেডিকেল সায়েন্সের অবস্থা ছিল।
তখন প্রফেসররা দ্বিমত পোষণ করতেছে, তারা একজন বলতেছে এটা হতে পারে আরেকজন বলে এটা হতে পারে, এভাবে আমাকে ঘুরাচ্ছে, তখন তারা সিদ্ধান্ত নিল স্লাইট স্ক্রিন করা হবে, স্লাইট স্ক্রিন এমন একটা পরীক্ষা আমার এখান থেকে মাংস কেটে নিবে, মাংস কি করছে এখান থেকে মাংস কাটছে, আমাকে একদম সচেতন ভাবে এভাবে অবস্থায় আমি কেবিন থেকে চালিয়ে দিচ্ছি, এখান থেকে এত ভয়াবহ এটা মাংস কেটে নিচ্ছি এখান থেকে স্লাইট স্ক্রিন বলে পাচ্ছে না, কিছু পাচ্ছে না, মেডিকেল বোর্ড বসালো দুইটা পরপর, দুইটা মেডিকেল বোর্ড বসানোর পরে কিছু করতে পারছে না, তারা বাস্তবের সাথে কিছু মিল খুঁজে পাচ্ছে না। তারপরে বলো তুমি ফিজিওতে যাও, 8টা বিভাগ আছে ফিজিওতে গেলাম, যার পরে এই বেটা একজন ডক্টর মানে সে একটু গরম হয়ে গেছে, কেন কেন গরম হচ্ছে বলি, তো বলতো এটা নিউরোলজি প্রবলেম, তাহলে তোমাকে এনে ডাকতেছে কেন, তুমি তো নিউরোলজি যাবে, তুমি ফিজিওতে পাঠাচ্ছে কেন? আমি বলতেছি আমাকে স্যার পাঠিয়েছে আপনার ফিজিওতে যাওয়ার জন্য, আমি সেখানে গেলাম কিন্তু সেখানে কিছু করতে পারতেছে না, তাহলে আমি ডক্টর চেঞ্জ করে বললাম, আমি গেলাম ডক্টর আব্দুল সাত্তার কাছে, প্রফেসর মেট্রোপলিটন হসপিটালের ডাক্তার চট্টগ্রাম, আমি সেখানে গেলাম, যাওয়ার পরে সে আমাকে বিভিন্ন টেস্ট ইনফরমেশন দিতেছে কিন্তু কিছু হচ্ছে না, শেষ পর্যন্ত আমার টাকার প্রয়োজন, এখন আমি টাকা কামাই করে দৈনিক 300 টাকা, আমার লাগতেছে মনে করেন প্রত্যেক মানে প্রতি টেস্টে 2,000-3,000 টাকা, আমি টাকা পাবো কোথায়? শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম আমি যে কোম্পানিতে চাকরি করি এই কোম্পানি থেকে টাকা চুরি করব।
আপনি সেটা করেছেন?
হ্যাঁ, এটা কিভাবে করেছি, চাবির জায়গা চাবি রয়েছে, তালার জায়গা তালে,
আগের চুরিবিদ্যা আপনি কাজে
লাগাচ্ছেন? না, এটা এটা এইভাবে না, আগেটা ছিল টাং, এটা কিন্তু অন্য একটা, আপনার আলমারি চাবি তো আর ওইভাবে খোলা সম্ভব না, কিন্তু আমি ওটা খুলেছি।
কত টাকা চুরি করেছেন?
1,20,000 টাকা।
1,20,000 টাকা আপনার এই ট্রিটমেন্টের জন্য আপনি চুরি করেন?
হ্যাঁ, আমার মানে কোনো
রাস্তা ছিল না,
আমি শেষ পর্যন্ত চুরি করতে বাধ্য হয়েছি, চুরি করলে তো আমাকে চলে যেতে হবে, চট্টগ্রাম থেকে চলে যেতে হবে, কারণ আমাকে তো খুঁজবে তারা। দেন আমি টাকা 1,20,000 টাকা নিই, আমি চলে আসছি কোথায়, কুমিল্লায়, বাড়িতে অলরেডি লোক চলে গেছে আমার কোম্পানি থেকে, আমার সকল বায়োডাটা ছিল তো সব চলে গেছে। এখন যাওয়ার পরে সেখান থেকে আমি কুমিল্লা যাওয়ার পরে আমি একটা অ্যাড দেখলাম, একটা হচ্ছে এরকম যে রয়্যাল হোমিও চিকিৎসালয়, ঠিক আছে, এটা হচ্ছে তারা নিজেরাই একটা চ্যানেল চালায়। তারপরে আমি ওখানে চিকিৎসা নিছি কিন্তু সে আমাকে এত বেশি ইয়া পাঠাইছে, কি বলে, ঘুমের ওষুধ দিছে, আমি কিন্তু গত 5 বছর ঘুমাই না, কি ভাবে, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ধরে রাখবেন, গত 5 বছর আমি কখনো ঘুমাই না, হ্যাঁ, সাইন্টিফিক ভাবে ব্যাখ্যা আছে, আপনি পরে বুঝতে পারবেন। তারপরে কি করছে, সেটা হচ্ছে আমাকে রয়্যাল হোমে দেওয়ার পরে আমি মনে করেন 3 দিন ঘুমাইছি, এখন এই ওষুধগুলো খাইলে আমার একটা পার্শ্ব প্রতিক্রিয়া হয়, কিভাবে মনে করেন, আমার দুনিয়া আর খোঁজার থাকে না, হ্যাঁ, শুধু ঘুমের ওষুধ দিয়েছে আমাকে, যে ঘুমের থেকে এটা হতে পারে, হ্যাঁ। তারপর আমাকে আমি
ঘুমের না মানে কি,
আমি কিন্তু ঘুমাতে পারি না
5 বছর যাবত,
5 বছর যাবত।
আচ্ছা প্রিয় শ্রোতা, আপনাদেরকে জীবন গল্প এবং সিক্রেটস বইয়ের কথাটি একটু বলতে চাই এই ফাঁকে, সেটা হচ্ছে যে এবারের বইমেলায় 101 নম্বর যে স্টলটি রয়েছে, বর্ণপ্রকাশের স্টল, সেই স্টল ইতিমধ্যে আপনারা পাচ্ছেন ঢাকা এফএম এর জীবন গল্প এবং সিক্রেটস বইটি, যে বইটি আমার লেখা আরজি কিবরিয়ার এবং জীবন গল্প সিক্রেটস অনুষ্ঠান থেকে বইটি নির্মাণ করা হয়েছে। আর একটি বিষয় যেটা বলতে চাই, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা বইটি সংগ্রহ করেছেন ইতিমধ্যে বা করতে চান তারা ফোন দিতে পারেন, বেশ কয়েকটি নাম্বার রয়েছে, নাম্বারগুলো আমি একটু পরেই বলবো। তার আগে যেটা বলতে চাই, এখন থেকে শুরু করে মঙ্গলবার রাত 12টা পর্যন্ত একটি বিশেষ অফার আমি দিচ্ছি, এই অফারটি হচ্ছে শুধুই মায়েদের জন্য। আমরা প্রতিবারই বিভিন্ন কিছু করি কিন্তু আমাদের পরিবারের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তিটি সবসময় নেগলেক্ট থেকে যায়। আমরা এত কিছু করি, আমাদের জীবনের এত আয়োজন, কিন্তু যে মানুষটি আমাদেরকে দুনিয়াতে নিয়ে আসলো, পৃথিবীর আলো দেখালো, কিংবা যে মানুষটি আমাদের জীবন গড়ে দিচ্ছে, সেই মানুষটিকে কেন জানি আমরা, তার জন্য বিশেষ কোনো ইভেন্টস নেই, তার জন্য বিশেষ কোনো সেলিব্রেশন নেই, আমরা চাই সচেতনভাবে প্রত্যেকটি জায়গায় মাকে কানেক্ট করতে। তো আগামী এখন থেকে শুরু করে মঙ্গলবার রাত 12টা পর্যন্ত জীবন গল্প এবং সিক্রেটস বইয়ের একটি বিশেষ প্যাকেজ, বিশেষ উপহার, সেটা হচ্ছে এই বই থেকে একটা বড় অঙ্কের মূল্য ছাড় দেওয়া হবে শুধুমাত্র আগামী 2 দিন, এবং প্রত্যেকটি বইয়ের পাতার প্রথম পাতায় লেখা থাকবে মার জন্য আরজি কিবরিয়ার বিশেষ উপহার। আমি আবারও বলছি, প্রত্যেকটি বইয়ের প্রথম পাতায় লেখা থাকবে মার জন্য আরজি কিবরিয়ার বিশেষ উপহার, এবং এই বইয়ের মূল্য যে 200 টাকা, সেখানে একটা বড় অঙ্কের মূল্য ছাড় দেওয়া হচ্ছে শুধু আগামী 2 দিনের জন্য। আমি আবারও রিপিট করছি, এখন থেকে শুরু করে ঠিক মঙ্গলবার রাত 12টা পর্যন্ত এই বইটির দাম 200 টাকা থেকে কমে একটা বড় অঙ্কের মূল্য ছাড় দেওয়া হচ্ছে শুধু আগামী 2 দিনের জন্য, এবং এই বইটি মায়েদের জন্য, বিশেষ করে উপরে লেখা থাকবে বড় করে মায়ের জন্য আরজি কিবরিয়ার বিশেষ উপহার। এই বইটি যদি আপনি সংগ্রহ করতে চান কেবলমাত্র এই নাম্বারটি থেকে আপনি সংগ্রহ করতে পারবেন অ্যাডভান্স বুকিং এর মাধ্যমে, বইমেলা তো এটা পাওয়া যাবে না, শুধু এই নাম্বার থেকে আপনাকে অ্যাডভান্স বুকিং এর মাধ্যমে সংগ্রহ করতে হবে। আমি আবারও বলছি, শুধু এই নাম্বার থেকে, নাম্বারটি হচ্ছে 09638771771। আমি আবারও বলছি 09638771771। আমি আবারও বলছি 09638771771।
চব্বিশ ঘন্টা খোলা থাকে নাম্বারটি, এখনই ডায়াল করুন এবং শুধুই আগামী দুই দিনের জন্য মায়ের জন্য এই বিশেষ উপহার আরজি কিপ্রিয়ার পক্ষ থেকে। এবং বইটি আপনি রিসিভ করে মার জন্য অবশ্যই আপনি নিজে থেকে কিছু লিখে দেবেন বইয়ের ওপরে, এবং এটি বিশেষ অঙ্কের বড় অঙ্কের একটা মূল্য ছাড় দেওয়া হয়েছে। শুধু এই নম্বরে ফোন করে বইটি কালেক্ট করা যাবে। আগামী দুই দিন অর্থাৎ মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত এই অফার বলবৎ থাকবে, এরপরে ২০০ টাকার মূল্য যেটা আছে নির্ধারিত মূল্যে চলে যাবে। ওকে,
ওখানে কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে, কুমিল্লাতে কিছু টাকা খরচ হয়েছে, কিছু টাকা আমি ওখানে হোটেলে ছিলাম, আর ওদিকে কিন্তু বাড়িতে কিন্তু পুরো তুলকামা লাগাই লেছে, আমি ওখান থেকে টাকা চুরি করে চলে আসছি, ঠিক আছে। আমি টাকা আসলাম, টাকা আসার পরে আমি সর্বপ্রথম এই যে আপনার কি বলে পারমঘাটে আলরাজ হসপিটালটা আছে, আলরাজ হসপিটালে আমি গেলাম, গেলার পর হচ্ছে আর আমাকে দেখলো, দেখার পর বলতেছে একটা কাজ করো, এখানে একটা নাম ছিল শারমিন, হ্যাঁ ফিজিও তিনি কাজ করে, তো দেখার পরে তিনি বললো তুমি সুজন পালের কাছে যাও। আমি সুজন পালের কাছে যাচ্ছি, যাওয়ার পরে সে আমাকে, তিনি সুজন পাল কে জানেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের রংপুর রাইডার্সের ফিজিও তিনি, হ্যাঁ এত বড় মাপের একজন ফিজিওর সাথে আমার পরিচয় করে দিয়েছে। আমি সেখানে গেলাম, যাওয়ার পরে তিনি আমাকে শুধু একটা নজর দেখছে, কিভাবে সবাই আমাকে পরীক্ষা করছে, তিনি শুধু তুমি আমাকে একটা নজর দেখছে, দেখার পরে তুমি এদিকে আসো, তিনি একটা ডাক্তারি সাইন দিল, তুমি প্রবীণ হসপিটালে যাও। আমি সেখানে গেলাম, সুজন পাড়াটা হচ্ছে হ্যাপি হোমস আর ওটা হচ্ছে প্রবীণ হসপিটাল। আমি প্রবীণ হসপিটালে গেলাম, ওখানে ডাক্তার নাম হচ্ছে ডাক্তার মহসিন কবির, উনি তিনি ইনচার্জ, তিনি আমাকে দেখলেন, তিনটা টেস্ট দিলেন, একটা হচ্ছে পূর্বে কোনো আমার জ্বর হয়েছে কিনা, জ্বর থেকে টাইফয়েড হয়ে গেছে হয়েছে কিনা এটার একটা প্রবলেম ইয়া, আর আমার ঘুমের ওষুধ দিতে হচ্ছে, তখন সে আমাকে কিছু ঘুমের ওষুধ দিল, কাজ হচ্ছে না এগুলো, কিচ্ছু না, ঘুমের ওষুধে কোনো কিচ্ছু হচ্ছে না আমার। তারপরে সব ডাক্তার কিন্তু আমার ঘুমের ওষুধ দিচ্ছে, একদম সবাই দিচ্ছে। তারপর আমি এখান থেকে চলে আসলাম, চলে আসার পরে তুমি আমাকে কি বলে জানা, তুমি তোমাকে আমি কিছু ফিজিও দেখাবো, প্রত্যেক দিন তুমি আমাকে ১,০০০ টাকা করে দিবে, পুরো ডাকাতি কথা বলতেছে, কারণ সে আমার কে দুর্বলতা দেখা পাচ্ছে, আমার এখানে কেউ নাই, ঠিক আছে, সে আমাকে দুর্বলতা সুযোগটা নিয়ে বলতেছে তোমাকে কিছু ব্যায়াম শেখাবো, প্রত্যেকদিন তুমি ১,০০০টাকা করে দিবে। আমি বললাম যে ১,০০০টাকা আমি পাবো কই, আমি তো দীর্ঘ পরিকল্পনা নিয়ে আমি ঢাকায় আসছি। তারপরে কি আমি তাকে ছেড়ে দিলাম, ঠিক আছে, তা সে আমাকে কিছু টেস্ট করছে, কিছু পাচ্ছে না, অন্তত তাকে আমি আর বিরক্ত করিনি, বলতেছে তুমি একটা কাজ করো, তিনি এটাও বলতেছে তুমি একটা ভালো একটা ডক্টরের কাছে যাও। তো গেলাম, কোথায় যাবো, সোহরাওয়ার্দী হসপিটাল গেলাম, সেখানে প্রফেসর ডক্টর মাহবুব চৌধুরী তিনি আমাকে দেখলেন, তিনিও আমাকে এক নজর দেখছেন, যত ডাক্তার সুজন পাল এবং তিনি এই দুজন ডক্টর শুধু আমাকে এক নজর দেখার পরে বলতেছে যে তুমি সোহরাওয়ার্দীতে আসবে না, কোথায় যাবো, পিজি হসপিটালে যাও। তো আমি ভাবলাম ঠিক আছে পিজি হসপিটালে যাবো। তো তার আগে আমার একজন লোক আমাকে বলতেছে কুর্মিটল হসপিটালের কথা, যেটা একটা সরকারি হসপিটাল, এটা খুব ভালো মানের একটা হসপিটাল। আমি সেখানে গেলাম, তারা আমাকে দেখিয়া কি যে কারণ হাতে রাখবে না কোথায় রাখবে, তুমি থাকো ঠিক আছে, আমরা সব ডাক্তার আসছি, আমাকে এটা দেখলে যারা বুঝে তারা, আমার এটা ইয়েটা হচ্ছে সেন্সরি মোটর এক্সোনাল নিউরোজেনিক ডিনারভেশন উইথ লেফট মিডিয়ান এন্ড আলার নার্ভ, এটা যারা মেডিকেল নিয়ে পড়ে
ও ভালো করে উচ্চারণ করতে পারেনি জিনিসটা, ও যেটা বলেছে আপনারা যদি বিষয়টাকে সহজ করে যদি বলি, সেটা হচ্ছে যে স্টিফেন হকিং নামে যে বিজ্ঞানীটা আছে আপনারা জানেন, ওনার যে ডিজিজটা হয়েছে আলটিমেটলি নার্ভ শুকিয়ে যাওয়া বা যেটাই হোক না কেন, আলটিমেটলি ওই আমাকে বলছিল সেই ডিজিজটার কথাই ওকে ডাক্তাররা বলেছে, তাই কি আমি যদি ভুল না বলে থাকি? তো তারপর
তো ওখানে তারা একটা কুর্মিটালের মধ্যে আমি একদিন গেছি, একদিনের মধ্যে তারা মনে করে বলতেছে তুমি আগামীকাল আসবা, আমরা একটা ডিসিশন নিব। আমি গেলাম, তারপরে তারা একটা ডিসিশন নিছে, একটা টেস্ট দিয়ে, শুধু একটা টেস্ট দেওয়ার পরে দেখার পরে বলতেছে তুমি একটা এনসিএস করবো, এনসিএস। আমি ঠিক আছে এনসিএস করবো, তো এনসিএস রিপোর্ট নিয়ে গেছি, এখন রিপোর্ট নিয়ে যাওয়ার পর বলতেছে তুমি একটা কাজ করো, তুমি আমাকে আরেকজন ইম্প্রেশন দিচ্ছে তুমি এই মিরপুরে আয়ুর্বেদিক যে হসপিটালটা, হ্যাঁ ইউনিয়ন আয়ুর্বেদিক যে একটা হসপিটাল আছে বাংলাদেশের একমাত্র হসপিটাল, ওখানে যাইতে, তিনি ডক্টর ইমরান সাবেদ, তিনি আমাকে এমন এমন ওষুধ দিছে, প্রথম কিছু টেস্ট দিছে, টেস্ট দেওয়ার পরে এমন কিছু ওষুধ দিছে, এই ওষুধ আমি বাংলাদেশে বিচার পাই না, আমি ফার্মগড়ের ডিমের আর থেকে শুরু করে এমন এমন নিচু জায়গায় গেছি যেটা বলে বুঝাতে পারবো না, আমি ঢাকা শহরে একটা জায়গা চিনি না তখন, হ্যাঁ আমি অনেক জায়গায় যে আমি ঢাকা প্রেমে আসছি, আমি সব মনে ঢাকা বেজে ফেলছি শুধু আমার ট্রিটমেন্টের জন্য, হ্যাঁ
ওষুধ পাননি আপনি?
হ্যাঁ এটা পাচ্ছি না, তিনি এমন এমন ওষুধ লেখে, তখন আমি বললাম যে এটা কিভাবে আনা যায়, তো অগ্রিম কন্ট্রাক্ট যে আমি ওষুধটা লাগবে, এগুলো হয় না অহরহ, ঠিক আছে। তখন সে আমাকে ওষুধগুলো আইনা দিছে, খাইলাম, ইচ্ছু হচ্ছে না। তিনি বলতেছেন নিউরো সায়েন্স একটা হসপিটাল আছে এখানে, নিউরো সায়েন্স হসপিটাল এটা। ডক্টর মাহমুদুল হাসান, প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান, তিনি আমাকে নিয়ে বলছে তুমি একটা এনসেস করো। করার পরে তাকে আমি যে এনসেসটা দিছি সেটাকে বলতেছে না এটা হয়নি এনসেস, তুমি আবার করো। একটা এনসেসের কি ভয়াবহ রূপ আমি সেটা বলবো। তখন আমি বললাম গেলাম পিজি হসপিটালে, কুর্মিটোলা মেডিকেল বোর্ড শেষ, তারপর হচ্ছে এখানের সব কিছু শেষ, পিজি হসপিটালে গেলাম। যাওয়ার পর বলতেছে
আপনি টোটাল এরকম কতগুলো হসপিটাল বা কতগুলো ডাক্তারের কাছে গেছেন?
এটা যদি মানুষ চিনবে এরকম হসপিটাল 22টা মানুষ চিনবে।
এছাড়াও আপনি আরো গেছেন
কত হসপিটাল? আমার দুইটা পা গেছে, আমি নিজের সাথে ফাইট করে বাঁচতেছি।
রেজাল্ট কি দাঁড়ালো সব মিলে, রেজাল্ট কি?
তখন ওইখানে তিনি আমাকে পিজি হসপিটাল যাওয়ার পরে ওখানে বিভিন্ন ডাক্তার আমাকে ঘিরে দিয়ে ফেলছে, এতদিন কিছু হয়নি, আমাকে জাস্ট দুই চার পাঁচ জনের ডাক্তার দেখত। পিজি হসপিটাল মনে গরম হয়ে গেছে, কি বে ভাই, যদি আপনি প্রফেসর ডাক্তার এম এ হান্নানের নাম শুনে থাকেন, তিনি মনে করেন এমন একটা পরিবেশ সৃষ্টি করেছে যে সকল দিয়ে তাকে সবসময় এমনভাবে পর্যবেক্ষণ করতে হবে, তার সমস্ত ক্লুগুলো আমাকে আমাদেরকে দিতে হবে। সাতজন না আটজন প্রফেসর আমার পিছনে, মনে করেন যে যতক্ষণ পর্যন্ত ডিউটি টাইম ছিল, স্টুডেন্টদের ছিল, তারা প্রত্যেক সময় আমাকে পর্যবেক্ষণ করতো আমার কি অবস্থা, কি হয়েছে, এনসেসটা কি হচ্ছে জানেন? এনসেসটা পরীক্ষা হচ্ছে এমন একটা পরীক্ষা, এর চেয়ে ভয়াবহ পরীক্ষা আমি জীবনে কোথায় দেখিনি। এটা যারা মনে করেন পাপ না করলে এরকম পরীক্ষা নেই, এরকম পরীক্ষা কোথায় আমি দেখিনি। কিভাবে এ মনে করেন একটা এত বড় একটা সুই, রক্ত নিলে স্বাভাবিক কিছু না, এখানে আমার একটা সুই ঢুকাচ্ছে, একটা এনসেস একটা পরীক্ষার রূপ আমি বলতেছি জাস্ট, এখানে একটা সুই ঢুকাচ্ছে। এইভাবে ঢুকানোর পরে এটা কি হয় জানেন? কারেন্টটা তার দেওয়া হয় এখানে, এখানে দেয় কারেন্টের লাইন আমাকে, আর এখানে সুই, সুইটা টুস করে ঢুকাই দেয় হাত ডেমিতে লাইক গায়ে, এটা বাঁকা হয়ে যায় এত বড় একটা সুই। তখন এটা যখন আমার কারেন্টটা শর্ট দেয় সুইটা লাফাইতে থাকে, এটা আবার মনে ট্রেনিং হচ্ছে এটা ওইখানে, আমার অবস্থা কি হচ্ছে চিন্তা করেন একবার। এরকম এরকম তিনটা পরীক্ষা আমাকে করেছে, আমার পায়ে দিয়ে পায়ে পায়ে পাগল আছে না, হাত পা ওগুলো সুই ঢুকাইতে ঢুকাইতে কত টেস্ট যে আমি করছি সেটা শেষ নেই। যাই হোক, শেষ পর্যন্ত পিজি হসপিটালে প্রফেসরদের দ্বন্দ্ব, এ বলতেছে আমি এনসিএস করছি এখন আমি আর এনসিএস করতে পারবো না, আমি যেটা রিপোর্ট পাইছি এটা পরেরটা এটা হবে, ঠিক পরেরটা এটাই হচ্ছে, কিন্তু প্রফেসরদের মধ্যে একটা দ্বন্দ্ব, এটা নিয়ে একটা তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে পিজি হসপিটালে, মানে তারা কিছু করতে পারতেছে না। তখন তারা সিদ্ধান্ত নিল যে তুমি দেশের বাইরে যেতে পারবে কিনা। হ্যাঁ, দেশের বাইরে কোথায়? পেলোতে, ইন্ডিয়া। হ্যাঁ, যদি যাইতে পারো ওইখানে, যদি ভালো কোনো ট্রিটমেন্ট হয় তাহলে তুমি মনে করো এটা ভালো হবে। আর এটা কিভাবে ভালো হবে, স্টিফেন হকিংসটা হচ্ছে সেঞ্চুরি করে মরে গেছে, বাস্তব যা সাইন্টিফিকলি তা, তোমারটা হচ্ছে সাইন্টিফিকলি মরে গেছে কিন্তু বাস্তবে তোমারটা এখনো সেঞ্চুরিটা আছে।
মানে ভেরি স্ট্রেঞ্জ, যেটা হচ্ছে যে ও যেটা ওর যেটা এতক্ষণ ধরে বলার কথা, মেশিন বলতেছে যে না ওর সেন্স, ওর যে সেন্স বা ওর যে অর্গানগুলো সেটা অলরেডি ডেড, মেশিন এটা বলতেছে, যতবার টেস্ট আসতেছে ততবার এটা বলতেছে, কিন্তু ও বাস্তবে যেটা হচ্ছে যে ও না ফিলটা পাচ্ছে, এটাই তো মূলত ঘটনাটা।
ঘটনা
জি,
এখন আমাকে বলতেছে চেয়ারম্যান আমাকে বলতেছে ডাকছে, ঠিক আছে এই দিয়ে এদিক দিয়ে কিন্তু ভাই অনেক ঘটনা হয়ে যাচ্ছে, এক মাস ১৯ দিন হসপিটালে আমি ছিলাম, পিজি হসপিটালে, কি হতে পারে সেটা বুঝতে পারতেছেন?
এখন আপনার কি হচ্ছে, হাতগুলো শুকিয়ে যাচ্ছে?
হ্যাঁ, আরো শুকাচ্ছে, আরো শুকাচ্ছে, এটা এমন ছিল না,
রগগুলো বের হয়ে গেছে,
এটা বলি এটাতে বুঝাচ্ছি এটা এমন ছিল, আস্তে আস্তে শুকাচ্ছে, শুকাতে শুকাতে এটা হচ্ছে, অর্থাৎ এটা চলে আসছে
উপরের দিকে।
হ্যাঁ, চলে আসছে, 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 আমি এটা খুললে বুঝতে পারব ব্যাপারটা। হ্যাঁ,
পুরো শরীরের মধ্যে ছড়াচ্ছে,
ছড়াচ্ছে, এটা এটা তখনই ভালো হবে, এখন আমার সেন্সিটিভিটি আছে। হ্যাঁ, সুতরাং আমাকে বাঁচার সম্ভাবনা আমার আছে। হ্যাঁ, আর স্টিভেন হকিংসের বাঁচার সম্ভাবনা নাই, যেন তাকে মিউজিয়ামে রাখা হয়, এই জন্য পিজি হসপিটাল একটা দুষ্টমি করে বলতো যে তোমাকে মিউজিয়ামে রাখতে হবে, কারণ মিউজিয়ামে রাখলে তুমি সবচেয়ে নিরাপদ, পৃথিবীর মধ্যে আমি যতদিন বেঁচে থাকবো সাইন্টিফিকলি ব্যাখ্যা, আমি কোনোদিন সূর্যের আলোতে যেতে পারবো না, কোনোদিন সাইন্টিফিকলি ব্যাখ্যা।
তো আপনি তো সূর্যের আলোতে হাঁটাহাঁটি করেন এখন?
হ্যাঁ, আমি করি, এটা আমার মৃত্যু ডেকে আনতেছে, করতে হচ্ছে আমার, যে কাগজ দেখলে বুঝতে পারবেন সাইন্টিফিকলি ব্যাখ্যা হচ্ছে জীবনও কখনো সূর্যের আলো যেতে পারবো না, কিন্তু যেতে হচ্ছে, জীবনও কখনো গরম পানি স্পর্শ করতে পারবো না, কিন্তু আমার করতে হচ্ছে।
আপনি কি অঙ্কে এখনো ভালো?
সেটা হয়তো বা একেবারে এভাবে তো আর বললে হবে না, ঠিক আছে, বাস্তবে দেখাতে হবে।
তো আপনার দিন এখন কিভাবে যাচ্ছে?
তো ওখান থেকে আমি চলে আসি। আসার পরে তখন আমি তো আর এখানে আমার এই যে এক মাস ১৯ দিন ছিলাম।
কোন সাইকিয়াট্রিস্টের কাছে গেছেন কখনো?
গেছি মেহতাব ম্যাম, এতে বড়
মেহতাব খানমের কাছে গেছেন। তো কি বলেছে সে?
এই যে আপনাদের
সবকিছু বলেছেন যে এত ডাক্তারের কাছে গেছেন এই অবস্থা।
উনি তো বলতেছেন সাব্বির তুমি কথা বলতে পারো, এটা বলে কি বলে সাইন্টিফিক ভাবে যদি ব্যাখ্যা করেন আমি কথা বলতে পারবো না।
মানে ট্রিটমেন্টের রিপোর্ট যেটা বলছে তা আপনার কথা বলার কথা না?
কথা বলার শক্তি আমার নেই সাইন্টিফিক ব্যাখ্যা। আমাকে মেহতাব ম্যাম প্রথম কি বলছে সাব্বির তুমি কথা বলতে পারো, এটা বলছে আমার কিছু আজ সাকিব ছিল তখন আজ আপনি সব আমি।
সো উনি আপনাকে কি বলেছে?
যে তুমি তোমার গল্পটা এমন একজনের কাছে যে বলো যেখানে তুমি মন খুলে অনেকক্ষণ কথা বলতে পারো।
আপনি মন খুলে কথা বলতে পেরেছেন আজকে এই সিক্রেটসে?
হ্যাঁ একদম মন খুলে কথা বলতে পেরেছি, কিন্তু মানে স্বাভাবিকভাবে যে কথা বলে আমি সেভাবে বলতে পারি না।
সেটার পেছনে একটা উদ্দেশ্য ছিল, যেই কারণে আজকে আপনি এখানে এসেছেন সেই উদ্দেশ্যটা আপনি প্রথমেই পরিষ্কার করেছেন। আপনার জীবনের এরকম পরিণতি হোক এটা আমরা কোনোভাবেই চাইনি, কিন্তু যে মানসিক অত্যাচারের মধ্য দিয়ে আপনি গেছেন জন্মের পর থেকে, একটা কবর দেখে ভেবেছেন এটাই হচ্ছে বাবা, এটাই বাবার কবর, তারপরে গিয়ে এই সমাজের কাছ থেকে বঞ্চনা গঞ্জনা যাই কিছু হোক না কেন, আমি আপনাকে একটা প্রশ্ন করে আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাই। আপনার অনুষ্ঠান চলাকালীন সময় আমার একটা ফোন আসছিল বিরতিতে যখন আমি ছিলাম, এবং আমি তখন আমার মেয়ের সঙ্গে কথা বলতেছিলাম, তখন আপনি বললেন আমাকে কথাটা, আমি এই ইনফর্মাল বিষয়টা আপনাদের জন্য তুলে দিচ্ছি প্রিয় শ্রোতা, খুব ইম্পর্টেন্ট। আমার মেয়ের বয়স মাত্র সাড়ে তিন মাস, আলহামদুলিল্লাহ আই এম গিফটেড বাই এ গার্ল অ্যান্ড এটা আমার জন্য হেভেন। এবং আমি যখন আমার মেয়েকে ভিডিও কলে কথা বলছিলাম সে একটু কান্নাকাটি করছিলাম, তাকে সান্ত্বনা দিচ্ছিলাম, তখন ভিডিও কলটা রাখার পরেও আমাকে বলছিল আমি যদি এরকম একটা পরিবেশের মধ্যে বড় হতাম তাহলে হয়তো আজকে আমার এই ভবিষ্যৎটা হতো না, আমার যদি এরকম একটা বাবা থাকতো তাহলে হয়তো আমার আজকে এই রকম একটা পরিণতির দিকে যেতে হতো না। এইটাই হচ্ছে ওর গল্পের জায়গাটা, এইটাই হচ্ছে আমাদের বলার জায়গাটা, যে ইয়েস সাব্বির অত্যন্ত মেধাবী একটা স্টুডেন্ট, সাব্বির একটা পরিবেশ পেলে সাব্বির অসম্ভব ভালো কিছু করতে পারত, কিন্তু পরিবেশ পরিস্থিতি এবং তার পারিবারিক যেই অবয়ব সেটা সাব্বিরকে আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে, এবং সাব্বির যে পরিণতির দিকে এগোচ্ছে যদি সবকিছু সত্যি হয়ে থাকে যা বলেছে এখানে, তাহলে এটা একটা নির্মম পরিণতির জায়গা, এখানে আমাদের কিছুই বলার নেই শুধু দোয়া করা ছাড়া। সাব্বির আপনি শেষমেশ দর্শকদের কি বলতে চান এক কথায় যদি আমি জানতে চাই আপনার কাছ থেকে?
সেটা হচ্ছে সবকিছু নিয়ে খেলা করা যায়, ধর্মীয় কিতাব নিয়ে খেলা করা যায় না, সবকিছু নিয়ে কিছু করা যায়, কিন্তু মানুষ যখন অপরাধ করে আমি যেই অপরাধ করেছি ইসলামিক দৃষ্টিতে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অপরাধ করেছি, আমি মনে করি ওই অপরাধের শাস্তি আল্লাহ তাআলা আমাকে দিচ্ছে।
এটা আপনি হয়তো আপনার জায়গা থেকে মনে করেন, মনে করে নিজের ভেতরে নিজে আপনি যেটা মেসেজটা দিচ্ছেন, ব্রেনকে যে মেসেজটা দিচ্ছেন এটা মনোবৈজ্ঞানিক জায়গাটা থেকে এটার একটা ব্যাখ্যা আছে, এবং এটা শরীরের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। আমরা জানি না কি কারণে হচ্ছে, সৃষ্টিকর্তা ভালো জানেন, যারা ঈশ্বর বিশ্বাস করেন, আল্লাহ বিশ্বাস করেন, ধর্ম বিশ্বাস করেন তারা হয়তো আপনার জায়গা থেকে কথাটাকে এগ্রি করবে, কিন্তু যারা ধর্ম বিশ্বাস করেন না, যারা সেই অর্থে ধার্মিক নন, তারা আপনার জায়গা থেকে আপনার কথাগুলোকে সেভাবে বিশ্বাস করবেন না। আমি একটা জায়গায় শুধু বলতে চাই, যে কোনো অপরাধ বোধই মানুষের মধ্যে ভয়াবহ রকমের একটা প্রতিক্রিয়া তৈরি করে, সেই প্রতিক্রিয়ার জায়গাটি হয়তো কেউ দেখতে পায় না আপনি এবং আপনার সৃষ্টিকর্তা ছাড়া, এবং এই প্রতিক্রিয়া আপনার পুরো জীবনটাকেই শেষ করে দিতে পারে। এমন কোন অপরাধ আমরা যেন না করি যেই অপরাধটি আমাদের কিভাবে কুড়ে কুড়ে শেষ করে দেয়। আমরা শেষ করতে চাই প্রিয় শ্রোতা আজকের এই সিক্রেটস, একজনের সিক্রেটস, একজনের ভুল, একজনের অপরাধ হাজার হাজার ভুলের হাজার হাজার অপরাধ থামিয়ে দেখ, তাহলেই আমরা খুব কনফিডেন্টের সাথে বলতে পারব আমাদের এই সিক্রেটসটি সার্থক। আজকের মতো আমি এবং আমার টিমের পক্ষ থেকে শুভরাত্রি।
সিক্রেটস, সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট, এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.কম।